This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh. ভালোবাসা মানুষটিকে আমরা যে ভাষাই বলি না কেন, আই লাভ ইউ বা অন্য কোনো ভাষায় তোমাকে ভালোবাসি, যতবারই বলি বাংলা ভাষায় বললেই মনে হয় তার কাছে সবচেয়ে তাড়াতাড়ি যেয়ে পৌঁছে যায়, তাই না? অবশ্যই তাই। আজ তিনটা বৃহস্পতিবার, আজ সুমনা কিন্তু হাজির হয়ে গেছি প্রাণব ভালোবাসার বাংলাদেশ নিয়ে, সাথেই আছি, থাকছি ঠিক দেড়টা পর্যন্ত, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, আর এই আড্ডায় আপনার ভালোবাসার কথাগুলো অবশ্যই অবশ্যই জানতে চাই। আর আপনি অবশ্যই আমাকে জানাবেন, তার জন্য SMS করার নিয়ম প্রথমেই জানিয়ে দিচ্ছি। যেটা করতে হবে সেটি হচ্ছে, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালোবাসার ভালো লাগার কথাগুলো পাঠিয়ে দিতে হবে 1620 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি কিন্তু ফেসবুকেও জয়েন করতে পারেন, তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং সেখানে আপনি যুক্ত হবেন। এবং আপনার সুবিধাটা জানিয়ে দিচ্ছি, আমাদের ঢাকা এফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইক কিন্তু 470,000-এরও বেশি, সেটি দেখিয়ে আপনাকে চিনি এবং বুঝে নিতে হবে যে আপনি আমাদের সঠিক পেজে যুক্ত হয়েছেন এবং সেখানে অলরেডি পোস্টটি আপলোড করা হয়েছে। আপনার মনের সেই কথাগুলো আপনি কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন, যেমনটি অনেকেই জানাচ্ছে, তাদের কথাগুলো পড়বো, বাট আপনাকে বেশি বেশি করে জানিয়ে দিতে হবে আপনার মনের কথাগুলো। আর জানিয়ে দিলে জানেন তো খুব সুন্দর একটি সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের গুরু ইহতেশামের সাথে সরাসরি ফোনে কথা বলার সেই সুবর্ণ সুযোগটি, একদমই মিস করতে চান না এবং করবেন না আমি জানি। তো তাড়াতাড়ি করে আপনার কথাগুলো SMS এবং কমেন্টস এর মাধ্যমে বেশি বেশি করে পাঠিয়ে দিন। এছাড়া কিন্তু আমরা যারা লাইকস দিচ্ছেন আমাদের পোস্টটিতে তাদের থেকেও র্যান্ডমলি সিলেক্ট করতে পারি, তো সেখানেও আপনার সুযোগটা মিস করবেন না, বেশি বেশি করে পাঠাতে থাকুন আপনার কথাগুলো। আর এই মুহূর্তে কথা না বাড়িয়ে যে ইনফরমেশনটি আমি দিয়ে দিব সেটি হচ্ছে, ভার্সিটি ভর্তি কোচিং এর শেয়ার আছে, সাইফার্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। অ্যান্ড খুব সুন্দর একটি গান শুনবো, কথা বলতে বলতে আবার ফিরে আসছি, গান শুনতে শুনতে ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সাথেই থাকুন ঢাকা FM 90.4, মাই সিটি মাই টিউন।
যেখানে তুমি আছো সকল চাওয়া পাওয়া কিশোরে বোনার শত
ছুরির কি আঘাতে মাঝে মাঝে বুকে ভেতর একটা পথে ঘটে
মাঝে মাঝে ভাষায় যে মন্দুর ঘটে তো মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাতে আপনার মোবাইল অপারেটর বেছে নিয়ে মোবাইল নম্বরটি রিচার্জ করে ফেলুন মুহূর্তে।
কিভাবে শুধু তোরাই মডার্ন, আমার বিকাশ ওয়ালেট আছে না?
নিজের বিকাশ ওয়ালেট থেকে মোবাইলের ব্যালেন্স রিচার্জ করুন যেকোনো সময় যেকোনো জায়গায়। মোবাইলে *247# ডায়াল করে বাই এয়ারটাইম সিলেক্ট করুন, তারপর আপনার মোবাইল অপারেটর বেছে নিয়ে মোবাইল নম্বরটি রিচার্জ করে ফেলুন মুহূর্তেই।
ভালোবাসার বাংলাদেশ মোহাম্মদ আলীকে ফেসবুকে, এমজি রনি খান আছেন আমাদের সাথে, বলেছেন হাই কেমন আছেন, সবাই অনেক বেশি ভালো আছেন, আপনি কেমন আছেন? আরিফুর রহমান শাকিল আছেন আমাদের সাথে, আদর ইসলাম আকাশ আছেন ফেসবুকে, আর দেখতে পাচ্ছি আর এম নাইন হাসানকে, এমডি দিলীপ হোসেন আছেন আমাদের সাথে, মেহেদি হাসান আছেন, শুভ্র আছেন আমাদের সাথে, এমডি সাদ্দাম হুসেইন আছেন, আরিয়ান আহমেদ সোহানকে দেখতে পাচ্ছি আমি, এছাড়া ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন দেলওয়ার হোসেন, মেহেদি হাসান আছে, প্রজাপতি আছেন, উদয় সিনা আছেন আমাদের সাথে, সে বলেছেন গুরু অ্যান্ড আপু কোন টিম সাপোর্ট করেন সেটা অবশ্যই জানাবেন, চেষ্টা করব। সাদিক আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আরো অনেকে। আর আপনি যদি সাথে থাকতে চান, যেটা করতে হয় সেটা আরেকটি বার জানিয়ে দিচ্ছি, যেটা করতে হবে ছোট্ট একটা কাজ, মিষ্টি করে চলে যেতে হবে ইন্টারনেট ব্রাউজারে, লিখতে হবে আমাদের অ্যাড্রেসটি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। সেখানে যুক্ত হয়ে আপনার ভালোবাসার কথাগুলো, আপনার মনের যে কোনো কথা আপনি কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই লাইকটি না দেওয়া থাকলে লাইকটি দিয়ে দিবেন, আর যদি চান আপনার পছন্দের কোনো ফ্রেন্ডের ওয়ালেও কিন্তু শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যদি চান SMS এর মাধ্যমে আপনার কথাগুলো শেয়ার করতে, তার জন্য মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। আর আপনি যদি চান সরাসরি আমাদের হট থেকে বসে আপনার ভালোবাসার গল্পটি শেয়ার করতে, তার জন্য একটি SMS করতে হবে। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, স্পেশাল পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। আর একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই মুহূর্তে, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইড কোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি মডেল, অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। এন্ড দেখতে পাচ্ছি অনেকেই SMS করেছেন, আমাদের SMS করেছেন নীলা, জয় আছেন ফরিদপুর থেকে, সে বলছেন হাই আপু কেমন আছেন, আমি আপনার নতুন একজন শ্রোতা, অবশ্যই সাথেই থাকুন, আমিও কিন্তু আছি অনেকটাক্ষণ জুড়ে ঠিক দেড়টা পর্যন্ত। দেখতে পাচ্ছি মজলিক জয়েন করেছেন আমাদের সাথে শিবচর থেকে, আছেন আমাদের সাথে নজরুল ইসলাম খুলনা থেকে SMS করেছেন তিনি, তারেক আছেন সাভার থেকে, বলেছেন হ্যালো আপু কেমন আছেন তারেক, সেটা কিন্তু জানাননি। শাকিল আছেন আমাদের সাথে, শাকিল হোসেন আছেন, প্রেমা আছেন উত্তরা থেকে, আশিকুল ইসলাম, জনি আছেন, আছেন আমাদের সাথে আরও অনেকে। আপনিও সাথে থাকুন এবং বেশি বেশি করে কমেন্টস করুন, আর জানেন তো বেশি বেশি করে কমেন্টস এবং SMS করলে একটা সুন্দর সুযোগ আপনি যাচ্ছেন একদমই হাতের মুঠোয়, সেটি হচ্ছে ভালোবাসার গুরু, গুরু ইতিসামের সাথে কথা বলার, একেবারে সরাসরি ফোনে কথা বলার সেই সুযোগটি একদমই মিস করবেন না, সেটা আমি জানি। বেশি বেশি করে আপনার মনের সেই অব্যক্ত কথাগুলো পাঠিয়ে দিন, আর আমি সেটা অবশ্যই পড়ে দিব এবং আপনি সেই সুযোগটি পেয়ে যাবেন। আর দেরি করছি না, খুব সুন্দর একটা গান প্লে করে দিচ্ছি এই মুহূর্তে, আর খুব সুন্দর গানটি শুনতে শুনতে একটু পরে আবারও ফিরে আসবো। বোঝে না সে বোঝে না মুভি থেকে সজনা গানটি, আমার খুব মানে আমার এবং আপনাদেরও খুব পছন্দের একটি গান, আমি শিওর খুব ভালো লাগবে আপনাদের। গানটি শুনে একটু পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সাথেই থাকুন।
সে পাঠিয়েছে তোমার তারা শোনাতে শোনাতে
বিক্রয় এর মাধ্যমে মিসেস ইসলাম এইমাত্র তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকসেলফ বিক্রি করে দিলেন মোট 35,000 টাকায়। তাই এখন তার অনুভূতি, আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। সব কেনা বেচার জায়গা বিক্রয় ডট কম।
ভালোবাসার বাংলাদেশ,
দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, ফেসবুকে আছেন অনেকেই, আর তাদের কথাগুলো একটু পড়তে চাই। এবং যারা যারা আছেন সাথে, যেমনটি দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম অপুকে, সে বলেছেন নাইস সং, আচ্ছা বুঝতে পেরেছি, অনেক বেশি ভালো লেগেছে গানটা। যাই হোক, সেগুলো অবশ্যই প্লে করবো, ভালো ভালো গানই কিন্তু চেষ্টা করছি প্লে করার জন্য। সোহান আছেন আমাদের সাথে, কে
এই ইমন আছেন, সে বলেছেন ভালো লাগছে আজকে শুনতে, থ্যাংক ইউ ভেরি মাচ, সাথেই থাকুন, আরো বেশি ভালো লাগবে, কারণ কিছুক্ষণ পরই কিন্তু সবার প্রিয়, সকলের ভালোবাসার, ভালো লাগার গুরু গুরু ইতেশাম হাজির হয়ে যাবেন, এবং আমাদের অতিথি বন্ধু শাহরিয়ারও কিন্তু একটু পরেই আমাদের সাথে যুক্ত হবেন স্টুডিওতে। দেখতে পারছি আরশি আছেন আমাদের সাথে, এমডি সাইফুল আছেন ফেসবুকে, আদর ইসলাম আকাশ আছেন, আছেন এস এ ডি, আচ্ছা ওয়াও নামটা একটু আনকমন, এঞ্জেল বর্ষা আছেন আমাদের সাথে ফেসবুকে, নাজমুল ইসলাম অপু আছেন, মীর কামরুল হাসান আছেন, উদয় সিনা আছেন আমাদের সাথে, এস এম শাহিন মাহমুদ জয়েন করেছেন ফেসবুকে, মুরাদ হোসেন আছেন আমাদের সাথে, এঞ্জেল বর্ষা আছেন আমাদের সাথে, রোজি আফসারি আছেন, আদর ইসলাম আকাশ আছেন, সে বলেছেন কাউকে অনেক বেশি মিস করছি বাট তার নামটা এখনো লিখিনি। এছাড়া দেখতে পাচ্ছি ককান, আচ্ছা ককান নামটা খুবই আনকমন, এস এম এস ও করেছেন আমাদেরকে অনেকেই, এস এম এস ও একটু পড়তে চাই, প্রেমা আছেন উত্তরা থেকে, আশিকুল আছেন আমাদের সাথে, সোহেল খান আছেন, এমডি সোহাগ শেখ আছেন আমাদের সাথে, বলেছেন আমি নিউ ফ্রেন্ড এবং সে একটি দলকে সাপোর্ট করে। আচ্ছা মিন আছেন নর্থ ইন্ডি থেকে, সে বলেছেন কেমন আছি, হ্যাঁ আমি অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন মিন? এমডি জালাল আছেন আমাদের সাথে, আর দেখতে পাচ্ছি আরেকজন আছে সেলিম তার নাম, এবং সে বলেছেন আমি আপনাদের নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করুন। অবশ্যই ওয়েলকাম করছি, আর আপনি যদি চান আপনার নতুন কোনো কথা আমাদেরকে পাঠিয়ে দিতে, বা আপনার মনের, আপনার ভালো লাগার, ভালোবাসার সকল কথা পাঠিয়ে দিতে ইচ্ছা করলে কিন্তু আপনি তা পারেন। তার জন্য ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, লিখতে হবে আপনার সেই মিষ্টি নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স, এবং আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। ইচ্ছা করলে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন, তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেখানে অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, এবং আপনিও কিন্তু পারেন যুক্ত হয়ে যেতে এবং কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো পাঠিয়ে দিতে। আর আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি, আপনারা যারা বেশি বেশি করে কমেন্ট বা এস এম এস করছেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি সুযোগ ওয়েট করছে, সেটি হচ্ছে আপনি কিন্তু পাচ্ছেন সরাসরি গুরু ইতেশামের সাথে ফোনে কথা বলার সেই সুযোগটি পেয়ে যেতে। তো একদমই দেরি করবেন না, বেশি বেশি করে কমেন্টস এবং এস এম এস করুন, এবং আপনার কথাগুলো জানিয়ে দিন। আর এই মুহূর্তে আমি যেটা জানাবো সেটা হচ্ছে একটা ইনফরমেশন, ভার্সিটি ভর্তি কোচিং এর শেয়ার আছে, ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি, বিস্তারিত জানতে কল করুন 01713432031। আর দেরি করছি না, খুব সুন্দর একটি গান শুনবো, একা একলা মন, গানটা খুব সুন্দর, শুনতে শুনতে ফিরে আসছি, একটু পরেই শুনতে থাকুন, সাথেই থাকুন, এবং আমি কিন্তু একটু পরেই ফিরে আসছি।
একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, একা একেলা মন চিনেছে মন কেমন, মন কেমন, কিনেছে মন কেমন, ভাবনা তোমারি ঘিরেছে আমায় কেন অকারণ, অন্যনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন, একা
পেলে তোমার ছুঁড়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো তুমি আসবে বলে ছায়া পেলে তোমার ছুঁড়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো তুমি আসবে বলে খেরা দোলে কত কি যে বলে হারালে এখন অন্মনা মন কেমন মন মরা মন কেমন একা একেলা মন বাকি আরো কত কি যে ছিড়ে শোকাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিড়ে ও কিছু আশা বাকি ভালোবাসা বাকি আরো কত কি যে ফিরে শোকাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে আশেপাশে চলো তবুও না বলো হলো কি এমন আনমনা মন কেমন মন মরা মন কেমন একা একেলা মন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন ভাবনা তোমারি ঘিরেছে আমায় কেন যেখানে তুমি আছো
কিভাবে
কি ভাবিস শুধু তোরাই মরেন আমার বিকাশ ওয়ালেট আছে না
নিজের বিকাশ ওয়ালেট থেকে মোবাইলের ব্যালেন্স রিচার্জ করুন যেকোনো সময়ে যেকোনো জায়গায় মোবাইলে *247# ডায়াল করে বাই এয়ারটাইম সিলেক্ট করুন তারপর আপনার মোবাইল অপারেটর বেছে নিয়ে মোবাইল নম্বরটি রিচার্জ করে ফেলুন মুহূর্তেই
হম তেরা बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो अब, तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस से नाम तेरा, क्योंकि तुम ही हो अब, तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो।
Welcome
ব্যাক ডিয়ার লিসেনার, আজ সুমনার সাথেই আছি চলছে প্রাণ অব ভালোবাসার বাংলাদেশ, এবং ঘড়িতে এখন সময় বলছে ঠিক 11:11, এক চারটা এক দেখতে একসাথে অনেক বেশি ভালো লাগছে। আর এই মুহূর্তে যাকে আমি দেখছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্রেন্ডদের, আমাদের ফেসবুকে জয়েন করেছে আনোয়ার জ্যাক, সে বলেছেন কেমন আছেন এবং গুরুকে আমার অনেক বেশি বেশি সালাম দিবেন, অবশ্যই দিব। ভালোবাসার পর শাহিন আছেন আমাদের সাথে ফেসবুকে, এছাড়া দেখতে পাচ্ছি আমি ইয়াসিন আরাফাত নীরবকে, সে বলেছেন সুমনা আপু এবং গুরুকে আমার অনেক বেশি সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এম ডি আরিফ হোসেন আছেন আমাদের সাথে ফেসবুকে, শামীম হোসেন আছেন, শেখ ফরিদ আছেন আমাদের সাথে, এছাড়া দেখতে পাচ্ছি আমি আরো অনেককে, মেজাবিন আক্তার আছেন, সে আচ্ছা সে দেখতে পাচ্ছি অনেক কথাই বলছেন। আর আমার কিছুটা ঠান্ডা লেগে গেছে, আপনাদের যাতে না লাগে সেই ব্যাপারটাতে একটু খেয়াল রাখবেন, আর শরীরটা একদমই খারাপ করবেন না। এম ডি রনি হাসান আছেন আমাদের সাথে, এছাড়া দেখতে পাচ্ছি আদর ইসলাম, আকাশ আছেন, উদয় সিনা আছেন, অঙ্কুর সীমন্ত আছেন আমাদের সাথে, আরফি আছেন, প্রান্ত আছেন, মুস্তফা কামাল আছেন, এছাড়া SMS করেছেন অনেকেই, দেখতে পাচ্ছি মিম কে, প্রেমা কে, এছাড়া সাইমা কে, সাইমা রিনি কাপাসিয়া থেকে SMS করেছেন এবং অনেক কথা বলছেন। আপনি যদি সাথে থাকতে চান অবশ্যই বেশি বেশি করে SMS করবেন, এবং তার জন্য নিয়মটি জানিয়ে দিচ্ছি। নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, লিখবেন আপনার সেই সুন্দর মিষ্টি নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। ইচ্ছা করলে ফেসবুকে যুক্ত হতে পারেন, এবং তার জন্য অবশ্যই অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা90.4। আর কথা বাড়াচ্ছি না, প্রিয় সময়টি চলে এসেছে এবং সময়ের সাথে সাথে সেই মিউজিকটি যেটা শুনলে একেবারেই অন্য মনস্ক হয়ে যায়, আমি আর ভালো লাগা ভালোবাসা চারিদিকে অনুভব করি। গুরুকে স্বাগতম জানাতে চাই, কেমন আছেন গুরু?
ভালো আছে, এবং সেই সাথে আমিও স্বাগত জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণাত ভালোবাসার বাংলাদেশে।
জি গুরু, দেখতে পাচ্ছি সারা রহমান আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, এবং অনেকেই আছেন, যেমনটি ওয়াহিদ আছেন আমাদের সাথে, ওয়াহিদ একটি কোয়েশ্চেন করেছেন এবং আপনাকে বলেছেন, গুরু আমি 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিং তার সাথে আমার অনেক ঝগড়া হচ্ছে, সে আমার যে কোনো কাজে বাধা দিচ্ছে বা আমার প্রতি সন্দেহর প্রবণতা তার বেশি বেড়ে গেছে, তো এখন দেখা যাচ্ছে যে আমার রিলেশনটা কোনোভাবেই কন্টিনিউ করা সম্ভব হচ্ছে,
যখন প্রার্থনা করি বা যখন আগ্রহ এরকম থাকে যে প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, তখন এটাই সত্য যে অনেক রকমের ফ্রাস্ট্রেশন বা অনেক রকমের এই রিলেশনশিপে হতাশা আমাদেরকে ফেস করতে হয়। এটি বুঝবার উপায়, কখন রিলেশনশিপ ওয়ার্ক আউট করছে না এটা বুঝবার উপায় হচ্ছে, স্বভাবতই দেখবেন যে সামান্য সামান্য বিষয় আপনার উপর বিরক্তি প্রকাশ করা, আপনি যদি তাকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যান বা ঘুরতে যেতে চান সে ব্যাপারে বিরক্তি প্রকাশ করা, এই বিষয়গুলোই কিন্তু উপসর্গ, তাতে বোঝা যায় যে আমাদের রিলেশনশিপটা ইন দ্যাট সেন্স ওয়ার্ক আউট করছে না। কিন্তু আমি বলি কি, তারপরও সেই ব্যাপারগুলোকে ফাইন টিউনিং করবার সুযোগ আছে, কারণ যাকে আপনি আর ছেড়ে দিচ্ছেন আগামীকাল যাকে হাজার হাতটা শক্ত করে ধরবেন সে যে আর অন্য কোনো অসম্পূর্ণতা নিয়ে আপনার কাছে আসবে না সেই গ্যারেন্টিটা কোথায়? রাদার যে আপনার জীবনে এসেছে তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করুন রিলেশনশিপটাকে ফাইন টিউনিং করে মোটামুটি ট্র্যাকে নিয়ে আসা যায় কিনা, তাহলে হয়তো সেই কষ্টের মধ্যে বা সেই মরুভূমির মধ্যেই আপনি ফুল ফোটাতে সক্ষম হবেন, কারণ মরুদানাতে ফুল ফুটতেই পারে, খুব কম মানুষ আছে যারা হয়তো মরুভূমিতে ফুল ফোটানোর ক্ষমতা রাখে।
জি গুরু, আর আমাদের সাথে নীল জয়েন করেছেন, নীল বলেছেন যে সে একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসে এবং ঘর সংসারও করতে চায়, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, কিন্তু মেয়েটা এখন তাকে বলছে যে সে তার বাবা মার সাথে থাকতে চায় না, শুধুমাত্র মানে নীলের সাথে ঘর সংসার করে থাকতে চায়। তো এই জায়গাটায় নীল প্রশ্ন করছে যে আমি কি আমার বাবা মার সাথে থাকবো, নাকি এখন আমার ভালোবাসা মানুষটির সাথে আমি জীবন যাপন আরম্ভ করবো?
ভালোবাসার সূতিকাগার হচ্ছে আপনার বাবা এবং মা, তাদেরকে বাদ দিয়ে ভালোবাসা কখনোই স্বয়ংসম্পূর্ণ রূপ নিতে পারে না। আমি তো অবশ্যই বলবো যে বাবা মাকে সাথে করে যে ভালোবাসা প্রাতিষ্ঠানিক রূপ পায় সে ভালোবাসার দিকেই আপনি এগিয়ে যান। প্রত্যেকটি মেয়ে এবং ছেলে সবার মধ্যে এ ধরনের স্বপ্ন বিরাজ করতেই পারে যে আমার নিজের একটা সংসার হোক, নিজের একটা পরিবার হোক, নিজের একটি বাড়ি হোক। কিন্তু তার মানে এই না যে সেই পরিবার সেই সংসারের সাথে জড়িত যে রিলেশনশিপগুলো আছে সেগুলোকে আপনি পর করে দিবেন। যারা এইভাবে পর করে দিয়ে চিন্তা ভাবনা করতে চায় তারা আমার কাছে মনে হয় না যিনি লং রান সেই অর্থে সুখী হতে পারে। তাই আমি বলি যে পরিবার বাবা মা এরা কিন্তু ভালোবাসার সত্যিকার, ওদেরকে বাদ দিয়ে সত্যিকার অর্থে ভালোবাসা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে বলে আমার মনে হয় না।
অবশ্যই গুরু, অনেকেই ফেসবুকে আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আরিফুর রহমান শাকিল আছেন, সে বলেছেন আপনাকে শুনতে সবসময় খুব বেশি ভালো লাগে। এছাড়া সুমন আছেন আমাদের সাথে, অঙ্কুর সীমান্ত আছেন, এছাড়া আমাদের সাথে একটা বন্ধু জয়েন করেছেন, বন্ধুটির নাম হচ্ছে মীরা। সে বলেছেন গুরু ভালোবাসার মানে জিনিসটা আমরা কি কখনোই ডিফাইন্ড করতে পারি না বা সংজ্ঞায়িত করতে পারি না, কিন্তু কখনো দেখা যাচ্ছে যে ভালোবাসা আমাদেরকে দুঃখ দেয় বা কষ্ট দেয়। তাহলে ভালোবাসা থেকে আমরা কি বলবো, কষ্ট বলবো নাকি শুধু সুখী বলবো?
অবশ্যই ভালোবাসা কষ্টেরই নাম, এমন এক কষ্ট যে কষ্ট যখন প্রচন্ড ভালো লাগার সৃষ্টি হয় তখনও যেন বুকের কোনো এক কোনাতে চিনচিনে ব্যথা অনুভব হয়, কণ্ঠটা কেমন যেন বাষ্পরুদ্ধ হয়ে ওঠে, এটাও কিন্তু এক রকমের কষ্ট, ভালো লাগার কষ্ট। আবার যদি ভালো লাগা অত্যাচারে পরিণত হয় ভালোবাসা সেক্ষেত্রেও কিন্তু কষ্ট পান। তাই কষ্টের এই রং নীল, যে নীল সবসময় ভালোবাসার সাথে মিলেমিশে একাকার, কষ্টকে বাদ দিলে ভালোবাসা আসলে অসম্পূর্ণ।
অবশ্যই অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে, তাদের নামগুলো একটু পড়তে চাই এবং তারা বলেছেন যে আজকের অতিথির গল্পটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। এছাড়া আরো অনেকেই আছেন আমাদের সাথে, তাদের কথাগুলো পড়ব। বিশ্বাস আছেন আমাদের সাথে, সুশীল বিশ্বাস, সে বলেছেন গুরুকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে সবকিছুর সমাধান দেওয়ার জন্য। মনি আছেন আমাদের সাথে, মনি আমাদেরকে পাঠিয়েছেন যে সিদ্ধান্ত নেওয়ার সময় কি করা উচিত, আমাদের মনের কথা শোনা উচিত নাকি আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন যেটা বলে সেটা শোনা উচিত?
আমি তো বলি যে সবসময় স্টেপ অফ রেভলিউশন এবং একটা বৈপ্লবিক ফল তখনই আপনার পক্ষে নিয়ে আসা সম্ভব ওয়েন ইগনোর এভরিথিং, শুধুমাত্র আপনি আপনার মনের কথা শুনবেন। কিন্তু মনের মাধ্যমে সিদ্ধান্তটা নিন, কিন্তু সেই সিদ্ধান্তটা এক্সিকিউট করার পুরো দায়িত্বটা আপনি আপনার নিউরনের উপর ছেড়ে দিন, আপনার মাথার উপর ছেড়ে দিন। সেখানে কিন্তু মাথা এবং মনের দারুণ একটা কম্বিনেশনে ভালো ফল বের হয়ে আসতে বাধ্য। আমরা সত্যি এখন স্বভাবত ওয়েট করছি আমরা সেই মানুষটির জন্য যারা হট সিট, যিনি অলঙ্কৃত করবেন আজকের অতিথি বন্ধু। তার আগে মিনহাজ শিফাত, সে আমার খুব মানে হি ইজ মাই ব্যাডি অ্যাকচুয়ালি, আমি তাকে পার্সোনালি খুব পছন্দ করি, ওয়ান অফ দ্য বেস্ট আর যে সুফার আমাদের এই ঢাকা FM এর। তার একটি অ্যালবাম রিলিজ হয়েছে গত সপ্তাহে, ভিন্ন অ্যালবামটির নাম, আমি নিজেও গানগুলো শুনেছি এবং সে অ্যালবামের একটি কপি আমি নিজেও কালেক্ট করেছি। আমি আমার শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা শুনে দেখতে পারেন একটি গান, আমি ভিন্ন অ্যালবাম থেকে মিনহাজ শিফাতের গাওয়া একটি গান একটু শুনি।
রাতে চন্দ্রিমা রাতে আলোকিত ফুলে ভোরে নিভে যাওয়া তুমি মুক্তার মতো করে শিশির বিন্দু খুনিকে উজ্জ্বলতায় সকালে রোদের সাথে মিশে যাওয়া সকালকে সুভাষিত করে দুপুরে ঝরে ঝরে তুমি দেখো দিল
আমরা শুনছিলাম মিনহাজ শিফাতের গাওয়া গান তিন অ্যালবাম থেকে, যেটি রিলিজ হয়েছে গত সপ্তাহে, এবং আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার ভালো লেগেছে যে শিফাত, যে কথাটা আমি আগেও বলছিলাম, ইজ মাই বডি, এবং তার গাওয়া এই গানগুলো আমরা প্রাণা ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে এটা শেয়ার করতে পারলাম, কারণ ঢাকা এফএম এর ওয়ান অব দ্য বেস্ট অফ যে শিফাত, এবং তার সাথে আমরা আমাদের পরিবারের একজন সদস্য, তার এই সৃষ্টিটাকে আমরা শেয়ার করতে পারলাম। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। আমরা স্বাগত জানাতে যাচ্ছি আজকের যিনি আমন্ত্রিত অতিথি, যিনি হট সিটকে অলঙ্কৃত করেছেন, চিরচেনা সেই কথা বন্ধু, সবাই মিলে একসাথে আমরা তাকে স্বাগত জানাই। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শুরুতে একটা আহ্বান রাখি সকলের জন্য, আর প্রথমে মজার খবর যে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ওয়ার্ল্ড কাপ 2014 ব্রাজিল কিক অফ টুনাইট, মানে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া খেলা দিয়ে শুরু হতে যাচ্ছে, পর্দা উঠতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর শোয়ের। সেই কারণে সবার জন্যই শুভকামনা অ্যাকচুয়ালি, যারা যে দল সাপোর্ট করেন।
গুরু, তার সাথে একটু যুক্ত করব, সেটা হচ্ছে অনেকেই কিন্তু জানতে চাচ্ছে আমাদের সেই ভালোবাসার মানুষটি কোন টিমটি সাপোর্ট করছে।
এটা বললে আসলে এভাবে বলা যায় যে আমি ম্যারাডোনাকে দেখে খেলার প্রতি এত বেশি অনুরক্ত হই, স্বভাবত আর্জেন্টিনা, এবং আমি সাফল্য অবশ্যই কামনা করি। আমার ব্লাইন্ড সাপোর্টার, সাপোর্টার তো ব্লাইন্ড সাপোর্টার, সবাই মিলে আমরা এনজয় করি আমাদের নিজেদের সাপোর্টিভ টিমকে। সমানে কোন দল
গুরু, যদি
ব্রাজিল, বুঝে গেছি গুরু, গুরু করাতে ব্রাজিল, বাট আমরা আমরা আমি শুভকামনা থাকলো সবার জন্য, এবং সেই সাথে আমি আশা রাখবো যে সবে ভারতের যে মহামহিয়ান যে অংশ, সে ব্যাপারটা যেন আমরা ঠিকভাবে পালন করি, এবং যে কাজগুলো আসলে ধর্মীয় বিধিনিষেধের মধ্যে আসে না অ্যাকচুয়ালি, পটকা ফোটানো, বাজি ফোটানো, এই কাজগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখি, বরং নামাজ কালাম জিকির দেন কোরআন মজিদ এগুলো আমরা পাঠ করবো, এইভাবে আমরা পুরো রাতটা যেন পার করে দিতে পারি, এবং সবার জন্য ভালো কিছু আসুক। এবং যতটুকু জানি যে সবার বরাত নাকি নির্ধারণ হয়ে যায় সর্বরাতের রাত্রিতে, সবার জন্য ভালো কিছু আসুক সে প্রার্থনাই করছি। আগামী কালকে সর্বরাত প্রায় সমাগত, অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে বন্ধু, এবং স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে আজকের আমন্ত্রিত অতিথি আপনি। আপনাকে কেমন অনুভব করছেন? স্টুডিওতে বসে আছেন, মাইক্রোফোন আপনার সামনে প্রস্তুত, কান খাড়া করে সবাই অপেক্ষায় আছে, মিনিমাম 30-35 লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে, আপনার অনুভূতি কেমন?
This track was downloaded from FusionBD.com.
ধন্যবাদ গুরু, কখনো ভাবিনি যে এই হট সিটে একদিন আমাকে বসতে হবে। সবসময় আপনাদের প্রোগ্রামটা শুনতাম, ভালো লাগতো, কখনো কখনো ভাবতাম গল্পগুলো কি সব সত্যি কিনা। একটা সময় যখন নিজে এই সিটে বসে আছি, তখন আমি প্রতিটা গল্পের পেছনে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা বা কতটা হতাশা জড়িয়ে থাকে আমি নিজে এখন বুঝতে পারছি। লিসেনারদেরকেও ধন্যবাদ, অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, আর আজকে আসলে একটা স্পেশাল ডে, যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে আজকে একটা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার খেলা, তো আমি আমার গল্পটাকে আসলে গল্প বলবো না, এটা আমার জীবনের কথা, আমি জানি না কতটুকু বলতে পারবো, তবে আমি চেষ্টা করব আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো, যারা আমাকে চিনেন বা জানেন, যারা বন্ধু বান্ধব বা যাদেরকে নিয়ে এই গল্পটা, তারা ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি শুভ, দুবন এক ভাই। ছোটবেলা থেকেই বেড়ে ওঠা অনেক আদরের, অনেক ভালোবাসার মধ্যে বেড়ে ওঠা, তারই ধারাবাহিকতায় অপূর্ণতা এতটাই কম দেখেছি যে এখন ছোট ছোট কষ্ট সহ্য করতে পারি না, নিতে পারি না। ছোট কোনো যন্ত্রণা পেলেও মনে হয় যে এর থেকে বড় কোনো কষ্ট আর নেই। কিছুক্ষণ বাদে যখন আরো বড় কষ্ট পাই তখন মনে হয় যে এর থেকে বড় আর কোনো কষ্ট হয়তো বা নেই। বাবা সরকারি চাকরি করতেন, তার সুবাদে বিভিন্ন জেলায় বাবার পোস্টিং হতো। বাবার সাথে সাথে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার অবস্থান ছিল, বিভিন্ন স্কুলে আমি পড়েছি। বিভিন্ন স্কুলে পড়ার সুবাদে আসলে ভালো কোনো বন্ধু, ছোটবেলার তেমন কোনো স্মৃতিময় ঘটনা আসলে আমার খুব একটা নেই। কোনো একটা জেলাতে যখন পড়াশোনা করেছি, কোনো একটা নতুন স্কুলে, সেখানে যখন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, কিছু নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে, ঠিক তখনই দেখা গেল যে বাবার আবার অন্য কোথাও পোস্টিং হচ্ছে, আবার নতুন করে গুটিয়ে যাওয়া, আবার নতুন করে নতুন নতুন বন্ধু তৈরি হওয়া এবং তারপরে আবার হারিয়ে ফেলা। এভাবে হারাতে হারাতে একটা সময় এসএসসি পরীক্ষা দিয়ে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজ থেকে আইএসসি কমপ্লিট করলাম। এই সময়ের মধ্যে আসলে এই প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো আমি শুনতাম, বন্ধুদের মধ্যে দেখতাম, কিন্তু আমি আমার নিজের লাইফে কখনো এই বিষয়টাকে ফেস করিনি। তো সবাই বলতো অপেক্ষা করো আসবে, আর আমি শুধু অপেক্ষাই করতাম। আমি জানি মানুষ শুধু এভাবেই বলবে, মানুষ হয়তোবা বলতে চাইবে যে সবাইকেই প্রশ্ন করলে সবাই হয়তো এমনভাবে বলতে চায় যে না, তার কেউ নেই, তার কোনো ভালোবাসার মানুষ নেই, বা সে ফ্রি আছে। কিন্তু আমি অনেস্টলি, আমি সত্য বলতে পছন্দ করি। আমি এই সিটে বসে বলতেছি যে আমার এই ধরনের একটা অপেক্ষায় আমার জীবনের অনেকগুলো সময় কেটে গেছে। তো আমি এসএসসি পরীক্ষার পরে আমি বিএসসি অনার্স এইচএসসি করলাম। এইচএসসি করে বিএসসি অনার্স কমপ্লিট করলাম। বিএসসি অনার্স করার পরে এমএসসি কমপ্লিট করলাম। এরপরে আমি ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে এমফিল করার জন্য। এমফিল পার্ট ওয়ান পরীক্ষা শেষ করার পরে আমি হঠাৎ করে আমি মুভ করলাম এমবিএ করার জন্য। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি এক্সিকিউটিভ এমবিএ করি। এইচআরএম ছিল আমার মেজর সাবজেক্ট। জি, আমি ডাবল মেজর করি, এইচআরএম অ্যান্ড মার্কেটিং। তো এরই ফাঁকে আমি আসলে আরও ছোটোখাটো অনেক কোর্স, অনেক পড়াশোনা করেছি। আমি এনটিআরসি স্কুল নিবন্ধন করেছি, এনটিআরসি কলেজ নিবন্ধন করেছি, আমি বিএড করেছি। তো এমবিএ করার পরে আমার একটা ইচ্ছে ছিল যে আমি পিএইচডি কমপ্লিট করব, কিন্তু এমবিএ করার পর আমি আসলে জবের মধ্যে চলে যাই। তো আমার বড় বোনের এডুকেশনাল ইনস্টিটিউট আছে, তো সেখানে বড় আপা আমার সহযোগিতা চাইল। সে অনেক অনেকগুলো ইনস্টিটিউট তার, তারই একটা দায়িত্ব দিয়ে আমাকে বসে দিলেন যে আমি আসলে পারছি না, তুমি আমাকে একটু সহযোগিতা করো যেহেতু তুমি এখন ফ্রি আছো। তো প্রফেশনগতভাবে বলতে হবে যে সর্বপ্রথম শিক্ষকতা দিয়ে জীবনের প্রথম আমার চাকরি জীবনে শুরু। তো আমি এজ এ ভাইস প্রিন্সিপাল প্রায় দু বছর পর্যন্ত ছিলাম বড় আপার একটা ইনস্টিটিউটে। সেখানে খুব ভালো করার কারণে আমার ভিতরে এক ধরনের রিয়্যাক্ট তৈরি হলো যে আমি নিজেও করতে পারবো। বড় আপার সাথে আমি কথা বললাম, আলাপ করার পরে আমি নিজে একটা ভিন্ন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা করি। তো সেই কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম আমি, এবং টানা 4 বছর আমি সেই কলেজের দায়িত্বে ছিলাম এবং সেটা পরিচালনা করি। তো এরই মাঝে আসলে ছোটখাটো অনেক ঘটনা তো ঘটে যায়, সব কথা তো আর সবাইকে সবসময় বলা যায় না, বা আজকে হয়তো বা আমি সবটুকু বলতে পারবো না যে গল্পটা আসলে ঘটে গেছে জীবনে। সেই গল্পটা আসলে একদম শেষের দিকের ঘটনা। এভাবে আমার জীবন খুবই সাদামাটা ভাবে চলছিল, কখনো যে কাউকে ভালো লাগে নাই সেটা না, কিন্তু সেই ভালো লাগার পরিমাণটা এমনই ছিল যে আসলে এখানে বলার মতো কোনো ঘটনা আমি এই মুহূর্তে আমার মনেও পড়ছে না। লিসেনারদেরকে আমি খুব অনুরোধ করব, তারা যেন অন্তত আমাকে ব্লিপ করে, আমাকে যদি ব্লিপ করে তাহলে তারা শেষ পর্যন্ত বুঝতে পারবে আমার পুরো ব্যাপারটা। এই হট সিটে অনেকেই এর আগে ছিল, অনেকে আসছে, আমি অনেকের গল্প শুনেছি। কিছু কিছু ব্যাপার হয়তো বা অনেকের কাছে দ্বিমত হতেই পারে, যে অনেকে মনে করতে পারে ব্যাপারটা হয়তো বা এমন না, কিন্তু যার দেখা সে বুঝে। এই কথায় আছে, কি যাত না বিষে বুঝিবে সে কি, সে খুব অংশে নিয়ে যার যা কষ্ট তার তার কাছে অনেক তীব্র এবং ভয়ঙ্কর। তো আমি আমার এই ব্যাপারটা দু একটা ফ্রেন্ডের কাছে যখন শেয়ার করেছি, ওরা বলেছে যে পুরুষ মানুষই তো ব্যাপার না, কিন্তু আমি তাদেরকে দেখেছি খুব সামান্য একটা ব্যাপারে, তাদের একটা গার্লফ্রেন্ড একটা রাগ করে কথা বলতে তারা ভেঙে পড়ে গেছে। আমি দূর থেকে মনে মনে হাসতাম যে তুমি আমাকে আমার লাইফের এত বড় একটা স্পয়েল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে সাহস যোগাচ্ছ, অথচ তুমি নিজেকে এখন দেখো। তো আমার আসলে খুবই ছোট পরিবার, ছোট পরিবার বলতে বাবা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, আমি তার একমাত্র ছেলে। আসলে গুরু কি বলবো, লাইফে কখনো বাজারেও যেতে হয়নি আমাকে। আমি আসলে নিজের একটা ড্রেস পর্যন্ত আমি নিজে কিনে কখনো পরিনি, আমাকে নিজে থেকে কখনো, মানে আমার বাবা বা আমার ফ্যামিলির কেউ কখনো, মানে আমি অনেক কিছুই জানি না, যেগুলো অনেকে শুনলে অবাক হয় যে এত বড় হয়েছো তুমি এখনো এইগুলো বুঝো না। আমার আমি ঢাকাতে থাকি, ঢাকাতে আসলে আমার স্থায়ী নিবাস মোহাম্মদপুরে। তো আমি আমার হোম ডিস্ট্রিক্টে যাই, সেখানে আমার বাড়িতে আমি একবার বেড়াতে যাই আর কি, ঘুরতে যাই। সেখান থেকে আমার ভাড়াটিয়ারা আমাকে বলতেছে যে আপনি কে, এই বাড়িতে আসছেন কেন, কি ব্যাপার, আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন অনুমতি ছাড়া। তো আমি খুবই অবাক যে আমার বাড়ি আমাকে বলতেছে যে আপনি কে, তারা আমাকে চিনতেই পারে না। এই হয়েছে নমুনা যে মানে আমি আসলে একটু এই ব্যাপারগুলোতে উদাসীন ছিলাম, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে এই ব্যাপারগুলোতে অভ্যস্ত ছিলাম না। বাবা আমাকে আসলে এমনভাবে গাইড করেছে, আমার মা আমাকে এত আদর করতেন, মা আদর করতেন বলতে আমার মা নেই, আজ 2 বছর হলো। তো বোন, এক বোন বড়, এক বোন ছোট, দু বোনের বিয়ে হয়ে গেছে, তারা অনেক ভালো আছে ঢাকাতে। আমি মোহাম্মদপুরে, আমি এবং আমার বাবা এখন দুজনই ব্যাচেলর বলতে পারেন। তো তাদের ধারাবাহিকতায় ফ্যামিলি থেকে আমার বাবা, আমার বোনেরা, দুলা ভাই সবাই খুব প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে তুমি বিয়ে করো, সংসারী হও। আমি সব সময় তাদেরকে বলেছি যে বিয়ে আমি কখনো ভাগ্যে বিশ্বাসী না, আমি ফ্যান্সি স্টুডেন্ট ছিলাম, আমি সব সময় বিশ্বাস করতাম যে প্রতিটা জিনিসই যুক্তি দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করতাম।
এই যুক্তিবাদী মানুষ শুভ, এবং বন্ধুরা আপনাদেরও তো জানবার আগ্রহ থাকে যে হট সিটে যিনি বসেছেন তার একটা অবয়বের বর্ণনা পেলে হয়তো ভালো হয়, যাতে করে তার একটা ইমেজ নিজের মনের মতো করে তৈরি করে নিয়ে তার কথাগুলো শুনতে বা তাকে কানেক্ট করতে আপনাদের সহজ হয়। আমাদের আজকে যিনি আমন্ত্রিত অতিথি, যিনি হট সিটে বসেছেন শুভ, তার পরনে জিন্স এবং উপরে গায়ে পরিহিত যেটি সেটি হচ্ছে ফুল স্লিভ একটি শার্ট, এবং অনেকটা ভেতরে মেরুন কালার, উপরে ব্ল্যাক, ব্ল্যাকিশ মেরুন ধরনের একটি কালার অ্যাকচুয়ালি, এবং তার গায়ের রং উজ্জ্বল গায়ের রং এবং ফর্সা যাকে বলি আমরা, এবং খুব দারুণ স্কিনের অধিকারী আমাদের এই শুভ, এবং সব মিলিয়ে খুব নিট, খুব পশ একটা লুক কিন্তু তার মধ্যে আছে, এবং এই হচ্ছে সব মিলিয়ে আজকের অতিথি। বন্ধু আপনি বলছিলেন যুক্তির কথা।
ভাইয়া আসলে যখন আমি প্রতিটা জিনিসই মূল্যায়ন করতাম যে কার্য অনুযায়ী ফল, কাজ করলে ফল পাওয়া যাবে বা একটা কিছু করলে একটা ফিরে একটা আসবে, তো আমি যখন বিয়ের ক্ষেত্রে আসলাম তখন আমার মনে হলো যে এই বিষয়গুলো আমার মনে হচ্ছে যে এটা ভাগ্যের উপর নির্ভরশীল, কারণ আমি জানি না কে আমার জীবনে আসবে। আমি আমার লাইফে কখনো কোনো ধরনের, মানে যারা শুনছে তারা তো জানবেই এবং লিটনারদেরকেও বলতেছি, আমার লাইফে কোনো ধরনের কোনো আমি মেঘরিত ব্যাপারে আমি চিরকালে একটু পিছিয়ে পড়া ছেলে, শুধু তাই না আমি একটু সিলেক্টেড এবং চুজি টাইপের ছেলে, যে কারণে মানে সবসময় আমার মনে হয়েছে যে যেটাই হবে সেটা পরিবার হবে, যেটাই হবে আমি একসাথেই পাবো, যেটাই করব আমি সিরিয়াসলি করব। তো পড়াশোনা, জব, প্রফেশন এই সময়গুলোর মধ্যে সময়গুলো আসলে কেটে গেছে এবং আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে আমার লাইফে অনেক ভালো একটা মেয়ে আসবে, যে আমি টিল দ্য টাইম অফ মাই ডেথ আমি তার সাথে স্টে করব এবং অনন্ত সুখের মধ্যে আমি ভেসে যাব। সবাই আমাকে বলতো যে বিয়ে করিস না, দেখবি বিয়ে করলেই বুঝবি, আমরা তো করছি। আমি মাঝে মাঝে ঘাবড়ে যেতাম, প্রতিটা মানুষ এইভাবে কথা বলে কেন, সবাই শুধু বলতো আগে বিয়ে কর তাহলে বুঝবি। কিন্তু আমার বড় বোনের হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে লাইফে কোনো ভালো একটা কাজ করেছিলাম, তোমার ভাই মানে বোনের মতো আমি একটা ওয়াইফ পেয়েছি। আমি দুলাভাইকে দেখে বুঝতাম যে না, বিয়ে তো সবাই করে, যারা বলে এই ধরনের কথা তারাও কিন্তু বিয়ে করে। তো আমার একটা ফ্রেন্ড বলতো যে দেখবি যে যারা বলে যে আমি জীবনে বিয়েই করব না, একটা সময় লাইফে তারা হয়তো বা দুইটা বিয়ে করে বসে থাকে। তো এই বিয়ের ব্যাপারটা যখন আসলো আমি আমার ফ্যামিলিকে পরিপূর্ণভাবে বলে দিলাম যে আপনাদের পছন্দ এবং আপনাদের সিলেকশনে আমার পরিপূর্ণ সমর্থন থাকবে, আপনারা যেখানে যেভাবে বলেন। যে কথাটা এখনকার সময় হয়তো বা অনেক মেয়েরা বলে বা অনেক ঘরোয়া যারা আছে অনেকেই বলে এইভাবে, বাবা মার প্রতি যাদের কনফিডেন্স অনেক বেশি,
বাবা মার প্রতি সমর্থনের কথা, ঠিক একই সমর্থন আপনাদেরও আমাদের প্রতি থাকা উচিত, যে আমরা প্রতি বৃহস্পতিবারের মহেন্দ্রক্ষণে আপনাদের কাছে আমরা জীবনের মানুষের জীবনের উপাখ্যান আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাদের কেমন পুরো ব্যাপারটা কেমন লাগছে, আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে বা এগুলোর মূল্যায়ন করবেন, অ্যাটলিস্ট আমাদের ডেডিকেটেড ফেসবুক আইট www.facebook.com/ঢাকা FM 904 অথবা আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 এই নাম্বারে আপনারা আমাদেরকে কমিউনিকেট করেন, এবং প্রয়োজন আমাদের অলরেডি পোস্ট আপলোড করা হয়েছে সেখানে আপনি লাইকস দিন এবং লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আমাদের সমস্ত ভালো কাজের সাথে আপনি জড়িত আছেন। শুভ, তারপর
তো তারই ধারাবাহিকতায় বাবা বোনেরা দু একটা ঘটকের সন্ধান নিলেন, তারা দু একটা মেয়ে দেখালেন। তো আসলে যতগুলো মেয়ে দেখলাম যে সব এখনকার সময়ে আসলে এতটাই আধুনিকতার নামে আসলে একটা একটু উগ্র সময় যাচ্ছে আমার মনে হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমার এই কথাটা বলতে হলো, কারণ দেখা যাচ্ছে যে এখন সবাই নিজের পছন্দেই বিয়ে করতে চায়, নিজের মত প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা চায়, এবং তারই ধারাবাহিকতায় দেখা গেল যে মেয়ে দেখতে গিয়েছি অথবা ফ্যামিলি পরিপূর্ণভাবে এগ্রি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে মেয়ে হয়তো বা কোথাও তার কোনো সম্পর্ক আছে, তার ভালো লাগা আছে, এবং মেয়েটা হয়তো বা মনে প্রাণে চায় তার ভালোবাসা বা তার ভালো লাগাটাই প্রতিষ্ঠিত হোক। এই ব্যাপারগুলো যখন আমি বুঝতে পারি আমি পিছিয়ে আসি। তো এভাবে আসলে যেখানেই গেল আমি যাচ্ছি দেখতেছি এই ধরনের মানে ছলনা, এই ধরনের প্রবঞ্চনা, এই ধরনের প্রতারণায় ভরপুর হয়ে গেছে। তো আমি কিছুটা হতাশ এবং ফ্যামিলি থেকে প্রচণ্ড চাপ আসতে শুরু করে যে তোমার মা নেই, বাবা আর তুমি, বোনেরা খুব বলতে থাকে যে বাবা এখন এত কষ্ট পাচ্ছে। আমি প্রায় 2 বছর হলো যে 3 বেলাই হোটেলে খেতে হয়েছে, আমাদের এমনও সময় চলে গেছে। তো যখন আমি বুঝতে পারলাম বিয়েটা আসলে সত্যি অনেক জরুরি হয়ে গেছে, তখন আমি নিজে থেকেও খুঁজতে শুরু করলাম। তো পরিচিত এমন কোনো লোক নেই যার সহযোগিতা আমি চাইনি, কিন্তু আমি আসলে একটা ব্যাপার দেখতে পেলাম যে আসলে বিয়েটা সত্যি একটা জটিল প্রক্রিয়া, এটা আসলে সঠিকভাবে সম্পন্ন হওয়াটা খুবই ডিফিকাল্ট। এই ক্ষেত্রে এসে আমাকে ভাগ্যকে মানতে হলো অবশেষে, যে সত্যি ভাগ্য বলে কিছু আছে এবং বিধাতা নাকি লিখে রাখে যে কার
জোড়া কোথায় লেখা
আছে। আমি একদম শেষে এসে এই ব্যাপারটাতে একমত হতে বাধ্য হলাম যে অন্তত আর কিছু হোক বা না হোক বিয়েটাতে ভাগ্য মানতেই হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে লেখানো দেখে বলছি। তারপরও সম্পর্কের বিয়েগুলো একটা অন্যরকম ব্যাপার থাকে। আর যেহেতু আমি আদৌ কাউকে চিনি না, আমি সবসময় মনে মনে ভাবতাম কে সে, কোথায় সে, খুব ক্ষোভ হতো যে যদি কখনো তাকে খুঁজে পেতাম, যদি আগে থেকে আমি তাকে চিনতে পারতাম, তাকে আমি আড়াল করে রাখতাম কিংবা তাকে আমি সাপোর্ট করতাম, তার ভালো কাজে আমি এগিয়ে যেতাম। বা আমি অনেক মানে চেষ্টা করেছি কিন্তু কোথাও যে যখন খুঁজে পাচ্ছি না, ঠিক তখন একটা সিএনজির মধ্যে আমি একটা ছোট একটা স্টিকারে একটা বিজ্ঞাপন দেখতে পেলাম, সেখানে লেখা ছিল ঘটক নাসিম ভাই। তো আমার মনে হলো যে এত জায়গায় ঘুরলাম, এত মানুষকে বললাম, ভদ্রলোক যেহেতু এত কষ্ট করে বিজ্ঞাপনটা দিয়েছে, নিচে একটা মোবাইল নাম্বার,
ভাগ্যিস পাখি হয়ে অ্যাড্রেসটা আপনি পাননি, সুপার লেজেন্ড এই ঘটক সমাজে আর কি।
তো ভাইয়া আসলে ওই ঘটকের লাস্টের ডিজিটটা আমি কালেক্ট করতে পারলাম না, এত চেষ্টা করলাম, মানে 10 ডিজিট হচ্ছে, শেষ ডিজিটের পেপারসটা ওখানেই উঠে গেছে। তো আমি বাসায় গিয়ে একটার পর একটা, আমার বিশ্বাস ছিল যে 9টা ডিজিটই তো হবে, আমি ভাবলাম যে যেহেতু এই এলাকার ঘটক মনুষ্যত একটা বিজ্ঞাপন দিয়েছে, তো মনে হচ্ছে যে উনি একটু কোয়ালিটি সম্পন্ন বা কিছুটা অ্যাডভান্স লেভেলের হবে। তো আমি সবগুলো ডিজিট দিয়ে আমি চতুর্থবার ট্রাই করে পেলাম যে আপনি কি নাসিম সাহেব। তো বললো যে হ্যাঁ। বললাম আপনার বিজ্ঞাপন দেখে আমি আপনাকে ফোন করলাম। তো এইভাবে তার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে আমি তাকে বললাম যে আমার এই ব্যাপার। তো বললো যে আপনার একটা বায়োডাটা দেন, ঘটকরা যা বলে স্বভাবত। আমি বায়োডাটা দিলাম, মানে কিছু পেমেন্ট চাইলো সে, আমি তাকে কিছু পেমেন্ট দিলাম, এরপর সে চলে গেল। দীর্ঘ অনেকদিন কোনো খবর নেই, প্রায় 10-15 দিন। তো হঠাৎ করে একদিন আমি আমার বাবাকে বললাম যে বাবা এই এলাকায় একটা ঘটক আছে, তো নাম নাসিম আঙ্কেল, উনি
বাবার ছেলে মিলে কি ততক্ষণ আপনারা হোটেলে খাচ্ছেন তিন বেলা এরকম?
টিল নাও মানে ভেরি রিসেন্ট, 1 or 2 months হবে, শুধু রাতের খাবারটা বাসায় জুটে আর কি।
মানে কতদিন ধরে চলছে তাহলে এইরকম বাবা ছেলের হোটেলে খাওয়া?
আমার আম্মু মারা যাওয়ার পর থেকে প্রায় 2 বছরের বেশি হলো।
2 বছরের বেশি?
হ্যাঁ, এমন হয়েছে গত রোজাতে আমরা মধ্যরাতে দুজনে মানে হাঁটতে হাঁটতে হোটেলে খুঁজে খুঁজে তারপর সেই দিকে আসছি, তারপরে দুজনে মিলে ইফতার করেছি, ইফতার বানিয়েছি। এমনও হয়েছে যে আমার বাবা অনেক বড় একজন অফিসার ছিলেন, উনি জেলা লেভেলের একটা সরকারি একটা উনি ডেপুটি ডিরেক্টর ছিলেন, একটা ডিপার্টমেন্টের উপপরিচালক।
একটু এইসব বর্ণনাগুলো দিবেন, মানে আমরা তো আপনার জীবনের কথায় আসব। আপনার বাবাকে নিয়ে যে বলছিলেন যে রাত্রে বাবা সন্তানে মিলে চলে যেতেন হাঁটতে হাঁটতে সেই রেখেতে, দেন ইফতারে অ্যারেঞ্জমেন্ট করতেন দুইজন মিলে, এই অনুভূতিগুলো আর একটু ডিটেলসে।
এই কথা বলতে গেলে আমার মায়ের কথা বলতে হয়। মা আসলে,
আপনি জানেন কি যে আগামী 15 তারিখ বাবা দিবস?
হ্যাঁ আমি জানি আগামী 15 তারিখে বাবা দিবস। আমার মানে মা আসলে এই কথাগুলো আমি বলতে চাই না কেন, মাকে আমি একটু এড়িয়ে যেতে চেয়েছিলাম এই জন্য, কারণ প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রতিটা মানুষের অনুভূতি মায়ের ক্ষেত্রে সমান। কিন্তু আমি আমার মায়ের কথা বলছি। আমার মা আসলে মানে অবশ্যই তিনি জন্মদাসী হবেন, উনি মাত্র 49 বয়সে হঠাৎ করে চলে গেল পৃথিবী থেকে। মা অসম্ভব ভালো ছিল, আমি অনেকগুলো অন্যায় করে যদি কখনো আসতাম বাসায়, সবার কাছে একটা ব্যাপার ছিল যে না আমার ছেলে কিছু করতে পারে না। বাবা যদি কখনো বকা দিতেন তাহলে মা বলতেন যে একটা ছেলে আমার। আমি 2-2 বার আমেরিকা ইমিগ্রেশন লটারি উইনার ছিলাম। আমি যতটুকু জানি যে বাংলাদেশে আমি হয়তো বা সেই সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে আমি একজন যে 2-2 বার আমেরিকা ইমিগ্রেশন লটারি উইনার ছিলাম, কিন্তু আমি আমার মায়ের জন্য আমি একবারে যেতে পারিনি।
সেই মায়ের সাজানো সংসার থেকে মা 2 বছর হলো প্রয়াত, বাবা আর ছেলের এই যে ছোটখাটো এই সংসার, এটা কেমন এনজয় করেন নাকি অনেক কষ্টের, নাকি বাবা এরকম একজন পদস্থ ব্যক্তির হঠাৎ এরকম ভাবে চলতে দেখে খুব কষ্ট হয় আপনার?
অনেক খারাপ গুরু, আসলে বলতে গেলে তো অনুভূতি আমি রাখতে পারবো না নিজেকে ধরে, অনেক ভয়ে ভয়ে কথা বলছি, দিতে না যা যেন অন্তত আমাকে শুনতে পারে আর কি। বাবা খুব অসুস্থ, বাবা এই প্রোগ্রামটা অনেক অনেক শুনে, কারণ আমি একদিন বাবাকে বলেছিলাম যে বাবা আপনি এই একটা প্রোগ্রাম হয়, সব সত্যি ঘটনাগুলো আপনি বর্তমান সময়ের কীভাবে চলতেছে, মানুষগুলো কীরকম, আপনি বর্তমান সময়ের সম্পর্কে একটা ধারণা পাবেন, অনেক চমৎকার একটা প্রোগ্রাম আপনি শুনবেন। গুরু আপনি
রক্তের সাথে রক্তের টান, সত্যি কেন নিয়ে আসে, আপনি তাও ভাগ্যবান আপনার বাবা বেঁচে আছে। আর যখন হঠাৎ এই অফিসিয়ালি কমিউনিকেশনটা পেলাম যে আগামী 15 তারিখ বাবা দিবস, বড় কষ্ট পেয়েছি যে বাবাকে বলতে পারবো না যে বাবা তোমাকে আমি সত্যি কত বেশি ভালোবাসি, বাবা আমার না ফেরার দেশে। এরকম যতজন আছেন যারা আমার কথা শুনছেন, যাদের বাবা পৃথিবীতে নেই, যারা এই না ফেরার দেশে আছেন, তাদের সকলের জন্য আমরা সত্যিকার অর্থে মন থেকে দোয়া করছি। স্রষ্টা তুমি তাদেরকে শান্তিতে রেখো, জীবনের প্রত্যেকটি মুহূর্ত তিনি আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, আমরা তো যেন ভালো থাকি সে আসে। আপনার বাবার কথা বলছিলেন।
আমি যখন আসি তখন আমার বাবা খুব অসুস্থ, খুব এত অসুস্থ যে সে বিছানা থেকে নামতে পারে না। আমার বাবা 63 চলতেছে অনলি, তো আমি অনেক স্বপ্ন ছিল যে বিয়ে করব, একটা সুন্দর সংসার হবে। আমার বাবা রান্না করে, এখন আমি গিয়ে খাই, আমার খুব কষ্ট লাগে, আমি রান্না করতে গেলে সে আমাকে সরিয়ে দেয়। তো দেখা গেল যে এমন হয় যে বাবা ঘর পরিষ্কার করতেছে, কাপড় কাচ্ছে, আমরা একটা লোক ছিল, মানে লোক আসলে দুজনই পুরুষ মানুষ, বাসায় কাজের মানুষ রাখাটা খুব ডিফিকাল্ট, একাধিকবার চুরি করে নিয়ে গেছে এবং পারিবারিক কিছু প্রবলেম হয়, দেখা গেল যে বাবা অনেক সময় বাইরে চলে যায়, আমিও বাইরে চলে যাই, আমরা যেখানে বাড়ি করেছি ওই জায়গাটা একটু মানে সাইলেন্ট এবং আমরা এখানে ভেরি রিসেন্ট, আমরা এখানে আর কি অল্প কিছুদিন ধরে বসবাস করতেছি, নতুন বাড়ি করেছি, সেই সুবাদে আশেপাশে খুব একটা ভালো চিনি না আমরা, অল্প মানুষের সাথে পরিচয়। এবং দেখা গেল যে বাবা কোনো একটা মেয়ে হয়তো বা কোনো একটা কাজের লোক আনা হয়েছে, একদিন আসে তো 3 দিন আসে না, যে প্রবলেমগুলো হয় আর কি কাজের ক্ষেত্রে। তো বাবা আমি যখন আসি বাবা খুবই অসুস্থ, তখন তার কিডনির অবস্থা খুব খারাপ, আমি খুব চিন্তায় আছি আর কি বাবাকে নিয়ে, তার ডায়াবেটিস, কিডনি, প্রেশার, অনেকগুলো প্রবলেম। এত প্রবলেম হওয়ার পরও বাবা সকালবেলা নাস্তা নিয়ে এসে টেবিলে সাজিয়ে দিয়ে আমাকে ডাকে, আমি খেয়ে অফিসে বেরিয়ে যাই, আবার রাতের বেলা আসার পরে বাবা খাবার সাজিয়ে দেয়। তো আজকে প্রোগ্রামে যখন আসি আমি জানি বাবা অনেক কষ্ট পাবে, সহ্য করতে পারবে না, বাবার এয়ারফোনটা আমি চুরি করে নিয়ে আসি। শুধু তাই না, আমি FM 90.4 এর এই ফেভারিট স্পেসটাকে আমি মুছে দিই মোবাইল থেকে, যেন আজকে এই প্রোগ্রামটা বাবা কোনোভাবে শুনতে না পারে, যে তার ছেলে এখন এখানে বসে এই কথাগুলো বলতেছে। আমি জানি না বাবা কোনোভাবে শুনতে পাচ্ছে কিনা, হয়তো বা সে হেডফোন খুঁজে বেড়াচ্ছে, তো সে হয়তো বা কষ্টটা সহ্য করতে পারবে না। আমার বাবা অনেক চাপা, সে শত কষ্ট নিজের ভিতরে জমিয়ে রাখে কিন্তু কখনো কাউকে বুঝতে দেয় না।
অসব ও আজব এক পৃথিবী, যে পৃথিবীতে প্রত্যেকটা পদে পদে খারাপ মানুষে ভরা, কিন্তু আশ্চর্য হলো সত্যি যে পৃথিবীতে একটা খারাপ বাবা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো বন্ধুরা, তোমরা যারা যেখানে যে অবস্থাতে আছো, অনেকে হয়তো খেলা দেখার প্রস্তুতি নিচ্ছ, আর হয়তো 10-15 মিনিটস টু গো টু কিক আপ দ্য বেস্ট শো ইন দ্য আর্থ ওয়ার্ল্ড কাপ, কিন্তু তার আগে দারুণ একটা কাজ করার কিন্তু সুযোগ আছে তোমাদের সামনে বন্ধু। তোমরা চাইলেই কিন্তু বাবার যে দরজাটা বন্ধ আছে, ভেজানো দরজাটা ঠেলে একটু ভিতরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলতে পারো যে বাবা তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমার জীবন তোমার সমস্ত কিছুর মূল্য আমার কাছে সত্যি অপরিসীম, এই কথাটা বলতে পারো বন্ধু। আমরা আমাদের বাবার সাথে খুব বেশি মাত্রায় ফ্র্যাঙ্ক ছিলাম না, এই জন্য মনে খুব বেশি মাত্রায় চাইলেও কখনো কোনোদিন বলা হয়ে ওঠেনি। জীবনে যে কত দিন কত রাত এরকম সুযোগ নিয়েছি, আব্বার দরজাটা খোলা রাখতেন, বোবা ধরার মতো করে মাঝে মাঝে চেঁচিয়ে উঠতেন, দৌড় দিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতাম, বিনা কারণে দরজার সামনে গিয়ে দাঁড়া দাঁড়ায় বাবার ঘুমন্ত মুখটাকে দেখতাম। স্রষ্টা হয়তো আগে শিখিয়ে দিয়েছিলেন আমার ভেতরে ভেতরে, জন্য হয়তো অনেক মনোযোগ দিয়ে সে মুখটার দিকে তাকায় থাকতাম। আজ আমার বাবার মুখটাকে রিকল করতে আমার কষ্ট হয় না, কারণ এতদিন তার ঘুমন্ত মুখ আমি এত মনোযোগ দিয়ে দেখে রেখেছি। হয়তো এই জিনিসটা এই কারণে দেখতাম যে আমি স্রষ্টা হয়তো আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোর বাবা চলে যাবে। তাই যারা ব্লেসড, যাদের বাবা এখনো বেঁচে আছে, আজ এমন কোন কীর্তি করে আমার ভালো লাগে না, মনে হয় না যে এটা অনেক বড় কিছু করলাম, যতক্ষণ পর্যন্ত আমার বাবার সাথে শেয়ার করার সুযোগ পাই না। তাই তারপরে কিন্তু বেস্ট, যারা যাদের বাবা বেঁচে আছে বিশ্বাস করেন এই সুযোগটা পাবেন না, তখন কত যে কষ্টের হবে বিষয়টি। হাজারবার যদি মৃত্যু দিয়ে আমি আমার বাবাকে ফেরাতে পারতাম, আমি করতাম এই কাজ। পৃথিবীতে হেন কোনো কাজ না আমি করতে পারি না যদি আমার মা বাবাকে আমি একটা সেকেন্ডের জন্য ফেরত পাওয়ার সুযোগ পেতাম। সেই কারণে যারা বেঁচে আছে তাদের বাবা, এই সুযোগটা গ্রহণ করুন, অনেক বেশি করে তাদের সেবা যত্ন করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। এবং যেহেতু এটা একটু উপলক্ষ, হয়তো 15 জুন, বাট এই সুযোগটাকে কাজে লাগান, এখনই চলে যান, বাবাকে গিয়ে বলুন যে বাবা আমি তোমাকে ভালোবাসি। হয়তো বাবাও রেডি হচ্ছেন খেলা দেখার জন্য। আমি খুব দারুণভাবে মনে করতে পারছি যে আমাদের ওখানে একটা সাজসাজ রাব পড়ে যেত এই সময় ফুটবল এই যে বিশ্বকাপ দেখবার জন্য, এবং টোটাল অ্যারেঞ্জমেন্টের পুরোটা হিসেবে তিনি থাকতেন। এরকম হয়তো অনেক পরিবারই বাবা হয়তো এরকম অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত হয়েছেন, এক মুহূর্তে সময় নিয়ে বলে ফেলুন তাকে যে আপনি কত ভালোবাসেন আপনার বাবাকে।
মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজাকে যেতে পারতাম না। বাবা বলতো ও বোকা, যখন আমি থাকব না গরুবীর বোকা, সে তো রথের সাথে রথের টান, সারথের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঘরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় কোথাও রে বুকে আয়। বাবা তেমনি আসে আসে লাঠিও পান যাবে তোমার, ইসিতে আটকাও আছে নেই সেখানে অনুষ্ঠে হল শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ঘুরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই ধরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী।
প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ,
আবারও ফিরে এলাম বন্ধুরা, যে সুমন আছি সাথে প্রাণা ভালোবাসার বাংলাদেশ চলছে। এবং মা বাবাকে যখনই আমরা মনে করি চারিদিকটা অনেক বেশি আবেগের হয়ে ওঠে। যেমনটা দেখতে পাচ্ছি আমাদেরকে শাহরিয়ার মাসুম লিখেছেন যে আজ কথাগুলো শুনতে অনেক বেশি কান্না আসছে এবং বাবার কথা অনেক বেশি মনে পড়ছে। সাদিয়া আছেন আমাদের সাথে, সে বলেছেন মা বাবা জীবনের সব কিছু সব। ইফাত আহনাফ আছেন আমাদের সাথে, সে বলেছেন আমাদের জীবনে এমনই ঘটেছিল। আচ্ছা, আমাদের ওনার কথা শুনে চোখের পানি চলে এসেছে আমার। আদর ইসলাম আকাশ আছেন, সে বলেছেন যে ভাইয়া আমার পক্ষ থেকে তোমার বাবাকে হাজার হাজার সালাম জানাই। এবং দেখতে পাচ্ছি অনেকেই পাঠিয়েছেন, বিশেষ করে বাবাকে ঘিরে অনেকে বলেছেন আমার বাবার কথা খুব মনে পড়ছে। আসিফ আমাদেরকে লিখেছেন আই লাভ মাই ফাদার। এছাড়া অনেকেই লিখেছেন যে যেমন আবির শেখ আমাদেরকে লিখেছেন গুরু আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি এবং সবাই ভালোবাসে।
এইভাবে ভালোবাসুন এবং ভালোবাসতে থাকুন। ভালোবাসার এই সূতিকাগার যারা তাদেরকে ভালো না বেশি উপায় নেই। আমরা শুনছিলাম শুভর জীবনের কথা এবং শুভ বলছিলেন যে আপনি ফাইনালি ফান করতে গিয়ে অ্যাকচুয়ালি ওই নাম্বারটাতে যোগাযোগ করা এবং সেই মানুষটি সেই ঘটকের মাধ্যমে আপনাকে সে কি কোনো ওয়ে আউট ফাইনালি দিতে পারলো আপনাকে যে কোনো সম্পর্ক বা কোনো কিছু?
হ্যাঁ গুরু, আমি আমার ফাদারকে তার নাম্বারটা দিলাম এবং আমার ফাদার তার সাথে কথা বললেন এবং সে বললো যে আমি খুব দ্রুত গতিতে কাজ করতেছি, ভেরি রিসেন্ট আপনারা খুব ভালো কোনো মেসেজ পাবেন। তো এমনি করে সপ্তাহখানিক পরে হঠাৎ করে আমার ফাদার আমাকে ফোন করে বললেন যে তুমি কোথায় আছো? তো আমি বললাম আমি একটু বাসার বাইরে আছি। তো বললো যে কয়েকজন গেস্ট তোমার বাসায় যেতে পারে, তুমি একটু বাসায় থেকো। তো ওদিন ফ্রাইডে ছিল, তো বলতে না বলতেই ঘটক আমাকে ফোন করলেন, ফোন করে বললো যে আপনি একটু বাসায় আসেন, আমরা কয়েকজন লোক আপনার বাসায় আসছে। আমি খুবই অপ্রস্তুত ছিলাম। আমি বাসায় এসে দেখি চার পাঁচজন লোক এবং ঘটক উনি নিজেই ওরা আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি খুবই অপ্রস্তুত ছিলাম। আমি বাসায় ওনারা গেল, বসলো, কথা বললো, কয়েকজন মহিলা ছিলেন সেখানে আর ঘটক সাহেব নিজে ছিলেন। তো আমি এতই মানে অপ্রস্তুত ছিলাম, আমার ধারণাই হয়েছিল যে এত এলোমেলো এত অগোছালো সংসার আমাদের, বাপ বেটার সংসার, দুজন ব্যাচেলরের সংসার, এই অবস্থাতে একজন গেস্ট এসে যেটা দেখলো বাড়ির পরিস্থিতি, বিয়েটা বোধ হয় আর আমার হলো না। তো এইভাবে তো কেউ অবশ্যই আমাকে পছন্দ করবে না, কখনোই করবে না। তো তারা অল্প কিছুক্ষণ বসে চলে গেল। তো আন্টিটা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করলো, সব কিছু জিজ্ঞেস করলো, আমি বললাম। তো জুমার নামাজের সময় হয়ে গেল, তারা চলে গেল। চলে যাওয়ার পাঁচ মিনিট, চলে যাওয়ার অল্প কিছুক্ষণ পরে, হাফ অ্যান আওয়ার পরে আমাকে একটা ফোন করলো ওই আন্টি। ফোন করে বললো যে আপনি একটু আপনার বাসা থেকে খুব কাছেই হচ্ছে আমার বোনের বাসা, তো এখানে আমি আর আসছি আমার বোনের বাসায় এবং আমার মেয়েও আসছে, আপনাকে তো আমরা দেখে আসলাম, আপনি যদি একটু আসতেন এসে আমার মেয়েটাকেও যদি দেখে যেতেন তো ভালো হতো। তো আমি এত অল্প সময়ের মধ্যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসব। তো আমি গেলাম, বিকেলের দিকে গেলাম। যাওয়ার পরে সেখানে দেখলাম যে আন্টি অনেক কিছু খেতে দিল, আন্টি অনেক ভালো ছিল আর কি, তার খুব মানে মানে ফ্র্যাঙ্কলি কথা বলতো, উনি খুবই সফটলি আর কি কথা বলতো। এবং আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল যে মানে সে আমাকে এমন একটা সুযোগ করে দেবে, সচরাচর এই ধরনের সুযোগ পাওয়া যায় না, কারণ ঘটকদের মাধ্যমে মেয়ে দেখা মানে হচ্ছে একটা আনুষ্ঠানিকতা বা একটা রেস্টুরেন্ট, অনেক লোক থাকা এমন। কিন্তু সে আমাকে খুবই ঘরোয়া একটা পরিবেশ তৈরি করে দিল তার মেয়ের সাথে কথা বলার জন্য। তো মেয়ে আসলো, আমি দেখলাম, আমি আসলে অনেক মেয়ে দেখেছি, আমার ফার্স্ট এই প্রথম মনে হলো যে প্রথম একদম ফার্স্ট সাইট প্রথম থাকি আমার মনে হলো যে মানে এই হয়তো বা সে কেউ যার জন্য হয়তো বা আমি অপেক্ষা করছি। আমি জানি না কেন এমন মনে হলো, তো আমি তার সাথে কথা বললাম এবং আমি নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরলাম যে আমার প্রেজেন্ট পজিশন, আমার এডুকেশন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইভেন আমার বাবা এবং আমার এই ছোট পরিবারের বর্ণনা তাকে দিয়ে দিলাম। দিয়ে বললাম যে এখন আপনি সবকিছু যাচ করে আপনি হয়তো বা আমাকে একটা আনসার দিতে পারেন। তো সে আমাকে খুব শর্ট টাইম এবং সাথে সাথেই খুব মানে খুবই রেপিডলি সে আমাকে আনসার দিল যে হ্যাঁ আমি, আমার কোনো অমত নেই, আমি মত আছে। তো আমি পজিটিভ আনসার নিয়েই সেখান থেকে বের হয়ে আসলাম। আন্টিকে বললাম যে আন্টি আমি আমার ফাদারের সাথে কথা বলবো, কথা বলে তারপর যেভাবে অভিভাবক পর্যায়ে যেভাবে আগানো যায় আমি চেষ্টা করব এবং আপনাদেরকে একটা পজিটিভ এবং ভালো একটা রেজাল্ট দেবো আপনাকে। তো চলে আসা এবং বাবার সাথে রাতে কথা বলা এবং বাবাকে বললাম যে আমার মেয়ে পছন্দ হয়েছে, আপনি দেখতে পারেন। তো কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমার বাবার মানে পছন্দে আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, আমার আমার পছন্দের উপর আমার বাবার 100% বিশ্বাস আছে। তো আমার বাবা চিন্তা করলো যে আমি যেহেতু এইভাবে বলছি যে আমার পছন্দ হয়েছে, তার মানে বাবা বলছে যে আমার দেখা দরকার নাই, আমি আলাপ করতে পারি। সেভাবে অভিভাবক পর্যায়ে কথা হলো এবং আন্টি আমাকে আসলে অনেক মানে যোগাযোগ রাখতো। তো আন্টিরা হচ্ছে 6 বোন 7 বোন, হ্যাঁ, তো তারা সবাই একটা মানে ওখানে বেশ কয়েকজন ছিল, সবার সাথে পরিচয় হলো অনেকের সাথে। এরপরে যখন মানে বাবা যেহেতু তাদের সাথে কথা বললো পারিবারিকভাবে একটা বিয়ের ব্যাপারে যেহেতু এগুচ্ছে, তো সবার সাথেই আমার কথা শুরু হলো, সবার সাথে হাই হ্যালো কেমন আছে বা আমার খোঁজ খবরও নিত সবাই। ইভেন আমি একটা পর্যায়ে মানে মেয়ের সাথেও কথা বলার সুযোগ পেলাম, মেয়ের নাম্বার পেলাম এবং ফ্যামিলি থেকে মেয়ের সাথে আমার কথা বলার সুযোগ দেয়া হলো। আমি তাকে ফোন করতাম, কথা বলতাম, আমার প্রতিটা বিষয়ে খুব ভালো লাগতো কারণ সে খুব মানে খুব দ্রুত আনসারগুলো করতো। আমি বলতাম আপনার বিয়েতে আপনার কোনো অমত আছে কিনা, সে ডিরেক্ট বলতাম না, আমি বলতাম আপনি কি নিজে থেকে একদিন, সে বলতো হ্যাঁ। তো আমি খুবই মানে এই সময়ে এসে একটা মেয়ে যে বিবিএ লাস্ট সেমিস্টারে, সে বিবিএ লাস্ট সেমিস্টারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেছে, সরি 7th সেমিস্টার সম্ভবত। তো মানে সে একটা তার নিজস্ব পছন্দ থাকলে অবশ্যই সে মানে এভাবে বলতো না, সে আমাকে অনেক সাপোর্ট দিল এবং আমি অনেক পজিটিভলি তাকে অ্যাকসেপ্ট করলাম। তো এরপরে সময়টা খুব দ্রুত এগোতে শুরু করলো, তার মধ্যে আমার মধ্যে অনেক কথা হতো, আমি তাকে ফিল করতাম, মিস করতাম, কারণ কি জীবনের অনেকগুলো সময় আমি এই মানুষটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার লাইফের অনেকগুলো সময় ধরে আমি অপেক্ষা করতেছিলাম যে আমি এই হয়তো বা সেই মানুষ, আমি তাকে প্রচণ্ডভাবে তাকে আমি সময় দিতাম, কথা বলতাম এবং তার প্রতি আমি নিজেকে ডাইভার্ট করে ফেললাম। তো আমার একটা সময় গিয়ে মনে হলো যে আমি তার সাথে পার্সোনালি একটু কথা বলি। তো আমি আন্টির অনুমতি নিয়ে তার ইউনিভার্সিটির সামনে, সম্পূর্ণ ইউনিভার্সিটির সামনে তার সাথে দেখা করলাম। আমার কেন যেন হঠাৎ করে মনে হলো যে তার ভিতরে যদি কিছু থাকে আমি আসলে মানে ক্লিয়ার হইনি আরেকটু, কারণ হয়তো অভিভাবকদের সামনে হয়তো পাশে ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবে না। তো তার সাথে দেখা করলাম, আমি দেখা করে আমি তাকে বললাম যে আমার সে কথা বললাম, আমার ভালো লাগা বা তার প্রতি আমার ডাইভার্ট হয়ে যাওয়া বা আমার প্রিপারেশনের কথা বললাম। আমি বললাম যে এখন শুধু বাকি সময় হচ্ছে আমার ফ্যামিলি আপনাদের বাসায় গেলে একটা ডেট পড়ে যাবে, হয়তো বা আপনাকে ড্রিঙ্ক পড়াবে, ঠিক এই মুহূর্তে আপনার অনুভূতি কিংবা আপনার কোনো যদি কোনো ব্যক্তিগত কোনো চাওয়া ইচ্ছে যদি থাকে আপনি আমাকে বলতে পারেন। তো হঠাৎ করে দেখলাম এটা চুপ হয়ে গেল, আমি খুব শক ছিলাম ব্যাপারটা কি এত মানে এত প্রাণ প্রাচুর্য, এত বেশি মানে সব ব্যাপারে এত দ্রুত পজিটিভলি আমাকে আনসার করতো, কিন্তু সেই মেয়েটা হঠাৎ করে চুপ হয়ে গেল এই প্রশ্নটা মানে প্রশ্নটা শুনে। তো অনেকক্ষণ চুপ থেকে আমি বললাম যে বলেন কোনো প্রবলেম নেই, এটা তো একটা বিয়ের ব্যাপার, সারা জীবনের ব্যাপার, এটা পুরোটা লাইফের ব্যাপার। তো এমন কোনো কিছু করবেন না যে আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সে আমাকে বললো যে মানে অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার পরে সে আমাকে বললো যে আমি আসলে ভয় পাচ্ছি আপনাকে বলতে। যখন সেই কথাটা বলছে তখন আমি আসলে খুব মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি আমার মনে হয়েছিল যে আমি আসলে খুব। তো সে আমাকে আমি তারপরে বললাম কোনো প্রবলেম নেই, আমি বিষয়টা কারোর সাথে শেয়ার করব না। তো সে আমাকে বললো যে মানে তার একটা মানে একটা পছন্দের ব্যক্তিগত একটা পছন্দ আছে, তো আসলে পছন্দটা অত সিরিয়াস না, খুবই সামান্য একটা পছন্দ। এখন সে ইনডিসিশনে ভুগতেছে, সে কি আসলে আমার এখানে আসবে না সে এখানে যাবে। তো আমি আসলে আমি বললাম আপনি একটু সময় নেন, সময় নিয়ে চিন্তা করুন, তারপর আমাকে জানান। তো সে আমাকে বলল সময় নেওয়ার দরকার নেই, আসলে যদি তার মতামত জানার কথা হয় তাহলে সে মানে নিজে থেকে সে ওই ছেলেটাকে পছন্দ করে। আমি বললাম ছেলেটা কি করে, বললো যে একটা সে মানে আগে ঢাকায় থাকতো আর কি, সেখানে একটা চিটাগাংয়ে থাকতো, বাবা জব করতেন সেখানে, কোয়ার্টারে থাকতেন, ওখানে পড়াশোনা করতেন, ওখানকার একটা কলেজে লেকচারার ছিল সে। তো ওই ভাইয়াটাকে নাকি সে অনেক বেশি পছন্দ করতো এবং তাদের সাথে রিলেশন নাকি নিয়ে যাবে ফোর ইয়ার্স, চার বছর। তো বিষয়টা শুনে আমি খুব হতাশ হয়ে বাসায় ফিরে আসি এবং সে আমাকে বল যে বিষয়টা ফ্যামিলিকে কাউকে বললেন না। তো আমি আসলে এই বিষয়টা কারোর সাথে শেয়ার না করতে পেরে আমি আসলে আমার বাসা থেকে বাবা বললো তাহলে কবে যাব আমরা, কবে কথা বলবো, আমাকে খুবই প্রেশারাইজড করা হলো। তো আমি মানে কি করবো এই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না, যে মেয়েটা তো আমার কোনো অন্যায় করেনি, আমার কোনো ক্ষতি করেনি, সে তার নিজের ভালো লাগার কথা বলছে, বরঞ্চ এটা তার জন্য ভালো আমার জন্য ভালো। তো আমি এই বিষয়টা আমার ফাদারের সাথে শেয়ার করলাম না, কিন্তু আমার একটা ফ্রেন্ডকে বললাম। তো আমার ফ্রেন্ড বললো যে লাইফের কোনো ব্যাপার নিয়ে তুমি এত বেশি হেলাফেলা করো না, বিষয়টা তুমি শেয়ার করো। তো এদিকে আন্টি তো আমাকে প্রতিদিন ফোন করতো, খুব মানে সে আমাকে খুব কেয়ার করতো এবং খুব আমি দেখেছি এখানে মানে মানে ওকে দেখে আমার যতটা না ভালো লাগছে তার থেকে বেশি আমি আন্টি আমার প্রতি খুব কেয়ারিং ছিল, আমার ভালো লাগছে যে আমার মা নেই অন্তত আমি মা পাবো, একটা মা না আমি সাতটা মা পাবো। আমি দেখেছি সবাই অনেক কেয়ারিং, সবাই আমাকে ফোন করে আমি খেয়েছি কিনা বা আমি কেমন আছি প্রতিদিন জানতে চাই। তো আসলে বিয়েটা হচ্ছে না, আমার মন তো খুব খারাপ হয়ে গেল। তো পরে আন্টি এই বিষয়টা আসলে টের পেয়ে গেল যে ব্যাপারটা আসলে এরকম হয়তো বা মানে এরকম হয়েছে, কারণ আন্টি ব্যাপারটা জানতো। তো পরবর্তীতে আন্টি একদিন আমাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে আমাকে বললো যে এরকম চিটাগাংয়ে তুমি যা ভাবছো আসলে ব্যাপারটা তা না, আসলে এটা একটা সামান্য ব্যাপার, এটা অনেক আগেই ওর সাথে কোনো যোগাযোগ নেই, অনেক আগেই চলে গেছে, তুমি এটা ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে ইয়া দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমি দেখব। তো আমি আসলে খুবই শকড হলাম এবং চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়। তো পরে আমাকে আবার বললো যে তুমি কালকে আসো, আমি গেলাম। তো মেয়ের সাথে আমার আবার দেখা হলো, কথা হলো, মেয়ে আমাকে সরি বললো যে আসলে ব্যাপারটা আমি না বুঝেই বলেছি, তো আমি চাচ্ছি যে আসলে আমি খুবই দুঃখিত, আম্মু ওই জন্য অনেক বকাঝকা করছে আমাকে, আসলে আমি সরি, আপনি এগোতে পারেন। তো আমি ভাবলাম যেহেতু সরি বলছে তো আসলে আমি অনেক গ্রিপ করি মানুষকে অনেক, তো আমি ভাবলাম যেহেতু সে সরি বলে ফেলছে তো ঠিক আছে, আর তাহলে আর কোনো ইয়া করার দরকার নেই, আমি আবার এগিয়ে গেলাম আর এই বিষয়টা নিয়ে কারোর সাথে তেমন কোনো কথা বললাম না। তো এরপরে আমি মোটামুটি একটা বিয়ের ডেট ঠিক হয়ে গেল দুই ফ্যামিলির তরফ থেকে, হয়তো সম্ভবত 21 ফেব্রুয়ারি এরকম, এই চলতি 21 ফেব্রুয়ারি একটা ডেট পড়েছিল। তো এই ডেটের কিছুদিন আগে আমি আমার কেন যেন মনে হইলো মেয়েটা আসলে আমার প্রতি একটু অন্যভাবে কথা বলতেছে, আমার কেন যেন মনে হলো সামথিং ইজ রং অন হার মাইন্ড, আমার কেন যেন মনে হচ্ছে যে তার মনের উপর কোনো ধরনের কোনো চাপ রেখে সে কোনো কথা বলছে। তো আমি তার সাথে আবার কথা বললাম যে বিষয়টা আসলে কি, বিষয়টা কি করা যায়। তো সে বললো যে না আমি তো বলছি কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই তাহলে তুমি এভাবে কথা বলতেছো, তুমি কেমন যেন একটু উদাস, আগে আমাকে ফোন করতে এখন তাও করো না, ফোন করলে ধরতে চাও না, তুমি কি চিন্তা করতেছো? তখন সে আমাকে বলল আপনি তো বললে বলে দিবেন বা আপনি তো মানে ইয়া করবেন। তো তখন আমি আবার জানতে পারলাম এর কাছ থেকে যে আসলে সে আমাকে তাকেই চায়। এখন আমি বললাম যে বারবার একটা বিষয় ভাঙা, বারবার একটা জিনিস আপনি সরি বললেন আবার ভেঙে দিবেন, ব্যাপারটা কেমন? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় আসতেছি। তো বাসায় গেলাম, বাসায় বলতে ওর খালামনি বাসায় আসতো মাঝে মধ্যে, এটা মোহাম্মদপুরেই। তো ওখানে গেলাম, তার সাথে কথা বললাম। তা আমি বললাম আমি কী করতে পারি, বিয়েটা ভাঙলে এখন আমি কীভাবে ভাঙবো, অনেক দূর চলে গেছে, ডেট পড়ে গেছে, আমি কীভাবে ভাঙবো? তো আমি দেখলাম মেয়ের চোখের কোণে প্রায় জল, তার মনের মধ্যে অনেক কষ্টের একটা আভাস আমি পেলাম। আমার কেন যেন মনে হলো যে এই মুখটা আমার কিছুদিন আগে চেনা সেই মুখ না। তো আমি আমার আমার কি করা উচিত আমি আসলে তখনই বুঝতে পারতেছিলাম না যে এত দূর এগিয়ে আমি আবার চলে যাব। তো আমি মেয়েকে বললাম যে আমি কি করতে পারি, তখন সে আমাকে বললো যে একটা কাজ করতে পারো। অলরেডি সে আমরা তখন তুমি ধরে বলি যে তুমি অন্য কিছু বলে বিয়েটা ভেঙে দিতে পারো। আমি বললাম কি বলতে পারি, তো বললো যে বলতে পারো কোনো রিলেশন বা অন্য কিছু, তোমার কোনো কজ দেখে তুমি চলে যাও, এটা আমাকে বললো, আমরা ভালো ফ্রেন্ড হিসাবে থাকবো। তো আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না। বাসায় এসে আমি বিয়েটা
শুনছি আমাদের আমাদের বন্ধু শুভর তার জীবনের কথা। ইনফ্যাক্ট এই জীবনের কথাগুলো আমরা আপনাদের কাছে যখন উপস্থাপন করি একটা ইন্টেনশন তো অবশ্যই থাকে এবং দেখতেও মন চায় যে আপনাদের কাছে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন আমাদের জীবনের এই কথাগুলো এবং কোন ধরনের জীবনের কথা আপনাদের সামনে উপস্থাপনা হওয়া উচিত এবং জীবনের কোন পরিস্থিতিতে আমাদের কি রোল প্লে করা উচিত, এই ব্যাপারগুলো কিন্তু তখনই যৌক্তিক হয়ে ওঠে যখন আপনারা কমেন্টস করেন, স্পেশালি যখন আমরা গেস্টের ফটো আপলোড করি তখন আপনারা লাইকস দেন এবং এগুলোর মাধ্যমে কিন্তু নিজেদেরকে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি আমরা সঠিক ট্র্যাকে আছি কি নাই। তাই আমরা অবশ্যই আমরা যখন এই কাজগুলো নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে, ঠিক তেমন ভাবে আমরাও কিন্তু আপনাদের কাছে চাই যে আপনাদের ছোট্ট এই দায়িত্বটা আপনারা পালন করুন। আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/ঢাকা FM 904, সেখানে আপনারা লাইক দিন সেই পোস্টে অথবা কমেন্টস করুন, দিয়ে আপনারা বুঝিয়ে দিন যে পুরো এই আয়োজনের সাথে আপনারাও সমানভাবে সম্পৃক্ত। আমরা শুনছিলাম শুভ আপনার জীবনের কথা, ফাইনালি বিয়ে থেকে আবার সরে আসার কথা হচ্ছে, ফাইনালি বিয়ে কি হলো কি না হলো কিভাবে?
হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে কোনোভাবেই রাজি না এবং তাকে একটা প্রেশার করা হচ্ছে, আমি সেকেন্ড বারের মতো বিয়েটা ভেঙে দিলাম। ফার্স্ট বারে ডেট ছিল সেটা ব্রেক হলো, 21 ফেব্রুয়ারি সেকেন্ড ডেট ছিল সেটাও আমি ব্রেক করে দিলাম কারণ এত প্রেশার করে। কিন্তু আমার মনের মধ্যে ওর জন্য এত পরিমাণে একটা ভালোবাসা তৈরি হলো, আমি সারা রাত ওকে বুঝাইলাম কোনোভাবেই সে ব্যাক করবে না, কোনোভাবেই তার অনেক মানে হতাশা তার এবং তার। তো যাই হোক, আমি দ্বিতীয়বারের জন্য যখন আমার সময়টা মানে যখন ব্রেক করলাম তখন আমার ফ্যামিলি থেকে রাগ হয়ে গেল যে তুমি একটা জিনিস আগাও পিছাও, ব্যাপারটা কি? তো মানে আমি আসলে বললাম যে মানে আমি তার ব্যাপারটা প্রথমে বললাম না যে না এটা তার কোনো প্রবলেম, আমি নিজের মতো করে আসলে চাইলাম না যে তার কোনো প্রবলেম হোক। তো তখন যে জিনিসটা করলো, আমাকে আন্টি আবার ফোন করলো, আন্টি ফোন করে বললো যে তুমি কয়েকদিন ধরে যোগাযোগ করতেছো না, ব্যাপারটা কি? আন্টি ব্যাপারটা বুঝে গেল যে মানে মেয়েটা আমাকে হয়তো বা কিছু বলেছে এই ব্যাপারটা। তো আন্টি আমাকে প্রচুর পছন্দ করতো, প্রচুর অসম্ভব পছন্দ করতো। তো আমি আসলে যেটা করলাম আর কি, পরে আসলাম, আসার পরে সবার আঙ্কেল আসলো আন্টি আসলো তাদের বাসায়, আমাকে আবার দাওয়াত দিয়ে নেওয়া হলো, আমাকে সবার সামনে সরি বললো মেয়েটা, সরি বললো এবং বললো যে
সরি বললো
ঠিক আছে আমি আর জীবনে কখনো এরকম কিছু করব না। এরপর আমাকে অজস্র মেসেজ পাঠাইতো প্রতিদিন, আমাকে অনেক ভাবে পিক আপ করতো, খাইছো কিনা, ইয়া করছো কিনা। আমি দেখলাম যে সব স্বাভাবিক হয়েছে, ওকে এটা মুভ করতে পারে। তো এরপরে একদিন আমার তারপরে মনে ভিতরে একটা প্রেশার রয়ে গেল যে হয়তো বা অভিভাবকের চাপে পড়ে হয়তো বা ইয়ে করে যাচ্ছে। তো আমি যেটা করলাম যে সে আমি বললাম যে তুমি যদি আমাকে 100% প্রুফ করাতে পারো যে বিয়েটা হবে দেন আমি ইয়ে করব। তখন সে আমাকে একদিন বললো যে আমি তোমার বাসায় যাবো। সে আমার বাসায় আসলো এবং এসে সে একটা কোরআন শরীফ ধরে নিজে থেকে বললো যে আমি আর কোনোদিন এই ছেলের কথা মনে করবো না, কখনো কোনোদিনও এই ছেলের কথা ভুলেও আর আমি বলবো না। তো ফাইন, এবার আর কোনো সমস্যা নেই, বিয়ে হতে বিয়ে হয়ে যাবে, আর কোনো যেহেতু কোরআন শরীফ ধরে বলছে সে নিজে থেকে আর কোনো কথা নেই। আবার একটা ডেট পড়লো বিয়ের, সেই ডেটে দুদিন বা তিন দিন আগে হয়তো বা এমন হবে, আমি বললাম যে আমি আসলে তখন বললাম যে আমি ছেলেটার সাথে কথা বলবো, আমি আরো কনফার্ম হতে চাই আমি ছেলেটার সাথে কথা বলবো। তো বড় আমি ছেলেটার সাথে একদিন কথা বললাম, ছেলেটা আমাকে বললো যে দেখেন আমার সাথে সম্পর্ক অনেক বছরের, হ্যাঁ কিন্তু আমি দেখতে শুনতে অনেক স্মার্ট, আমাকে অনেক মেজারি ফোন করে, আমার স্টুডেন্ট এরা, তো ওর সাথে আমার যে সম্পর্কটা আমি ওকে বিয়ে করতে চাই, তবে সেটা এখন বিয়ে করবো না। ওর ফ্যামিলি থেকে আমাকে অনেক প্রপোজ করেছে, ওর ফ্যামিলি থেকে আমাকে অনেকভাবে বলা হয়েছে যে মানে কোনো, কিন্তু আমি এই মুহূর্তে আমার ক্যারিয়ারের প্রতি বেশি যত্নশীল, তো আমি এই মুহূর্তে তাকে বিয়ে করতে পারছি না। আমি বললাম আপনি যদি এত পছন্দ করেন আর আপনাকে মেয়েটা যে পছন্দ করে এতে কোনো ভুল নেই, আপনি ভাই বিয়ে করেন তাহলে আমি রিলিজ হই, কিন্তু ছেলেটা বিয়ে করতে অপরাগ। এবং সে বলল যে মেয়ের মা আমার সাথে কয়েকদিন আগে মেয়ের খালার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তো আমি এই মুহূর্তে আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারছি না, তবে আপনি ওকে বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই, আমাদের যে সম্পর্ক ছিল এটা যদি মেনে নিতে পারেন আপনি করতে পারেন। ছেলেটা অস্পষ্ট ভাবে নিজেকে উপস্থাপন করলো। তো আমি বললাম ভাই ঠিক আছে, আমি সবকিছু শুনলাম, জানলাম, বুঝলাম, আপনি আমি ওকে তারপরও বিয়ে করবো, কিন্তু আপনি আর ভবিষ্যতে কোনো ঝামেলা করেন না। ও বললো যে এটা আপনি ওকে বলেন,
তার মতো কিষান কানাই ও তো না করতে পারে না।
তো
গোপীয়ানদের মাঝে এইসব চরিত্রগুলোকে খুঁজে কেমনে পাওয়া যায়, কত আমি বড় বড় চিন্তায় আছে এইসব চরিত্রগুলোকে নিয়ে।
সে একজন শিক্ষক, একজন লেকচারার,
আমি এত স্মার্ট কেন যেন আমাকে ঠিক না করতে পারে না, আর আমিও না করতে পারি না। এবং আমার ক্যারিয়ার ট্যারিয়ার আসলে তো উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে গোপীয়ানরা সবসময় ওকে ঘিরে রাখুক আর কিষান কানাই হ্যাঁ মাঝে বসে বাঁশি বাজাক।
আমার
পেট ভর্তি কিনা আপনার জন্য, কারণ এই মানুষগুলো এটা হইলো কোন ভাষা, শোনো না কি বললাম রে, পেট ভর্তি ঘৃণা, আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না। গড়েবার আরেকবার বলছি, আমার পেট ভর্তি ঘৃণা আপনাদের জন্য, আপনার জন্য বা আপনাদের জন্য যারা এই রকম ভাবে স্রষ্টার দেওয়া এই যে দানে পাওয়া সৌন্দর্যকে পুঁজি করে মেয়েদের সামনে হিরোইজম একটা ভাব ক্রিয়েট করে দেন, এইভাবে রিলেশনশিপ করে বেড়ায়, এটা এক রকমের ছেলে প্রজদের মতো। অ্যাকচুয়ালি মেয়ে প্রজ থাকে না যারা শুধু শরীর দেয়, এরা শরীর মন দুটোই দেয়, অ্যাকচুয়ালি ছেলে প্রজ অ্যাকচুয়ালি। তো বড় ঘৃণা আর কি, পেট ভর্তি ঘৃণা আপনাদের মতো, আপনার বা আপনাদের মতো মানুষগুলোর জন্য। আমরা এর প্রসঙ্গে নাই বাজায়, আমি একবার সরাসরি চলে আসি বিয়ের, ফাইনালি বিয়ে কি হলো আপনার সাথে?
আসলে ছোট একটা ব্যাপার না বলে বিয়ের কথাটা বলা যাচ্ছে না, ছোট বিষয়টা হচ্ছে এই যে ওই মানে তারপর ছেলেটার সাথে ছেলে বললো যে ঠিক আছে আপনি কনফারেন্স করেন, কনফারেন্সে সে যদি বলে যে না আমাকে সে ভুলে গেছে, ওকে ফাইন, আমাকে আর কোনদিন ছায়াও দেখবেন না। আর যদি দেখেন যে না মানে যদি
আসামি না করতে পারবো না, বিষয়টা এরকম,
সে বললো যে আমি, সে যদি মানে আমাকে বললো যে আপনি কনফারেন্সে কথা, আমি তখন কনফারেন্স করে একটু কনফার্ম বললাম আপনি চুপ থাকেন আমি ওর সাথে কথা বলি, দেখেন আমাদের ভিতর তো রিলেশনটা ওকে হয়ে গেছে, সে কোরআন শরীফ ধরে শপথ করছে, কোনো প্রবলেম নাই। তো কোরআন শরীফ আমি কনফারেন্স করলাম, মেয়ে বুঝতে পারলো না, মেয়েকে আমি বললাম তুমি তো ওকে, তুমি তো ওর কথা মনে করবা না। তো বললাম আমি আর জীবনে তোমাকে কোরআন শরীফ ধরে শপথ করছি আমি বাবা মার মনে কষ্ট দিতে পারি না। আসলে মেয়েটা অনেক ইনোসেন্ট ভাইয়া, আসলে যে কারণে তো ওই ছেলেটা হঠাৎ করে বললো যে আমি কিন্তু কনফারেন্স আছি, তুমি কি বললা, তুমি আমাকে মনে করবা না। তখন সাথে সাথে মেয়েটা মানে পুরো ব্যাপারটা ঘুরে গেল, বললো আমি সরি, আমি আসলে পরিস্থিতি শিকার, আমি তোমাকে বিয়ে করবো প্লিজ। মানে সে খুব মানে পুরো ব্যাপারটা আমার কাছে এলোমেলো হয়ে গেল। আমি বললাম গতকালকে তুমি কনফারেন্সে শপথ করলে, আজকে তুমি কি বলতেছো? বলতেছেন পারবো না, আমি সরি, তুমি আসো। আমি তো আমি খুবই অবাক হইলাম, তুমি গতকাল কোরআন শরীফ ধরলা, প্রতিদিন মেসেজ দেয়া, প্রাণটি এত ফোন করে খেয়েছো কিনা, আমি কতদিন আমাকে দাওয়াত করে নিয়ে খাওয়াইলো, আমার বড় বোন গেল, ছোট বোন গেল, আমাদের ফ্যামিলির সবাইকে তোমরা একাধিকবার দাওয়াত করে খাওয়াইলা, সবার সাথে এত ভালো সম্পর্ক, আমি আম্মুকে কি বলবো, মানে তোমার আম্মাকে কি বলবো বা আমার বাবাকে কি বলবো, একটা চূড়ান্ত পর্যায়ে তিন দিনবার বিয়ে ভাঙলা তুমি, তারপরে আবার এই একটা অবস্থা। তো আসলে ভাইয়ার ব্যাপার হয়েছে, মেয়েটা এত নরম মনের এবং এত কুল টাইপের, ও আসলে বুঝতেই পারে না, ও আসলে ওর মানে ওকে আসলে কোনো না কোনো ভাবে ছেলেটা আসলে টেকনিক্যালি তাকে মানে মনস্তাত্ত্বিক ভাবে তাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছিল মেয়েটা। আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি, আমি জানি আজকে হয়তো পাশে আমার কাছে নেই। তো যাই হোক, আমি গল্পে ফিরে আসি। তো যে জিনিসটা হলো যে এরপরে অনেক ঘটনা ঘটনার পরে মেয়েটা আমার কাছে একদম সরি বললো, মানে আবারও এটা তৃতীয়বারের মতো।
হ্যাঁ,
এই ঘটনার যখন সরি বললো, যখন আমি দেখলাম আমি তাকে
পরিপূর্ণ, হ্যাঁ
হ্যাঁ,
কথা বলেন, বাসর ঘরের কথা বলেন।
বাসর ঘর তো খুবই মানে আসলে এমন একটা ব্যাপার ছিল যে বিয়েটা যখন হয়ে গেল, যখন আমি দেখলাম যে ওকে ছাড়া আমার পক্ষে আর মুভ করা সম্ভব না, তখন আমি চিন্তা করলাম এই ছেলের রিলেশন থাকলেও আমি ওকে বিয়ে করবো, না থাকলেও করবো। যাই হোক, বিয়েটা হলো এমন ভাবে যে খুব ছোট করে যে আমরা এক মাস পরে কাবিন করে, এক মাস পরে উঠিয়ে নিয়ে আসবো আপাতত কাবিনটা হোক, এইভাবে বিয়েটা হয়ে গেল। তো বিয়েটা যখন হয়ে যায় মানে সবাই অনেক খুশি, তারা অনেক বেশি আমাকে ইয়া করছিল যে তুমি ডেটটা দাও, ডেটটা দাও, আজকে না কালকে, কালকে না পরশু। তো যাই হোক, বিয়েটা যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পর সবাই অনেক খুশি, আমরা খুশি, তারা খুশি। ছোটখাটো কিছু প্রবলেম ছিল, এগুলো আসলে আর বিয়ের ক্ষেত্রে হয়। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে বিয়ের পরে আমি এই প্রথম আমি বিবাহিত পুরুষ, আমি সারা পৃথিবীর মানুষকে আজকে সব লিসেনারকে জানিয়ে দিতে চাই, আমি জানি না সবাই মানে হয়তো বা খেলা দেখার জন্য অপেক্ষা করছে, বিয়ে যে মানে এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা মধুময় সময়, আমি মানে প্রচন্ড ভাবে নিজেকে পরিপূর্ণ ভাবে চেঞ্জ হয়ে গেলাম। আমি আমি আমার ওয়াইফ সারা পৃথিবীর কোনো কিছুকে ভাবতে পারি না।
আপনার যে তো আপনার একসাথে খেলার সাথে একসাথে যাওয়া নষ্টকে ভুলে দেন তো,
আমি আসলে সত্যিকার অর্থে আমার
ব্যাপারটা দুই বন্ধু যে
একদিন বা দুদিন থাকে, কিন্তু আমি এত নির্লজ্জ হয়ে গিয়েছিলাম যে মানে সাত দিন পর্যন্ত আমি সে একটা বাসায়, অথচ মানে আমি খুব মানে এদিকে বাবার জন্য মন খারাপ হইতো, আমার একটু দেখা করে গেলেও আবার ও
আমাকে একটা ঘোর লাগা নেশা লাগা একটা ব্যাপার তৈরি হয়ে গেছে।
হ্যাঁ ভাইয়া, আর ও আমাকে এত লাভ করতো, আমি আনবিলিভেবল যে একটা মেয়ের রিলেশন ছিল, এবং সেই রিলেশনটা আমি পরে জানতে পারছি যে আরো অনেক কিছু অনেক কিছু, কিন্তু এই মেয়েটা আমাকে এত ভাবে পিক করলো, একটা এই এই যে একটা মেয়ে আমাকে মানে এমন ভাবে মানে সে সব কিছু ভুলে আমাকে টেনে নিল, আনবিলিভেবল। আমি অনেক গল্প শুনেছি, অনেক বিয়েতে গিয়েছি, অনেক বিয়ের রিলেটিভদের বিয়ে হয়েছে, অসম্ভব ভালোবাসা ছিল আমার প্রতি, প্রতি মিনিটে মিনিটে ফোন, খেয়েছো কিনা, এটা করছো কিনা, আমি ছোটখাটো অভিমান করলো, ও আসলে অসম্ভব সুন্দর একটা সময় গেছে আমার, সাত দিন আমি মনে হয় সাত মিনিটে ওকে ছাড়া থাকি নাই। তো এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর সময়গুলো যাচ্ছিল যে আমি আমার লাইফের সব কিছু মানে আমি ভুলে গেছি, আমার অফিস ভুলে গিয়েছি, আমি আমার কাজ ভুলে গিয়েছি, আমি আমার অতীতগুলো ভুলে গিয়েছি, আমার কষ্ট যন্ত্রণা ওর যে প্রবলেমগুলো ছিল এগুলো কিছুই নেই, আমি যেটা নিয়ে টেনশন করেছিলাম। সর্বোপরি আমার শাশুড়ি উনি এত ভালো ছিল, উনি খাওয়াতে খাওয়াতে আমাকে একেবারে মানে আমার সারাটা আমার খায় লাগতো না, এমন অবস্থা হয়ে গেছে। তো আর আমার শ্বশুর উনি খুবই মানে শান্ত স্বভাবের একজন মানুষ, উনিও সরকারি চাকরিজীবী একজন।
जो मिला कभी ना किया था खुद पे इतना गौर, लव मी थोड़ा
जैसे कि अब तुम ही तो हो हर घड़ी तुझे देख के सांसें करती शोर लव मी थोड़ा
শুনছিলাম শুভর জীবনের কথা এবং শুভর তার জীবনের কথাগুলো বলতে গিয়ে তার প্রচন্ড ভালো লাগা তার প্রচন্ড ভালোবাসার কথাগুলো বারংবার বলবার চেষ্টা করেছিল এবং এই শুভ এবং তার ভালোবাসা মানুষটির গল্পের মধ্যে বারংবার যার নাম বেশি উঠে এসেছে তিনি হচ্ছেন তার ভালোবাসার মানুষটির মায়ের কথা যাকে আন্টি বলে সম্বোধন করছেন শুভ তার প্রশ্নে তার প্রচন্ড রকমের টান ইনফ্যাক্ট শুভ দু বছর আগে তার মাকে হারিয়েছেন সেই জায়গাটা যেন দারুণ ভাবে রিপ্লেস করেছিলেন তার ভালোবাসার মানুষটির মা যা যিনি তার শাশুড়ি অ্যাকচুয়ালি যাকে আন্টি বলে সম্বোধন করছেন শুভ তিনি খুব দারুণ ভাবে সেই জায়গাটা ভরিয়ে দিয়েছিলেন এবং এইরকম ভালো লাগার সময় কাটাচ্ছিলেন শুভ ফাইনালি তার ডেস্টিনি তাকে কোথায় নিয়ে গেল আমরা একটু শুনি তার মুখ থেকে
তো মানে আসলে আল্লাহ অনেক ভালোবাসা হয়তো বা কারো কপালে শোয় না এরকম বলে আমি মানে হঠাৎ করে যে ব্যাপারটা হলো যে আসলে আমি অফিস টুরে চাঁপাইনবাবগঞ্জ গেলাম 7 days এর টুরে তো টুরে আমি ওকে নিয়ে যেতে চাইলাম কিন্তু মানে আম্মা আমাকে নিয়ে যেতে দিল না আর কি তো আমি ওখান থেকে বললো যে কেন যাওয়া হলো না আর কি আমার সাথে দিল না তো বললো যে ঘুরে আসো তুমি তো আমি ঘুরে আসলাম এর 2-3 days পরেই মানে আমরা কিন্তু বিয়ের পরে 7 days একসাথে ছিলাম তারপর থেকে কিন্তু বিচ্ছিন্ন এমন ভাবে বিচ্ছিন্ন যে আর কোনোভাবে আমাদের কমিউনিকেট হচ্ছে না সে থাকে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ আমি থাকি হচ্ছে মোহাম্মদপুর যে আমরা 1 মাস পর তবে দেখাচ্ছি তো হবো 1 মাসের প্রতিটা দিন আমার কাছে আসলে মানে খুব দীর্ঘশ্বাসে ছিল তো এরপরে আমি অফিস টুরে গেলাম কক্সবাজার সেখানে আমার 5 দিনের ট্যুর ছিল 5 দিনের ট্যুর আমি শর্ট করে 4 দিনে চলে আসলাম কারণ পরের দিন হচ্ছে 1 বৈশাখ আমি 13 তারিখে রাতের বেলা ঢাকায় চলে আসলাম কারণ 14 তারিখে 1 বৈশাখ যখন আমি কক্সবাজার যখন পতেঙ্গাতে ছিলাম কক্সবাজার গেলাম আমি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি এই জায়গাগুলো ওই জায়গাতে গিয়ে আমি ফোন করেছি তোমার জন্য কি আনবো আমার ওয়াইফের কোনো চাহিদা ছিল না আমি বারবার বলতে থাকি না শুধুমাত্র সময়ের জন্য এবং শুধুমাত্র সময়ের জন্য আপনাদেরকে বলতে পারলাম না যে আমার ওয়াইফ কত বেশি ভালো ছিল এবং অসম্ভব ভালো মেয়ে ছিল আমার জানার মতো যে এই মানে পৃথিবীতে এত ভালো মেয়ে হতে পারে আমার আমি আমি জানি আর আমার জীবনে এমন কেউ হবে না আর কোনোদিন তো এত ভালো একটা সম্পর্ক হঠাৎ করে যে ব্যাপারটা হলো আমি 13 তারিখে রাতেই ঢাকা চলে আসলাম কারণ 14 তারিখে 1 বৈশাখ ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না প্রায় 15-20 দিন আর বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল আমি কক্সবাজার গিয়ে ফোন করেছি তোমার জন্য কি আনবো ও বলে আমার কিছুই লাগবে না সবসময় বলতো আমার কিছুই লাগবে না কিছুই লাগবে না তো অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে বলে তুমি চন্দনের গুঁড়া এই শঙ্খচূড়া এগুলো বললো কি যেন তো আমি এগুলো 2 ব্যাগ ভরে অনেকগুলো সাবান তারপরে ওর জন্য ড্রেস এবং অনেক অনেক কিছু মানে প্রায় 15টা অনেকগুলো জিনিস আমি প্রায় 2টা বড় বড় লাগেজ নিয়ে আমি ঢাকায় ফিরলাম 13 তারিখে রাতে দুপুরে ফিরলাম তো রাতে ও দেখলাম আমাকে একটা উইশ করছে 1 বৈশাখে 14 তারিখে 1 বৈশাখ ছিল তো উইশ করছে, আমি সাথে সাথে ওকে যখন ব্যাক করলাম ফোন করে, দেখলাম যে ওয়েটিং, তো ওয়েটিং আছে। ওর সাথে সাথে ওয়েটিং আমাকে অ্যাকসেপ্ট করলো, বললো যে আমার বান্ধবীর সাথে কথা বলছে। আমি সবসময় বললাম যে ঠিক আছে, তুমি বান্ধবীর সাথে কথা শেষ হলে আমাকে একটা মিস কল দিও, আমি অপেক্ষা করতেছি। আর দেনা দেনা দেনা, আমি 15 মিনিট পর আবার ফোন করলাম, দেখলাম ওয়েটিং। তখনও বললাম যে আমার বান্ধবীর সাথে কথা বলতেছে, আমি বললাম যে বান্ধবীর সাথে কথা বলতে পারো, শেষ হলে আমাকে একটা ফোন দিও। আমি অনেকক্ষণ 15 মিনিট পর আবার ফোন দিলাম, দেখলাম ফোনটা বন্ধ। এই প্রথম আমি দেখলাম যেখানে আমার ওয়াইফের সাথে রাত 3টা 4টা সবসময় অনেক রাত পর্যন্ত কথা হয়, ও কখনো ফোন বন্ধ করে না। ফোন বন্ধ করলে ও বাসা থেকে কোনো নাম্বার থেকে আমাকে ইনফর্ম করবেই, হঠাৎ ফোন বন্ধ কেন? তখন হল যে রাত 12:30 মতো বাজে, তা আমি ওর সাথে কথাই বলতে পারলাম না। আমার ওয়াইফ, আমি এতদিন পর আসলাম, আমি প্রথম ফোন করলাম আমার শ্বশুরকে, আমার হ্যাঁ আমার শাশুড়িকে ফোন করলাম। তো অনেকবার ফোন দিলাম, ফোন ধরলো না। পরে ফোন করলাম আমার শ্বশুরকে, 10-12 বার ফোন করলাম, কোনোভাবেই কেউই ফোন ধরতেছে না। তো আমার ফোন শ্বশুর ফোন রিসিভ করে বললো যে তার ফোনে প্রবলেম, সে এই পাশ থেকে কোনো কথাই শুনতে পাচ্ছে না। আমার কেন যেন মনে হলো বিষয়টার মধ্যে কিছু একটা রং, কিছু একটা ব্যাপার আছে, আমি বুঝতে পারলাম না। তো তারপরে আমি ফোন করলাম আমার শাশুড়িকে, উনি বেশ কয়েকবার ফোন দেওয়ার পর সে ফোন ধরলো। ফোন ধরে দেখলাম যে একটু রাগত সরে আমার আম্মা বলতেছে যে এত রাতে কথা বলতে হবে না, তুমি কাউকে কথা বলো। এখন আমি বললাম যে আম্মা বৈশাখের একটু শুভেচ্ছা আমি জানাবো, এতটুকু বলে আমি আসলে একটু কথা বলার সুযোগ দেন, ওকে একটু ডেকে দেন না, ও ঘুমিয়ে পড়ছে। বললাম আম্মা কিছুক্ষণ আগেও কথা হয়েছে, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। তো বললো যে এখন তোমার কথা বলতে হবে না, বলে সে ফোন রেখে দিল। পুরো ব্যাপারটা মানে অন্যরকম একটা অ্যাটিটিউড আমার প্রতি সবাই, মানে আমি বুঝতে পারতেছি না, এত সুন্দর ব্যাপার, এত কোনো ধরনের কোনো ঝামেলা নেই, তো আমাকে কথা বলতে দিচ্ছেন আমার ওয়াইফের সাথে। আমি মধ্যরাতে আমার বাবাকে জাগিয়ে তুললাম যে বাবা আপনি একটু কথা বলো, ওকে একটু চাইবেন আমি একটু কথা বলবো। তো বলে তুমি চাও, আমি বলছি না আপনি একটু ডাইকে দেন। বাবাকে এত কিছু বললাম না, বাবা ফোন করলো, বাবার ফোনটাও অনেকবার ফোন দেওয়ার পর ধরলো এবং বললো যে এখন দেয়া যাবে না, এখন কালকে কথা বললেন। তখন আমি ফোন করে বললাম যে আম্মা কোনো প্রবলেম? তো বললো যে প্রবলেম তো অনেক প্রবলেম, তুমি ঠিক মতো টেক কেয়ার করো না, সময় তুমি ইয়ে করো না, তোমার আসলে বিয়েতে তোমাদের অনেক আরো কিছু দেওয়ার ইয়া ছিল, তোমরা আমাদের সামাজিকতা রক্ষা করো নাই, তোমরা যে বিয়েটা যেভাবে করলা, যদিও এটা কাবিন কাবিন হয়েছে, কি হয়েছে, তোমরা আরো ভালো মতো করতে পারতা, আমি সমাজের চোখে ছোট হয়েছি, আমি আসলে মুখ দেখাতে পারছি না আত্মীয় স্বজনের কাছে। আমি বললাম আম্মা তো বিয়ে হয়ে গেছে, আসলে ছোটখাটো ভুল, আমরা সামনে অনুষ্ঠান করে, বড় অনুষ্ঠান করে আপনার মুখ উজ্জ্বল করে নিয়ে আসবো। এই কথাগুলো আগে অনেকবার আমাকে বলা হয়েছে, আমি জানতাম এই প্রবলেমটা ছোট থেকে আস্তে 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 এটা বড় হচ্ছে, কারণ যে আন্টিরা প্রতিদিন আমাকে 5-7 বার করে, মানে সবাই 1 বার করে ফোন করতো, তারা আস্তে আস্তে ফোন বন্ধ করে দিল। তো আমার আম্মা আর কি আমাকে কথা বলতে দিল না, পরের দিন ও কথা বলতে দিল না, এখানে ছোটখাটো একটু কথা কাটাকাটিও হলো, তো কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে না। পরে আমি বললাম যে আম্মা বললো যে এটা তো ভিখারি ছেলে, ও তো এর থেকে ভালো, তুমি এত বড় একজন অফিসার, তুমি এত কিছু ইনকাম করো, তোমার বাবা একজন নির্বাহী পরিচালক, তোমার ঢাকাতে 7টা প্লট আছে, এত জায়গা জমি আছে, এত কিছু আছে, তুমি এত ফকিরের মতো বিয়ে করলাম, আমি এটা ছোট হয়েছি, আমরা ছোট হয়েছি, আমরা এখানে অন্য চিন্তা করতেছি। তো আমি বললাম যে আম্মা তো যাই হোক, এখানে কিছু কথা মানে ইয়া হলো, আমিও দু একটা কথা বললাম, আমার ওয়াইফের সাথে কথা বলার অধিকার কিন্তু আমার আছে, আম্মা তার কথা বলতে দিল না। তখন আমি বললাম আপনি যদি মনে করেন যে আপনার মেয়ে আসলে এই অবস্থা যে আমার কাছে বিয়ে দিয়ে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, তাহলে আর যদি কথাই বলতে না দেন, বিয়ের পরে 7 দিন পর, মানে 7 দিন ছিল আমার যোগাযোগ, তো ওর সাথে আমার তেমন হয়নি, 1 বা 2 বার দেখা হয়েছে অনলি, তো আপনি একটা কাজ করেন, তাহলে আপনি আসেন আমাদের বাসায় আসেন, সবাই আমরা বসি। তখন আমার বাবা ওই কথা বললো যে আসলে কি হয়েছে, আমরা আসেন বসেন, গার্জিয়ান মিলে কথা বলি, শুক্রবার দিন বসি আমরা, কালকে বসি। তো তারা বললো যে না ফ্রাইডেতে বসবে, অবশেষে ফ্রাইডেতে বসা হলো। তো ফ্রাইডেতে বসা হলো, এখানে আসলে অনেক কিছু বলা ছিল, আমি লেখানো থেকে বলতে পারলাম না, ছোট করে বলতেছি। ফ্রাইডেতে বসার পরে সবাই সবার কথা বললো, আমার আমি বললাম যে আমার ওয়াইফের প্রতি আমার কোনো ইয়া নেই, আর আমার ওয়াইফেরও আমার প্রতি কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তো আমার আম্মা একটু কোনো কারণে আমাদের উপর একটু মনক্ষুণ্ণ, এটা হচ্ছে মানে ছোটখাটো সামাজিকতা, আম্মারও দোষ নেই, ব্যাপারটা হয়েছে কি সমাজে 12 রকম মানুষ 12 ধরনের কথা বলে, হয়তো বা সে চিন্তা করলো তার সামাজিকতায় সে একটু ছোট হয়ে গেছে, হয়তো বা কিছু ব্যাপার হয়েছে এটা আমিও জানি, কিন্তু হয়তো আমি ভাবছিলাম কি আমি এগুলি রিকভারি করে নেব, নেক্সট ডে যখন উঠিয়ে আনবো, আমার একটা বিশাল প্ল্যান ছিল। তো সে এখানে হইলো, মানে মোটামুটি আমার বাবা বলবো যে আমার ছেলের পক্ষ থেকে আমি সরি, আমার বাবা তাদের কাছে ক্ষমা চাইলো। তো আমি হঠাৎ করে ভাবলাম বাবা ক্ষমা চাইলো, এটা কি হলো? ক্ষমার তো আমার শ্বশুর বললো ক্ষমা চাওয়ার কি আছে, এটা তো ক্ষমার কি আছে, যাক ছেলেও আপনার মেয়েও আপনার। তারপর আমাকে বললো যে তুমি যাও মাপ চাও। আমি আমার শ্বশুরের হাত ধরে মাপ চাইলাম, শ্বশুর আমাকে প্রায় বুকে টেনে নিল, বললো যে তুমি ছেলে, এটা সামান্য ব্যাপার, এটা তেমন কিছু না। আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে গেলাম, আমি মাপতে উঠে চলে গেল পাশের রুমে। তো পাশের রুমে চলে গেল, আমি তার পাশের রুমে গেলাম। আমি গিয়ে আমি জানি আম্মা একটু অভিমানী, তারপরে আমি গিয়ে তার পা ধরলাম, পা ধরে বললাম আম্মা সন্তান কি কারণে আমার অন্যায়, আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, আমি তো খুন করি নাই, আমি তো এত বড় অপরাধ করি, কি হয়েছে আমার ওয়াইফকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারছি না, এই যে তিনটা দিন আপনারা কথা বলতে দিলেন না, আমি খেতেও পারি নাই। তো আমি পা ধরে প্রায় 10 মিনিট পর্যন্ত কান্নাকাটি করলাম, 10টা মিনিট তার পা ধরে বসেছিলাম, কিন্তু আম্মা কোনোভাবে আমাকে ক্ষমা করলো না। সেই যে ক্ষমা করলো না, তারপরে তারা লাস্ট এখান থেকে আমরা আসলাম, তাদের বাসায় খেয়ে দিয়ে আসলাম, যে একটা কথা ছিলাম তোমাকে বলে আসলাম যে
কি এখনো পর্যন্ত আসলে জানাই আপনার হয়নি যে অ্যাকচুয়ালি তাদের খুব
আমি টিল নাও এখন পর্যন্ত ফর গড সেক ভাই আমি বলছি আমি জানি না রিয়েল রিজনটা কি। আমি যেটা জানি তিনটা বিষয়, একটা বিষয় তারা সামাজিক ভাবে ছোট হয়েছে, এক
যেহেতু কাবিনের সময় ছোট পরিষদ আপনি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছেন,
আপনার
প্ল্যানিং ছিল যে এখন তিনি আসবেন তখন বড় পরিসরে বিয়েটা করবেন। এতে আপনার শাশুড়ি তার নিজের পরিমণ্ডলে পরিচিত পরিমণ্ডলে সেখানে অনেক ছোট হয়েছে ব্যাপারটা এরকম। আর কি প্রেডিকশন আপনার?
একটা বিষয় হয়েছে যে যখন আমার ওয়াইফ, আমি পিছনে বলতে ভুলে গেছি সময় স্বল্পতার জন্য, যে ওই যখন আমার মানে এই রিলেশন গুলো ছিল আমার ওয়াইফের, আসলে সে একবার বিয়ে হচ্ছে একবার ভাঙতেছে, তিন চারবার বিয়ে ভাঙা, তখন আমি মানে কয়েকটা জায়গায় আমার ওয়াইফের কয়েকটা ফ্রেন্ডের কাছে, পুরানো কিছু চিটাগং ফ্রেন্ডের কাছে ফোন করে আমি মানে জেনেছিলাম যে আসলে ব্যাপারটা কি বা ও কেমন। সবাই ভালো বলছে, সবাই বলছে না ওর মতো মেয়ে হয় না,
ওরা কি এটাকে ভালোভাবে নেয়নি যে গোয়েন্দাগিরি করা বিভিন্ন সোর্স ইনফরমেশন।
আমি আবার একটা ব্যাপার হয়েছে যে আমি অন্যায় করছি, সাথে সাথে আমার ওয়াইফকে ফোন করে বলছি যে আমি কিন্তু এখানে ফোন দিছি, আমি কিন্তু তোমার ওই বান্ধবীকে ফোন দিছি বা তোমার ওই ফ্রেন্ডকে, ওই ছেলেকে তোমার আমি ওকে ফোন দিছি বা একে ফোন দিছি,
তারা সেটাকে ভালোভাবে নেয়নি।
আমার ওয়াইফ বলছে যে ঠিক আছে কি পাইছো, আমি বলছি যে না তোমাকে ভালো বলছে,
ভালোভাবে নেয়নি তারা এটা,
কিন্তু এটা আমার আম্মা ভালোভাবে নেয়নি। এই দুইটা বিষয়,
থার্ড ওয়ান,
এই দুইটা বিষয় আমি জানি চূড়ান্ত আর কি। আর কিন্তু এই দুইটার জন্য একটা বিয়ে ভেঙে যাবে, কিন্তু ওইখানে লাস্টে যে ফিনিশিংটা হলো, লাস্টে সবার ইয়া আমার ফ্যামিলি থেকে সবাই বললো ছেলে আজকে থাক, ছেলে আপনার কাছে, ছেলে তার আমি বোনের কাছে রেখে গেলাম, সবাই বললো আজকে থাক, আমার শ্বশুরে বললো থাকো। আমি তো মনে মনে অনেক খুশি, আল্লাহ আল্লাহ জপতেছিলাম, আল্লাহ কোনোভাবে যদি যা খুব যদি চলে যায় আমার লাইফে, তো কিন্তু ইয়াটা মানে আমার শাশুড়ি বললো যে আজকে থাক, আমরা সামনের মাসে আমরা অন্য ডেট দিয়ে আমরা ইয়া করে নিয়ে যাবো, দুই একদিন পরে আমরা ছেলেকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো, আমার শ্বশুর বললো যে বাসায় নিয়ে যাবে। তো আমরা চলে আসলাম, আমি তো অপেক্ষা করতেছি যে এটা হলো 17 তারিখের ঘটনা, 17 গত মাসের 17 তারিখে, মানে বিয়ের 1 মাস 7 দিন 10 দিন পরে আর কি। তো 17 তারিখে যখন মানে এটা করে তারা যখন চলে গেল, ভাবলাম যে 1 মাস পর তো উঠে নিয়ে যাবে, আমরা সবকিছু আমি অপেক্ষা করতেছিলাম। 20 তারিখে আমি পরে শুনলাম যে 20 তারিখে নাকি তারা একটা, এর মধ্যে আর কোনো কথা নাই, কোনো যোগাযোগ নাই, ওকে ছাড়া আমি আসলে আমার প্রতিটা মোমেন্ট এত খারাপ যাচ্ছে, আমি খেতে পারতেছি না, আমার ঘুম আসতেছে না, আমি অফিসে যেতে পারি না, আমার চোখ দিয়ে অঝরে মানে কান্না, আমার এত কষ্ট লাগতেছিল, আমি তো অন্যকে ফোন আমি খালামণিকে ফোন দিই যে খালামণি এত কান্নাকাটি করছি, এত কিছু করছি, খালামণির মানুষ তো আমি তো সন্তান, আমাকে একটাবার ক্ষমা করেন, কি এমন অন্যায় যে একটা বিচ্ছেদ হয়ে যাবে। এত কিছুর পরও কোনোভাবে আমি কারো একটু ক্ষমা পাইলাম না, এরপর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত কোনো যোগাযোগ নেই, কোনো ধরনের কোনো কমিউনিকেশন নেই। মাঝখানে হঠাৎ করে আমি আমার ওয়াইফের সাথে কথা বলার একটু সুযোগ পেলাম, আমার ওয়াইফ আমাকে বললো আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, আসলে আমারও মন খারাপ, তুমি যেভাবে পারো আম্মুকে ম্যানেজ করো।
এইভাবেই কি আস্তে আস্তে আড়াল হয়ে গেছে আপনার কাছ থেকে?
হ্যাঁ,
আপনি নিজেও দুইটা ঘটনা প্রেডিক্ট করছিলেন যে ঘটনার জন্য অ্যাকচুয়ালি একটা বিয়ে ভাঙা যৌক্তিক না, যতটুকু আপনার কাছ থেকে আমরা শুনলাম। আসলে ওই পরিবারের বিষয়টা কি, আমরা আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে আপনার কাছে আসব,
সেটা হচ্ছে যে ওরা মানে কিছুদিন পরে আমি শুনলাম ওরা 20 তারিখে একটা ডিভোর্স লেটার পাঠায় দিয়েছে, এক কথা যেটা আনবিলিভেবল ছিল। আমি কখনোই বিশ, আমি ভাবছি আম্মা আমার সাথে দুষ্টামি করে, কারণ 20 তারিখে যদি ডিভোর্স লেটার পাঠায়, 25 তারিখে আমার মিসেস আমাকে ফোন করে আমার বাবাকে ফোন করছে, আপনি কেমন আছেন, খাইছেন কিনা, আমাকে বলছে তুমি কোনো চিন্তা করো না, তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও, আমি এদিকে ম্যানেজ করতেছি। মানে ওর বান্ধবীকে কনফারেন্সে
এইসব কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আবার ডিভোর্স লেটার
পাঠিয়ে দিয়েছে অনেক আগে 20 তারিখে, আমি জানি না
যাকে যে ঘটনার মধ্যে বারংবার যার নামটা এসেছে, কখনো দারুণ ভালোবাসা প্রবণ একজন মানুষ হিসেবে, অথবা কখনো কিছু সামান্য শুভর ভাষায় সামান্য কিছু ঘটনার জন্য বিবাহিক সম্পর্কটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন যিনি, বা সম্পর্কটাকে নষ্ট করার ব্যাপারে সবচেয়ে উদ্যোগী ভূমিকা যিনি রেখেছেন, এবং যে কারণে শুভ বলছিলেন যে তিনি স্টিল কনফিউজ যে আসলে কি কারণে তার বিয়ের এই সম্পর্কটা এখন প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছে, সেই সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং আমরা তার শাশুড়ির সাথে কথা বলেছি, সে রেকর্ডেড স্পিচটা এখন আপনাদের জন্য উপস্থাপন করছে।
This track was downloaded from fusionbd.com.
ঘটনাটা কি করলো কিছু না, ওকে আমাকে পছন্দ না, একটা সম্পর্ক করতে চেয়েছিলাম পছন্দ না, সেই কারণে আমরা এটা বাদ করে দিচ্ছি, এখন সে এরকম ফালতামি শুরু করে দিচ্ছে যেটা আজকে করতেছে। যদি ওর যদি সম্পর্ক তোমার সাথে হইতো, তুমি কেউ ভালোবাসতো পছন্দ করতো, তাহলে এই কাজটা করতো না, কাবিনে ছিল কাবিনে স্ত্রী ছিল, বাসাতে একসাথে না অনেক আগে থেকে আসা যাওয়া করতো, সেটা আগে থেকে আসতো, তার তো রূপটা আমার চিনতে পারিনি। 3 মাস ধরে পরে কাবিনটা হওয়ার পরে সে কাবিনের আগে সে বললো যে ঠিক আছে আপনি যেটা বলেন সেটাই হবে, আমি বললাম যা ওষুধ দিবেন সেটা ওষুধ দিয়ে কাবিন লেখা হবে, 5-7 লাখ টাকার মধ্যে যেটুকু ওষুধ দিবেন আপনারা। এই কথা বলে ওরা সব রেডি করলো, ওর বাবা ওই কথা বলার দিয়ে হবে, আমরা কিন্তু কথা বললাম, কথা বলার পরে সে বিয়ের দিন আসছে, তারা 1 লাখ টাকা কাবিন করবে। তারপরেও আমার জানার মতে আমি দেখি নাই কোনো ছেলেকে শ্বশুরবাড়ির পোশাক পরে, কোনো ছেলে বরযাত্রীর পোশাক শ্বশুরবাড়ি থেকে চেয়ে পড়ে আসে, ওরা দাবি করবে যে বিয়ের দিন যাওয়ার পরে আসবে সমস্ত কিছু শ্বশুরবাড়ি থেকে দিতে হবে। তো আমি ওকে মার্কেটিং করে দিলাম, আমি আমার ইচ্ছে ছিল না, সেখানে আমার মানে খারাপ লাগছে যে ওটা কেন যা চাওয়ার, আমি 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 দিব, আমি খুশিতে দিব, কিন্তু এখন বিয়ের কাবিনের ডেট ঠিক হয়ে গেছে, সেখানে ওর পাইতেছে যেটা দিতে হবে, ওর ফ্যামিলি থেকে চাইতেছে, আমি আমি বললাম যে আমি এখানে বিয়ে দিব না, আমি এখানে বিয়ে দিব না, আমার বোন একজন ছিল সে বলতেছে যে না থাক হয়ে গেছে, যখন তুই তো পরে দিবি অনেক কিছু, তাহলে থাক দাবি যখন করতেছে দিয়ে দিক, যদি এটা সবার কাছে সবাই খারাপ দৃষ্টিতে দেখতেছে তবে দিলাম সমস্ত কিছু, আমি এমন কিছু নাই ওকে আমি না দিছি, একটা ছেলের প্রয়োজনীয় যা লাগে এ টু জেড আমি আপনাকে উল্লেখ করে বলতে পারবো না, সব দিছি, শপিং টপিং করে দিয়ে আমার বাসায় রেখে দিছি। তারপরে আমি আমার মেয়ে আমাদের আপডেট ছিল যে সাজলে মেয়ে কেন সাজলে ইয়েটা শ্বশুরবাড়ি থেকে একটা পেমেন্ট দেয় সাজের খরচটা দেয়, এ কথা বলার সাথে সাথে ওর বাবা ফোন করছে, ওর মা বোন ফোন করছে, যাচ্ছে তাই বলার সাথে দিচ্ছে, এগুলো কি সাজের টাকা দিব কেন, আমরা মেয়ের কসমেটিক্স দিব আবার আমরা সাজের টাকা দিব কেন, আমরা চুপ হয়ে গেলাম কিচ্ছু না বলে, আবার আমি 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 আর কি প্রথমত রাজি ছিলাম, আমি আবার ওই সময় থেকে আমি রাজি ছিলাম না যে নাকি আমি মেয়ে বিয়ে দিব না, যে ওদের এত আছে এন আছে তেন আছে এই আছে সেই আছে অনেক কিছু বসে, সে জায়গায় দেখা যায় একটা কিচ্ছু ওরা দিতে চাইতেছে না, তারপরে বিয়ের দিন ওরা জিনিস আসছে একটা ভিখারির ভিখারির মেয়ের বিয়ে তো এইটুকু জিনিস নিয়ে আসে না, সেটুকু নিয়ে আসছে, এবং বাড়ির শুদ্ধ মানুষ আমাকে সেই জন্য অপমান করছে যে এখানে আর এখানে বিয়েটা আমি আমার ফ্যামিলি প্রত্যেকের আমাকে আমি বিয়েটা দিচ্ছি, এবং এই সমাজের জানে প্রত্যেকের আমাকে আমি এখানে কাবিনটা করে দিচ্ছি, আমার পরিবারে কে না জানে, আমার ওরা দেখছে ওদের পরিবারের প্রত্যেকে দেখছে, আমার ভাই সাথে যদি উঠে চলে গেছে যে কে লোক নিয়ে এসছিস, এদেরকে কি নিয়ে এসছে, এরা প্রতিদিন মতো আসছে, এদের কাছে কি আমাদের একমাত্র মেয়ে, আমি দেখতে খারাপ না, আমি শিক্ষিত, তাহলে সে জায়গায় আমি এরকম একটা ছেলের কাছে এরকম দেখতে ছেলে এরকম হচ্ছে তার মেন্টালিটি এদের কাছে দিয়ে দিবো, তারপরে মেয়েরে কি সম্মান করলো, সেটাই আমার ফ্যামিলির অনেকে বিয়ের দিন উঠে চলে গেছে কাবিনের দিন চলে গেছে, তারপরে আমি দিছি, এরপরে সে দাবি করতেছে ফুল কাবিনের সাথে সাথে সে তার ফুল অ্যাকসেপ্ট দেয় না দিতে হবে, আমার মেয়েকে বলতেছে আমি কি কোনো মুদির দোকানদারে মেয়ে বিয়ে করছে নাকি যে আমাকে অ্যাকসেপ্ট গয়না ফুল অ্যাকসেপ্ট গয়না দেবে, ওর ছোট বোন বলতেছে যে গয়না পুরো তারা দেবে আমাদের দিতে হবে, ছেলেকে ফার্নিচার দিয়ে সাথে দিতে হবে, ওর বাবা বলতেছে ফার্নিচার দিতে হবে পছন্দ করে, বলতেছে একবার বলতেছে সোফা দিবেন, একবার বলতেছে ডাইনিং দিবেন, একবার বলতেছে খাট দিবেন, আমি তাকে চিট করে বলেন আপনার কি কি লাগবে, এরপরে ওর ছোট বোন ফোন দিয়ে বলতেছে যে আপনারা অ্যাকসেপ্ট গয়না দিতে পারবেন না, ঢাকা শহরের নিয়ম অ্যাকসেপ্ট গয়না দেওয়া, অ্যাকসেপ্ট গয়না মেয়েদেরকে দিতে হবে ফুল অ্যাকসেপ্ট গয়না একেবারে সব সাথে, এটা কত ঘড়ি উল্লেখ করে দিতেছে, এত ঘড়ি দিয়ে একটা গয়না দিবেন, আমি তোমার কি দিবা, মেয়েকে তো ছেলে পক্ষ সাজায় না, তো আমার ভাই সারা জীবন খাওয়াবে, এখন দেবে কেন, এখন দেবে কেন? তারপরে ছেলে শারীরিকভাবে অসুস্থ সেটা আমাদেরকে বলে নাই, আমরা সেটা জানতাম না। সবসুস্থ অসুস্থতার কথা তো সে আমাদেরকে বলে নাই। তারপরে যখন আমরা বুঝতে পারছি যে সমস্যা ওই অনেকগুলা টেস্ট করে এলো, সে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে জানতে পারলাম। যাওয়ার পরে আমি সাথে সাথে ডিসাইড করে করছি আমার মেয়ে দিব না, দিব না ফাইল করে করছি। তারপরে এরপরে ভার্সিটিতে আসতো, এসে বলতো যে আমার মানি ব্যাগে টাকা নাই, তুমি কি খাবা, এক দুই দিন না তিন দিন আসছে, তোমার কাছে কি গাড়ি ভাড়া আছে নাকি, এগুলো জিজ্ঞেস করতো। তখন আপনি একটা মেয়ে দেওয়ার পরে সে যদি ছেলে একটা বয়ফ্রেন্ড তো আসলেও তার গার্লফ্রেন্ডকে সব জিজ্ঞেস করে না। এত কিছু আমি যখন বুঝতে পারছি বোঝার সাথে সাথে আমাদের সাথে কোনো কথা বলে নেই। তারপরে ওরা আসছে, এই যে বিয়ের এক মাস হয়তো কাবিনের সময় ছিল, সে থাকার পরে তারা আমার মেয়েকে একটা জন্মদিন গেছে, একটা পয়লা বৈশাখ গেছে, আমার মেয়েকে একটা কিচ্ছু দেয় নাই। পরে আমি সাথে সাথে এখন আমি ওদের সাথে কোনো ওরা আসছে মেয়ে দাদা আমি দিই নেই, আমি আমার মেয়ের মেয়েকে জিজ্ঞেস করছি বলছে যে তোমরা যেটা করবো, আর আমিও আমার ওদের ইয়ে ভালো লাগতেছে না, আমি যাবো না, আমি সাথে সাথে ডিভোর্স পাঠাই দিচ্ছি।
আমরা তখন শুনছিলাম আসলে আমাদের আজকের অতিথি বন্ধু শুভ এবং তার শাশুড়ি, আসলে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে তার জায়গা থেকে তিনি কিভাবে এই বিষয়গুলোকে দেখছেন। আমার কাছে যেটা মনে হলো যে তিনি এটি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন, তার শুভর শাশুড়ির কথা এবং শুভর কথার মধ্যে খুব বেশি যে ডিফারেন্স আছে আমার তা কিন্তু মনে হয়নি। শুভ এটা বলছিলেন যে বিয়েটা খুব স্বল্প পরিসরে হয়েছে বা বিয়েটাতে আমি সেইভাবে ব্যাপকভাবে কিছু করতে পারিনি, যে জিনিসটা তাদের পরিবারের মধ্যে বা তার পরিমণ্ডলের মধ্যে তাদেরকে অনেক ছোট করে দিয়েছে বলে তাদের দাবি। এবং মেয়ের মা অর্থাৎ শুভর শাশুড়ি যে কথাগুলো বলবার চেষ্টা করেছেন সে ব্যাপারগুলো নিয়ে হয়তো স্পেসিফিকভাবে বলবার চেষ্টা করেছেন যে সাজার জিনিসগুলো কেন এরকম দিয়েছে, শুভ কেন তার জায়গা থেকে কিছু কিছু ডিমান্ড থ্রো করার চেষ্টা করেছে, সেসব ব্যাপারগুলো এসেছে। সেই ব্যাপারগুলো হয়তো প্রমাণের দাবি রাখে যে কে আসলে সত্যি বলছেন বা কে বা মিথ্যা বলছেন। কিন্তু আমার কাছে মোটা দাগে যেটা মনে হয়েছে যে যে বিষয়গুলো নিয়ে আমরা শুভর কাছ থেকে শুনলাম বা শুভর শাশুড়ির কাছ থেকে জানলাম, তাতে এমন কোনো বড় কোনো ইস্যু উঠে আসেনি যে তার কারণে একটা বৈবাহিক সম্পর্ক মতো সম্পর্ক নষ্ট হতে পারে। তবে এটা ঠিক যদি এইখানে যে যে বিভিন্ন বিষয়গুলো চাওয়ার কথা বলা হয়েছে সেখানে যদি যৌতুকের গন্ধ থেকে থাকে, সেখানে যদি যৌতুকের জন্য কোনো রকমের প্রেশারাইজ কোনো কোনো ব্যাপার থেকে থাকে, সেটা অবশ্যই স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই ব্যাপারটাকে মেনে না যায় না, সেটা একটু অনেক বড় কারণ হতে পারে সম্পর্কটাকে সম্পর্কটি নষ্ট হওয়ার পেছনে। বাট সোফার আমাদের কাছে মনে হয়নি যে বিষয়টা এখনো সেই লেভেলে গেছে বা সেই বিষয়টাই এই এই জায়গাতে উপস্থিত হয়েছে যাতে করে এরকম কিছু ঘটতে পারে। আমরা কিন্তু চেষ্টা করব শুভর শাশুড়ির সাথে কথা বলার, যদি আমাদের সাথে উনি ফোনে যুক্ত হতে চান। এবং শুভর সর্বশেষ কথাগুলো শুনবো, তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
অবশ্যই আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুকে, যেমনটি দেখতে পাচ্ছি আমি। এঞ্জেল নুসরাত আছেন আমাদের সাথে, সে বলেছেন শুনতে অনেক বেশি ভালো লাগছে। সিফা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, প্রান্ত, সে বলেছেন আমি ভালোবাসার বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করি। তফিকুল ইসলাম আছেন লন্ডন থেকে, সে শুনছেন, সে বলেছেন গুরু আমার সালাম নেবেন এবং আপু তুমি কেমন আছো? ইয়াস আমি অনেক ভালো আছি, আজ শুনছি প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আশা করি স্টোরিটা খুব বেশি ভালো হবে। আর রবিন হোসেন আছেন, সে বলেছেন গুরু আমি আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি, আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাকে আমি হৃদয় থেকে অনেক অনেক বেশি শ্রদ্ধা করি, আর আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি অনেক 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 ভালো থাকেন। অবশ্যই আমাদের সাথে আছেন জুবায়ের, সে বলেছেন আজকের গল্পটা মনে হচ্ছে কষ্টের হবে। নীল সাগর আছেন আমাদের সাথে, সে বলেছেন ভালো লাগছে। এছাড়া শাহরিয়ার মাসুম আছেন, সে বলেছেন মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। আর দেখছি আমাদের সাথে আছেন এঞ্জেল নুসরাত, সে বলেছেন ভালোবাসার বাংলাদেশ শুনতে অনেক ভালো লাগছে। আর এছাড়া আপনিও কিন্তু পারেন আপনার ভালো লাগা সেই কথাগুলো কমেন্টসের মাধ্যমে পাঠিয়ে দিতে। এবং আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি, আপনাদের ভালোবাসা ভালো লাগা শুধুমাত্র প্রকাশ পায় কিন্তু আমাদের কমেন্টস এবং লাইকসের দ্বারা। তো অবশ্যই আপনার মূল্যবান লাইকসটি দিয়ে আপনার ভালোবাসার কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
এক্স্যাক্টলি, কারণ আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে আমরা কিন্তু নিজেদেরকে আসলে বুঝতে পারি না আমরা সঠিক পথে আছি কিনা। এবং আমাদের এই যে টোটাল আয়োজন সেই আয়োজনটা সবকিছুই ব্যর্থ হয়ে যায়। আমাদের ডেডিকেটেড পোর্ট ফেসবুক www.facebook.com/dhaka-fm904 আপনার লাইক দিন, কমেন্টস করুন, অথবা ডেডিকেটেড পোর্ট 16260-তে SMS করুন। আমরা কথা বলছিলাম শুভর সাথে এবং শুভ একদম শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে ছাড়া, আপনার বিবাহিত স্ত্রীকে ছাড়া কেমন আছেন, কেমন কাটছে এই মুহূর্তগুলো? এবং আপনি আপনার শাশুড়ির কথা শুনলেন যে যেসব কারণে উনি বলবার চেষ্টা করেছেন যে আপনার সাথে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না, এই যে এইসব কিছুর কারণে ফাইনালি আপনি বলছিলেন যে আপনার স্বর্গের মতো কেটেছিল তার সাথে কাটানো 7টা দিন, সে মানুষটা আপনার সাথে নাই, তাকে ছাড়া আপনার জীবনটা কতখানি অসম্পূর্ণ।
গুরু, আসলে ভাগ্যটা এত খারাপ যে কথাটা, অভিযোগটা জানানোর কষ্টটা জানানোর সময়টাও আমি পাইনি। আমি আসলে শেষ কথা আর আমার ওয়াইফের সাথে বলতে পারিনি। আমার ওয়াইফের শেষ কথা একদিন লুকিয়ে এসে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি আম্মুকে ম্যানেজ করে, তুমি আমাকে এসে নিয়ে যাও, আমি আম্মুকে ম্যানেজ করতেছি। এই ছিল তার শেষ কথা। এরপর সে আমার আর ফোন ধরেনি। তো এখন আমি সারা রাতটা ফোন ওয়েটিং থাকে, আমি জানি না। আমি শুধু তাকে বলবো যে আমি অনেক অনেক লাভ করি তোমাকে, সেটা তুমি জানো, এবং তুমি আমাকে অনেক অনেক পছন্দ করো, আমি সেটাও জানি, এবং তুমি আমাকে অজস্র SMS পাঠিয়েছো। দেখো, আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, একটা সময় গিয়েছিল যখন আমি তোমাকে বিয়ে করতে চাইনি, যখন আমি ভেবেছিলাম এত প্রবলেম আমি চলে যাই, তখন তুমি, তোমরা, আম্মু কত রিকোয়েস্ট, কত অনুনয়, কত বিনয়, কত ভাবে আমাকে ইমপ্রেস করেছিল, কত ভাবে আমাকে ইয়া করেছিল, সেই দিনগুলোর কথা ভুলে যেও না। আমি এখন একদম সম্পূর্ণ অসহায়, আমি চাই তুমি ফিরে আসো। দেখো, সামান্য জিনিসপত্র আমার তো কম নেই, আমার কি কম আছে বলো? এটা সামান্য কিছু জিনিসপত্র কিছু দেয়া, এগুলোর জন্য যদি তোমার আমার ডিভোর্স তুমি কিভাবে সিগনেচার করলা? তুমি ফিরে আসো, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে পৃথিবীর সবটুকু সব কিছু, আমার যা কিছু আছে তাতে তোমার, এগুলো কে পাবে বলো? কে পাবে পৃথিবীতে এগুলো? আমার তো আর কেউ নেই, আমার কোনো ভাই নেই, আমার বোনেরা তো যথেষ্ট এস্টাবলিশড, তুমি তো জানো তারা আমাদের থেকে অনেক উপরে, অনেক অনেক ভালো পজিশনে আছে। আমাদের কি নেই? আমার, আমি প্রতিষ্ঠিত ছেলে, তুমি ফিরে আসো আমার কাছে। এই সামান্য কিছু জিনিসপত্রের জন্য তুমি এই বিয়েটা ভেঙো না। ডিভোর্স দিলেও একটা ফর ডিভোর্স দিয়েছ, 90 দিন সময় আছে। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি, মাকে বুঝাও, কোথায় যাবা, কার কাছে যাবা, নতুন করে কোন সংসারে যাবা? সে কি তোমাকে অনেক ভালো রাখবে? সে কি তোমার কোনো প্রবলেম হবে না? একটাবার ভাবো, ফিরে আসো, এই ভালোবাসা তুমি পাবা না, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তোমাকে প্রতিদিন আমি কত SMS পাঠাই, শত শত মেসেজ দিচ্ছি, তুমি কেন আমাকে রিপ্লাই দাও না? তোমার তো শেষ কথা ছিল, তুমি আমাকে যেভাবে পারো ম্যানেজ করবা, তুমি সব সময় বলতা আমরা ভালো থাকবো, প্লিজ।
এই আহ্বানে কি আসলে সাড়া দেয়া যায়? সত্যি কি স্বর্গে যাদের সম্পর্ক তৈরি হয়, এই বৈবাহিক সম্পর্ক, আসলে কি কথাগুলো সত্যি? সত্যি যদি হয়, আমার আমার এই ধারে কণ্ঠস্বর পৌঁছে গেছে শুভর সে ভালোবাসার মানুষটির কাছে, এবং আমি সত্যি ওভারহ্যাম যে তাকে এখন আমি ফোনে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আমরা চেষ্টা করব শুভর ভালোবাসার এই মানুষটিকে ফোনে নেওয়ার জন্য, যদিও ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। শুভ, কি যেন বলছিলেন আপনি?
মানে কোন অপরাধে আমাকে ছেড়ে চলে গেল? আমি তো, আমার অন্যায়টা কি? সামান্য কিছু জিনিসপত্র, কিছু কাপড় চোপড়, সামান্য এই বিষয়ের জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যেতে পারে? বিয়েটা তো তোমাদের জন্যই হয়েছিল, তুমি আমাকে কত কথা দিয়েছিলে, আমাকে বলেছিলে তোমার দুটো পায়ে পড়লে আমাকে বিয়ে করো, তোমার আমাকে বিয়ে না করলে, তুমি কত রিকোয়েস্ট করেছিলে, তোমার অজস্র SMS, তোমার রেকর্ডিং, শেষ কথাটাও তোমার ছিল, তুমি চিন্তা করো না, ঠিক মতো খাও, তুমি, আমি আসবো, আমি মাকে ম্যানেজ করে আসবো।
ভালোবাসা কি সত্যি প্রাতিষ্ঠানিক কোনো রূপ পাবে কিনা, যাদের সম্পর্ক সত্যি স্বর্গে তৈরি হয়? আমরা এখন ফোনে নেওয়ার চেষ্টা করছি শুভর সেই ভালোবাসার মানুষটিকে, যার কথা চিন্তা করে প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত সত্যি অনেক বেশি অসম্পূর্ণ হয়ে গেছে এই মানুষটি। কথা বলি তার সাথে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কণ্ঠস্বর আমি শুধু না, লক্ষ লক্ষ মানুষ শুনতে যাচ্ছে। কারণ কে সেই মানুষটি যে মানুষটির জন্য এত বেশি পাগল প্রায় হয়ে উঠেছে? জি, আপনার কণ্ঠস্বর শুনতে যাচ্ছি আমরা। জি, আপনাকে শুনতে পাচ্ছি? জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
আমরা এখন ফোনে যুক্ত হয়েছি শুভ যার কথা বলছিলেন, শুভ সেই ভালোবাসার মানুষটির সাথে আমরা ফোনে যুক্ত হতে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আপনি 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 আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন।
হ্যালো।
জি, আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন। আপনার ভালোবাসার মানুষটি যার সাথে আপনার সম্পর্ক হয়েছিল সে মানুষটি এখানে উপস্থিত, আপনি একটু কিছু বলবেন? জি, স্টুডিওতে বলেন আপনি।
দেখো, আমার আসলে আর কোনো পথ নেই, আমার অন্যায় হলে তুমি আমাকে বলতে পারো, কিন্তু এই জন্য কি একটা বিয়ে ভেঙে দিতে পারো? একটা বিয়ে ভাঙলে আল্লাহ দ্বারস্ব কেঁপে ওঠে, একটু দয়া করো প্লিজ।
দেখি আমি। জি জি, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, আপনার কথা আমরা শুনতে চাচ্ছি। জি,
এখানে কোন ইস্যু খুঁজে পাচ্ছে না যে কেন এই সম্পর্কটা ভেঙে গেল। ও তো অনেক কথা দিতে বললো, অনেক গল্প নিজে মাঝখানে একটু, হ্যাঁ
আমরা চেষ্টা করছিলাম যে শুভর ভালোবাসার মানুষটির সাথে যোগাযোগ করতে পারি কিনা, বাট আমরা কথা বলছি মনে হয় শুভর শাশুড়ির সাথে, তাই তো? আপনি হচ্ছেন মেয়ের মা, রাইট?
জি
জি, প্লিজ বলুন এবার।
আগে থেকে ওদের ওরা অনেক মিথ্যাচার করছে, অনেক দুই নাম্বারি করছে। হ্যাঁ, ও অনেক মিথ্যা কথা বলছে যা নাকি একেবারে আমাদের আগের যে লেলিন ছিল সেই লেলিনের পরের লেলিন একেবারে ডিফারেন্স। মানুষের একটা সম্পর্ক হওয়ার পরে কিন্তু সে সম্পর্কটা আরো মজবুত হয়, সেখানে আন্তরিকতা বলে। ও কিন্তু এখানে এসে তার কিচ্ছু দেখা নেই, শুধু আপনার দেওয়া থেকে দিলে যে আন্তরিকতা বাড়ে তা কিন্তু না। হ্যাঁ, আমাদের কোনো চাহিদা ছিল না, আমার মেয়ে তো ছিলই না, আমার মেয়ে একেবারে একটা ইনোসেন্ট মেয়ে, ও কোনো ভালো মন্দ সাদা কালো কিচ্ছু বোঝে না। সেই মেয়েটার নামে ওদের কিছু মিথ্যে ব্লেম দিল এখানে, ওদের মিথ্যে কথাগুলো বললো। ও তো আমাকে মা বলে ডাকছিল, ওর আল্লাহ দুনিয়ার আল্লাহ মা আছে নাই, কালকে আপনারা আসেন, কালকে সকালে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, হাতে হাতে ডিভোর্স লেটার দিয়ে দিব। তখন কিন্তু আমরা এই ধরনের কোন চিন্তাই করি নাই, আমার মেয়েকে আমি বকা দিচ্ছি।
আপনি কি এই কথা বলেছিলেন কখনো?
আমি যখন ওর সাথে কোনো ভাবেই কথা বলতে পারছি না পহেলা বৈশাখ, যার জন্য আমি চিটং থেকে চলে
এই গল্প আমরা জানি,
আমি বলেছিলাম যে আপনারা যেহেতু বারবার বলতেছেন আপনাদের মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ভিখারি ছেলের মতো আমি বিয়ে করেছি, সুতরাং আপনারা বসেন কিভাবে এটা
বসার কথাটা পর্যন্ত শুনেছিলাম।
হ্যাঁ
হ্যাঁ, কথাটা তখন তুলেছিলেন না, আসলে কি আপনি বলেছিলেন যে ডিভোর্স দিয়ে?
আমি বলেছিলাম এখন তারা চাচ্ছে যে মানে এটাকে মানে ইয়া করতে, দাদা চাচ্ছে এটাকে
আলাদা
করে
দিন। জি আমি আমার কথা একটু শুনেন, আমার হাজবেন্ডের মোবাইল ছিল স্পিকার নষ্ট, আমরা ওদের কথা শুনতে পাচ্ছি না, ওরা আমার কথা শুনতেছে। রাতের বেলা আমার মোবাইলটা সাইলেন্ট করা, আমি যা বলতেছি সত্যি কথা বলছি, আমার মোবাইল সাইলেন্ট করে আমি অর্ধ বড় করে রেখে দিছি, ওদের ফোন দিচ্ছে আমি দেখি নাই, শুনিনি, আমি অন্য রুমে শুয়ে আছি, আর আমার হাজবেন্ডের মোবাইলে স্পিকার নষ্ট, ওরা আমার কথা শুনতেছে, আমার হাজবেন্ডের কথা শুনতেছে, যে আমি কথা শুনতেছি না, বুঝতেছি না, কাউকে সকালে কথা বলবো, এখন ঘুমিয়ে থাকো, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এভাবে করে ওকে এবং ওর বাবাকে বলতেছে। ওর বাবা তো বলতেছে হাইকোর্ট জজকোর্ট দেখাচ্ছে, এই করবে সেই করবে বিচার করবে, কালকে আসেন মেয়ের রাতের বেলা কথা বলে আমার মেয়ে, ও তারপরে এর মধ্যে ও মাঝখানে বলছে আমার মেয়ের মোবাইল এখন কন্টিনিউ ওয়েটিং থাকে, বিজি থাকে, আসলে বিজি থাকে না, আমার মেয়ের নাম্বারটা ব্লক করে দিছে, ওর নাম্বারটা ব্লক করে দেওয়ার কারণে অর্ডার বিজি দেখায়, কিন্তু এটা ও যদি আমার মেয়েকে ভালোবাসতো, আমার মেয়ের প্রতি হৃদ্যতা করতো, তাহলে এই প্রচারটা ও করতো না যে ওর মোবাইল বিজি থাকে। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়লো, আমার মেয়ে আমার কাছে একটা শিশুর মতো, আমার মেয়ে কখনো এই কাজ করবে না, আমি তো ওর মতো আপনার কাছে যে আমি দেখাইতে পারবো না, বুঝাইতে পারবো না।
আপনার মেয়ের সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো অন্য কোনো ইনফরমেশন সে দেয়নি, সে বারংবার বলার চেষ্টা করেছে, সে বারংবার বলার চেষ্টা করেছে যে আপনার মেয়ের মতো মেয়ে সাত জন্মের পুণ্য করেছে বিধায় স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে তাকে পেয়েছে।
আমি আমি আমার কথা শোনেন, পরে এটা ও প্রথম ওদিন রাতের বেলা আমার ও নিজে আমার হাজবেন্ড কে বলছে, আমার হাজবেন্ড কখনো মিথ্যে কথা বলেনি, যে বলছে দুই লাখ টাকা হাতে ধরে দিয়ে কালকে সকালে হাতে হাতে ডিভোর্স দিয়ে দিবো, ও তারপর বলছে আপনারা আসেন কালকে আপনাদের বিচার করবো, আমার অমুক আছে তমুক আছে এই আছে সে আছে, এই কথাগুলো কি ও আমার হাজবেন্ড সম্পর্কে তো এই কথাগুলো মিথ্যে বলতে পারেন, এই কথাগুলো বলছে আমি মা আর সে বাবা শুন এই কথা কোন রকম কারণ ছাড়া, এরপরে ও টুরে চলে গেছে, ও একটা ছেলে নতুন বিয়ে করে সে কি চার মাসে টুর নিতে পারে, একেবারে নতুন বিয়ে করে সে চার মাসে কেন টুর্নিছে, কারণ সে ফিজিক্যালি আনফিট ছিল, সে কেন ও ও টুর্নিছে, ও চলে গেছে, ওর মেডিকেল রিপোর্ট বলেছে ফিজিক্যালি আনফিট, কি করে বলে এখন আমি বলতে বাধ্য হচ্ছি, আমার মা মায়ের মতো ভালোবাসছে কিন্তু ও মায়ের সম্মানটা রাখেনি। তারপরে পরের দিন সকালবেলা ও পয়লা বৈশাখের দিন সকালে ও আমার বোনের বাসায় এসে যা ইচ্ছা তাই ভাষা ব্যবহার করছে, এখানে সেও বলছে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমার মেয়েকে ফোনে বলছে, ও আমার বোনের বাসায় এসে বলছে, আপনি ও যে নরম সুরে ইনোসেন্ট গলায় সবাইকে কাঁদো কাঁদো গলায় বলতেছে কথাগুলা,
মেয়ের খালার বাসায় গিয়ে
কি একটু
লাইনে থাকে, মেয়ের খালার বাসায় গিয়ে কি এই ধরনের মুজিবিহাত করেছিলেন আপনি?
আসলে মনে হচ্ছে যে
আমার না না মনে না, এত ভূমিকা দেয় আপনি কি মিসবিহেভ করেছিলেন হ্যাঁ কি না?
আমার মেয়ে তো মায়ের নামে শপথ কেটে বলতেছে
যে আপনি কোনো খারাপ ব্যবহার করেননি,
মানে আমার মেয়ে তো মায়ের নামে শপথ করে বলছি
না, এত বড় শপথ করার কোনো প্রয়োজন নাই,
আমি
এত বড় শপথ করার প্রয়োজন নাই, আমি বলছি যে আপনি কোনো মিসবিহেভ করেননি মেয়ের খালার বাসায় গিয়ে,
নরম ভাবে তাদের কান্না শুনে তাদের কাছে রিকোয়েস্ট করে বলছিলাম আমাকে একটু আমার ওয়াইফের সাথে এক মিনিট কথা বলার সুযোগ,
সেখানে ডিভোর্স দিবেন এরকম হুমকি দিয়েছিলেন কি আপনার বউকে ফোনে?
আপনি ইচ্ছে করে তাদেরকে কানেক্ট করতে পারেন।
আচ্ছা জি আপনার কথাটা আপনি বলুন প্লিজ।
ও বলছে ও আমার মেয়েকে বলছে ফোনে ফোন ধরতে, পরে যখন ও রাতের বেলা এই ধরনের বাবার ওর ওর বাবা ও সারা রাত তো আমাদেরকে ফোনে এইভাবে করে, আমরা যেহেতু মেয়ের মা আমরা ওদের কথা শুনতে বাধ্য, তখন তো আমরা কোনো ডিসিশন নিইনি, তো ওদের কথা আমরা শুনছি যে ওরা কি বলে শেষ পর্যন্ত কি বলে, সে রাত্রে সাড়ে তিনটা চারটা পর্যন্ত সে আমি বললাম যে ঠিক আছে কালকে পয়লা বৈশাখ আমরা আসতে পারবো না, রাস্তা জ্যাম থাকবে, আমরা পরে আসবো সামনে শুক্রবার আসবো, না কালকেই আসতে হবে কালকেই আসতে হবে, আপনারা কালকে আসেন, আমি এই কথাটা না হলে ও দশবার উল্লেখ করছে কালকে আসেন আমি কালকে দিব দিয়ে দিবো দুই লাখ টাকা হাতে ধরাই দিয়ে দিবো, এই কথা বলছে, বলার পরে সকালবেলা আমার বোনের বাসায় গেছে, আমার বোনকে দিয়ে বোনের হাজবেন্ডকে দিয়ে তাদেরকে কনভিন্স করে ফেলছে, যেভাবে আপনাদেরকে কনভিন্স করছে আমার বোনেরা তো আমার নিজের বিরুদ্ধে, ওরা সেবেলা কথা বলতে কার সাথে নিশ্চয় কথা বলছে, ও ওরা বেশ ওর প্রতি দুর্বলে ঠিক আমাকে ফোন দিল, আপু ওকে ফোনটা অন করতে বলো, অন করতে অন করা করে ওকে বসে তোমাকে রাস্তিকা লাগাই দিবো, কোথাও মানে চলে খেতে পারবে না, রাস্তিকা লাগাই দিবো ডিভোর্স হাতে ধরাই দিবো, ওই ভাবে করে আমার মেয়েকে যখন বসে আমার মেয়েটা একটু ভীত টাইপের, ও ভয় তো এরকম করে কথা বলে রাগ লাগে ওর ফোনটা বন্ধ আবার কেটে দিছে, হ্যাঁ ও ইয়াস তুমি ডিভোর্স কি চাও ইয়ে চান নাও, আমি তোমাকে এইভাবে বলছি ইয়ে চান নাও, ও সেগুলো আমি কি জানি এগুলো তো আমি বুঝি না আমি জানি না, আমার আমি জিজ্ঞেস করে দেখেন ও এই কথাগুলো বলছি কিনা, বলার পরে যাই হোক আমরা এক সপ্তাহ পরে ডেটে নিলাম, সেখানে এসে ওর ওর বাবা এসে ডাইরেক্ট বলতেছে যে আমরা দাবি করবো, আমরা আপনাদের কাছে চাই, আমরা আপনাদের কাছে দাবি করবো, আমাদের চাওয়া ছেলে পাকমা চাই, যৌতুক কথাটা উল্লেখ করে নেই কিন্তু বারবার বসে আমরা তো আপনাদের কাছে কিছু চাইনি, এখনো আপনারা এই দিবেন সে দিবেন, আপনার আমি বলছি যে আমার মেয়েকে ওর বোন বলতেছে দুইশো টাকা দামের শাড়ি পরাবো আপনার মেয়েকে, আপনাদের কি আপনাদের কিছু করার নেই, আমি দুইশো টাকা, ওরা সমাধান করতে আসছে মীমাংসা করতে আসছে নিতে আসছে, নিতে এসে ওর বোন বলে দুইশো টাকা দামের সে আমি শাড়ি পরাবো, আপনি যতই আপনি মনে করেন মহান উদার হন না কেন আপনি যখন শুনবেন আপনার মেয়েকে দুইশো টাকা শাড়ি পরাবে, সেরকম বিচারের মধ্যে বড় বড় করে বলে উত্তেজিত হয়ে তখন আপনার ভালো লাগবে লাগবে না, ও আমার কাছে এদিকটা আমার নামে নেগেটিভ কথা বলতেছে, আমার কাছে সে পায়ে ধরতেছে, হ্যাঁ আমার পায়ে ধরছে ও 10 মিনিট না, আমার পায়ে ধরার চেষ্টা করছে, আমাকে ওকে তুলে দিছি যে তুমি আমার পায়ে ধরো না, কেন আমার পায়ে ধরবা, আমি চেয়ারের দিকে তাকাই নেই, যে আমার কাছে যখন আসছে আমার রুমে আসছে, আমি সরে গেছি আমার রুমে আসছে, পায়ে ধরার চেষ্টা করছে, ও বলছে 10 মিনিট 10 সেকেন্ড না, ওকে আমার পায়ে হাত দিতে দেয়নি, তারপরে যাই হোক গেল ওরাও তার বেটা ওরা হবে দাবি করলো, আমরা এই চাই এই চাই এই চাই ওখানে উল্লেখ করে দিল, ও বাবা ক্ষমা চাইলো সরি বললো যে আমার ছেলে ভুল করছে, আমার ছেলের জন্য আমি সরি বলেছি, কিন্তু আবার সে উত্তেজিত হয়ে ক্ষণে ক্ষণে উত্তেজিত হয়ে বলেছে যে আমার আমার তো কিছু এখনো চাই নেই, যা চাইছি খুবই সামান্য, আমার ছেলে এডুকেটেড ছেলে, আমার এই আছে সেই আছে, আমার ছেলেকে এই দিতে হবে সে দিতে হবে, আমরা তো এখনো কিছু উল্লেখ করে বলেনি, এভাবে করে বলতেছি আমাদের এত টাকা চাওয়া উচিত ছিল, আমার ছেলেকে এভাবে সাজা দেওয়া উচিত ছিল, আমি তো একটা গাড়ি চালো, আমি একটা গাড়ির চাবি তো চাই নাই, এখন একটা বাড়ির ফ্ল্যাটের চাবি তো চাইনি আমরা, ও এবং মেনিমাল কথাটা বসে বারবার করে বসে যে আমি তো এখন একটা গাড়ির চাবি চাই নাই দাবি করিনি, আমাকে ডাক্তারের নিয়ে ডাক্তার একটা ডাক্তার নিয়ে আমাকে গাড়ি দিতে আসছে, বাসায় গাড়ি দিতে আসছে, প্রত্যেক ক্ষণে ক্ষণে আমাকে বসে, আমার মেয়েকে বলে নাই, আমার মেয়ের সাথে খুব মিষ্টি সুলভ ব্যবহার করছে, আমার মেয়ে তো বোঝে না অনেক কিছু,
আপনার কথা কিন্তু মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে একটু কাইন্ডলি ফোনে থাকবেন, আমাদের সাথে ফোনে থাকবেন, আমরা একটু এই ফাঁকে শুভর সাথে যাকে আপনি লেনিন বলছেন তার সাথে আমরা একটু কথা বলে নিই, কিন্তু প্লিজ আপনি আমাদের সাথে ফোনে থাকবেন, আমরা আমরা আজকের এই যে অনুষ্ঠানটি এবং আমরা যে অনুষ্ঠানটি করি এটা অ্যাকচুয়ালি কিভাবে পর মানুষের খুব কাছাকাছি আসা যায়, কিভাবে মানুষের পারস্পরিক রিলেশনশিপ গুলোকে মেনটেন করা যায়, কিভাবে আমাদের এত বছরের আগলে রাখা এই সম্পর্কগুলোকে, আমাদের বৈবাহিক সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক, এই সম্পর্কগুলো যেন আলগা না হয়ে পড়ে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা চেষ্টা করি একটা জনমত সৃষ্টির, বা সবাই মিলে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি কিনা এগুলো নিয়ে আমাদের চেষ্টা থাকে সব সময়, এগুলো নিয়ে আমরা কথা বলছি, ইনফ্যাক্ট এগুলো নিয়ে আমরা 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 কথা বলছি এবং আমরা সব এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং আপনি আমাদের সাথে ফোনে আছেন, আপনার সাথে আপনাকে আমরা আবার ফোনে কানেক্ট করার চেষ্টা করব এবং আমি এই ফাঁকে আপনার সাথেও কথা বলবো, কিন্তু সময় যেহেতু খুবই কম সেই কারণে আমাদের আমাদের ইন্টেন্স কিন্তু একটাই যে ফাইনালি এই সম্পর্কটার শেষ পরিণতিটা কি সে ব্যাপারটা জানবার একটা আগ্রহ তো অবশ্যই আমাদের আছে, যতটুকু আপনার মাঝে জেনেছিলাম যে অলরেডি ডিভোর্সের প্রথম দফায় ডিভোর্সের একটি কপি আপনার কাছে চলে এসেছে এবং সেটি কার্যত 90 দিনকালের মধ্যে এটা অটোমেটিক্যালি এটি কিন্তু এক্সিকিউটেড হয়ে যায়, এবং এখানে একটি বিষয় আমার আসলে জানার বড় ইচ্ছে ছিল যে মেয়ে কি চায়, যেহেতু মেয়ে সাবালিকা তার আগ্রহটা কি, সে কি চায়, সে কি আদৌতেই চায় কিনা যে শুভর সাথে তার রিলেশনশিপটা কন্টিনিউ করুক, সেই ব্যাপারটা জানার আগ্রহ আমাদের থেকে গেল, আমরা মেয়েকে ফোনে নেওয়ার চেষ্টা করতেছি বা করব এবং এই ফাঁকে যদি আপনাকে আমরা ফোনে পাই অর্থাৎ শুভর শাশুড়ি তাকে আমরা তার সাথে আমরা কথা বলবো, জি আপনাকে আমরা ফোনে পেয়েছি আরেকবার এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে, হ্যালো
হ্যালো,
জি জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন,
হ্যালো
জি 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 আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে,
হ্যালো
জি আপনি আমাদের সাথে ফোনে আছেন এবং আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদের সাথে প্লিজ ফোনে থাকুন,
হ্যালো আমি শুনতে পাচ্ছি না, হ্যালো
শুনতে পাচ্ছেন না, আমাদের
হ্যালো
টেকনিক্যাল টিম সেটি নিয়ে কাজ করছে, আমার মনে হয় আপনার উনি এখনো ফোনে কি আছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে ফোনে আপনাদের সাথে কানেক্ট করতে পারি সেই চেষ্টায়, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা এই শেষবারের মতো তাকে একটু আমরা কানেক্ট করবার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে করে শুভর স্ত্রী তার সাথে আমরা কথা বলতে পারি কিনা, তিনি কি চান সে ব্যাপারটি জানার বড় বেশি ইচ্ছে আমাদের এবং ইচ্ছেটা থেকেই গেল, হ্যালো জি আপনার পক্ষ থেকে শুভ সর্বশেষ কথা, আপনি এক মিনিট খানেকের মধ্যে শেষ করবেন, আমরা ফোনে নিচ্ছি,
মা এবং তন্নি তোমাদেরকে বলছি আপনাদেরকে বলছি যে সব অপরাধ আমি মেনে নিলাম,
আমরা ফোনে নিতে চেষ্টা করছি তন্নির মাকে, অর্থাৎ শুভর শাশুড়ি যিনি। জি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
সরি,
লেনিনের শাশুড়ি শুভ নামে তিনি আমাদের সাথে, তিনি শুভ বলেছিলেন। আপনি লেনিনের শাশুড়ি, এবং শাশুড়ি কম মা বেশি যতটুকু যতটুকু বলেছেন আর কি। জি, আপনি আমাদের সাথে ফোনে থাকুন। হ্যাঁ, আর আমরা আপনার কথা শুনবো, লেনিনের কাছ থেকে সর্বশেষ কথাটা একটু শুনে নি। আপনি আমাদের সাথে ফোনে থাকবেন প্লিজ, এবং আপনার কথাই আমরা শুনবো। এতক্ষণ শুনছিলাম, আরো শুনবো, তার আগে লেনিনের কথাটা একটু শুনে নি।
মা, আসলে একটা বিয়ে আল্লাহ কালাম বিয়ে হয়েছে, তো আমি শুধু এইটুকুই জানি যে আমি আপনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, আর আমি আসলে এইটুকু আপনাকে বলতেছি যে আপনি এবং আমি সবাই
বলতে শোনো, আমি একটু কথা বলি তোমার সাথে। তুমি আমাকে মা ডাকতেছো, কেন মা ডাকতেছো বলো তো? একটা মা যদি কেউ কারো মা হয়, মার সম্মান রাখা কি ছেলের দায়িত্ব না? তাহলে তুমি আজকে এখানে আসতো, আজকে যারা রেডিও শুনে, তারা সবাই কিন্তু রেডিও শুনতো, এমনি শুনতো, তুমি তন্নির মোবাইল থেকে যে সিম ঢুকায়, পলিটিক্স করে সিম ঢুকায় সমস্ত নাম্বার যে নিয়ে নিছো, সেই নাম্বার গুলাতে প্রত্যেকটা নাম্বারে তোমার বাংলা লিঙ্ক লাস্টে ফাইভ এই নাম্বার দিয়ে সবাইকে এসএমএস করে জানিয়ে দিছো যে আজকে তুমি রেডিও শুনে আসতেছো। সবাই তন্নির যিনি নামটা পুরো উল্লেখ করে, নামটা উল্লেখ করে এবং তোমার নাম বলনি, ওর নামটা বলে তুমি সবাইকে জানিয়ে দিছো আজকে রাতে রেডিও, আমাদের ওর জীবন কাহিনী আমি আজকে রেডিওতে প্রচার করবো। ভালোবাসো, প্রচার করতেছো, তুমি বিখ্যাত একজন ভালোবাসো, তাহলে তুমি কেন এটা কেন করছো?
আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি প্লিজ একটু লাইনে থাকবেন, আপনার সাথে আমি আবার কথা বলবো। আপনার কাছে আমারও জিজ্ঞাসা যে আলাদা ভাবে পঞ্চাশ জনকে এসএমএস করবার উদ্দেশ্যটা কি? আপনি এক সেকেন্ড,
আপনি
হ্যালো হ্যালো, আপনি একটু লাইনে থাকবেন প্লিজ, একটু লাইনে থাকেন। আপনাকে আপনি ভালোবাসার কথা বলতে এসেছেন, আপনি ভালোবাসার কথা বলতে এসেছেন, প্রেমের কথা বলতে এসেছেন, সবই ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো শেয়ার করতে দোষের কিছু নেই। ইনফ্যাক্ট আমাদের এই যে প্ল্যাটফর্ম, আমার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা এই কাজটার জন্যই, যাতে করে যেখানে মানুষ, সাধারণ মানুষের এই কথাগুলো বিমূর্ত হয়ে উঠে, যেখানে মানুষ নিজের ভালো লাগে ভালোবাসার কথাগুলো বলে, যেখানে মানুষ অনেক বড় বড় কাজ সমাধান করে। আপনি কি জানেন যে এটাই সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা 1 কোটি টাকা কালেকশনের উদ্যোগ নিয়েছিলাম? এটাই প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা গত বছর 14,000 পেজের উপরে নতুন কাপড় কালেকশন করেছিলাম এই পথ শিশুদের জন্য? এটাই সেই প্ল্যাটফর্ম যেখান থেকে হান্ড্রেড অফ রক্ত ব্যাগ রক্ত আমরা কালেক্ট করেছিলাম নানা প্লাজার ধ্বংসাবশেষে যে মানুষগুলো আহত হয়েছিল তাদের জন্য? সেখান থেকে কিন্তু ভালো কিছুকে কাজে নিষেধ করা হয়। আপনার ভালো লাগার কথা, ভালোবাসার কথা, আপনার প্রেমের কথা বলবেন, খুব ভালো কথা, কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে তার টেক্সট নাম্বার থেকে সব ইনফরমেশন গুলো নিয়ে আপনি সেসব নাম্বার গুলোতে এসএমএস ফায়ার করেছেন, এটার পেছনে উদ্দেশ্য কি? সত্যি কথা বলবেন, কোনো যুক্তি খাটিয়ে কোনো কিছু বলবার চেষ্টা করবেন না।
আসলে আমি, আমার যে খালামো নিজা ছিল, মানে আমার শাশুড়ির বোনেরা, আমি মেসেজ গুলো পাঠিয়েছি, কারণ হচ্ছে তারা কেউই জানে না আমি কতটা কষ্টে আছি। আমি কারোর সাথে কথা বলতে পারি না, কেউ আমার সাথে কথা বলছে না, কোনো যোগাযোগ নাই। আজকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে পাওয়ার জন্য। আমি আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা কেউ বোঝে না কারো সাথে। পর্যন্ত ওকে ভালোবাসি, এখন পর্যন্ত ওকে চাই, মা যদি আমাকে ক্ষমা করতে পারে, আমি হাজারবার তার পায়ের নিচে এখন পর্যন্ত গিয়ে আমি তাকে নিয়ে আসব। আমি তাকে, আমি সবাইকে বলতে চাই এবং জানাতে চাই, এই জন্যই আমি সবাইকে বলেছি যে আমার একটা প্রোগ্রাম আছে, আপনারা শুনবেন। আমি বলতে চাই, সবাইকেই বলতে চাই যারা শুনছেন, ভুল ত্রুটি মানুষ করে, আল্লাহ মানুষ তৈরি করছে, আদম থেকে সৃষ্টি করে প্রতিটা মানুষই ভুল করে, তারই ধারাবাহিকতায় আমিও একজন মানুষ, আমার যদি কোনো ভুল থাকে আমি অবশ্যই ভুল করতে পারি, কিন্তু আমি অজস্রবার ক্ষমা চেয়েছি, আমি প্রত্যেকের কাছে আমি পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে আমি ক্ষমা চাইছি যে আমার যদি ভুল থাকে আপনারা ক্ষমা করে দেন, অন্তত যার যাই হোক আমাদের স্ত্রীকে আমার কাছে দেন, আমার কাছ থেকে ও কোথাও আর এর থেকে এত বেশি ভালোবাসা পাবে না আমার বিশ্বাস।
আপনি শুনছিলেন লেনিনের কথা, লেনিনের মা হিসেবে আপনার প্রথম পথ চলা লেনিনের সাথে, সেই মা কি থেকে একদম, মা কি একদম খুব সাময়িক সময়ের জন্য ছিল, ছেলে হিসেবে কি তাকে আর ফিরিয়ে নিয়ে আসা যায় না, আপনার কি মনে হয়?
আমি বলি আপনাকে, এই আমার মোবাইল থেকে, আমি আমার মোবাইল, আমার পার্সোনাল মোবাইল, আমার মেয়েকে, মেয়ের মোবাইল নষ্ট হয়ে গেছে, আমার মোবাইল ইউজ করতে দিচ্ছি, সেই মোবাইল থেকেও নাম্বার নিচ্ছে, আমার মেয়ের মোবাইল থেকে আপনি যদি আমার কাছে
আমি দেখাই দিব, কিন্তু বলবার চেষ্টা করছিল যে কাজগুলো শুধু উনি করেছেন আপনার মেয়েকে ফিরে পেতে চাই সেই কারণে, যাতে করে তার আপনার মেয়ের পরিচিত যজন যারা আছে সবাই মিলে চেষ্টা করে এবং সবাই মিলে লেনিনের কাছে আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে সেই কারণে। এবং আপনার যে লেনিনের প্রতি সন্তান সুলভ মা সুলভ যে অ্যাটিটিউড, সেটাকে একেবারে খুব অল্প সময়ের জন্য সেই ভালো লাগা ভালোবাসা বা সেই স্নেহের জায়গা থেকে একদম মরে গেছে আপনার?
আচ্ছা, আমি আপনার এই কথার উত্তর দেখতে পরে দিয়ে আমার কিছু কথা আছে, আমি কথাগুলো বলি।
জি বলেন।
আমার যেহেতু সবার কথা আপনি ওর কথা শুনতেছেন, আমার কথা তো শুনবেন, কাবিন হওয়ার আগে থেকে ওইভাবে এই নাম্বারটা যে নিয়ে নিছে, এটা তার আগে থেকে নিছে, এই নাম্বারগুলো নেওয়ার পরে হচ্ছে তখন থেকে আমার মনটা ভেঙে যায়, ওকে আমি স্নেহ করছি, যখন ওর মা নেই, ওর বাড়িটা আমি গেছি, ও বলছে যে আমরা 5-6 জন মহিলা গেছি, আসলে আমরা 5-6 জন যাইনি, ওকে মনে করে বলতে বলেন, 5-6 জন মনে থাকলে 2 জন কিন্তু খুব কম, শুধু আমরা 2টা বোন গেছিলাম, ও সব জায়গায় এই জায়গায় যদি আপনি ও সত্যিটা বলে তাহলে আপনি বুঝে যাবেন, প্রত্যেকটা কথার মধ্যে ও পরিচিত হতে হওয়ার পরে সে তখন থেকেই আমার মেয়ের মোবাইল থেকে আমার মোবাইল থেকে নাম্বার নিয়ে ও সমস্ত বন্ধুদেরকে ওর সার্কেল, ও স্কুল পড়াশোনা করছে, আমরা আমাদের গভর্নমেন্ট চাকরি করে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে ফোন দিয়ে ফোন দিয়ে সবাইকে একটাই প্রশ্ন করছে, ও তুমি কি ওর বয়ফ্রেন্ড, তুমি কি বয়ফ্রেন্ড, এমনকি নিয়ে নিয়ে চা খাইয়ে ক্যাম্পাসে যে চা খাইয়ে তাকে ফোর্স করে ফোর্স করছে পর্যন্ত, তখন আমার মনটা ভেঙে গেছে, আমি বিয়ে দিব না, যে ছেলে এরকম সে নিশ্চয় আরো খারাপ হবে, পরবর্তীতে আমার মেয়েকে সারা, আমার মেয়েটা ওর থেকে বয়সে মিনিমাম 15 বছরের ছোট, সে দেখো আমি ভাবছি যে একটু সিনিয়র ছেলের কাছে বিয়ে দিলে ও মেয়েটাকে একটু বুঝবে, এখনকার সমবয়সী বা পাশাপাশি দিলে আর মেয়েটাকে কবে করবে না, আমি খুব আদর করে মেয়েটাকে, তো আছে সবাই পালে আমি এসে ওকে আমি এটাও বলছি যে আমি কিন্তু এই জন্য তোমাকে আমি চুজ
করছি। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে মেয়ে। যাই হোক, আপনার কথাই কিন্তু আজকের অনুষ্ঠানে অনেক সময় ধরে হয়েছে।
এই যে আমি নিষেধ করলাম, আমার বোনকে নিষেধ করার পরে আমার বোন আমাকে বোঝানোর পরে আমি যাকে আবার রাজি হলাম, রাজি হওয়ার পর পরের থেকে পরেও সে এই কাজগুলো করতেছে প্রত্যেকদিন, ও প্রত্যেকটা ফোন দিচ্ছে ফোর্স করতেছে, হ্যাঁ বিয়ের পর আগে এবং পরে দুই কদিন সম্পর্ক ছিল, অন্য 13-14 দিন বা 20 দিন মতো, আমাদের আমি ডিসি সেই এপ্রিল মাসের 20 তারিখে অল্প কদিন সম্পর্ক ছিল, কারণ ওই কদিন আমাকে কোথায় ঘুরে গেছে সেখান থেকেও ওর দেখে বৃহস্পতিবার ও সারাদিন ফ্রি ছিল, সারাদিন যত সার্কেল আছে সবাইকে ফোন দে এরকম করতে, এখন আমাকে তো জানে আমাকে সবাই ফোন দিচ্ছে, কি ব্যাপার এটা কি করছেন, আপনি কোন পাগলের কাছে ফোন দিচ্ছেন, এটা কি মাথা নষ্ট নাকি, এটা এসে কি কথা বলতেছে, ছেলেমেয়ের মায়েরা বলতেছে, বান্ধবীর মায়েরা বলতেছে, বন্ধুর মায়েরা বলতেছে যে এরকম ফোন দিচ্ছে আমাকে, এগুলো কি বলতেছে, আসলে স্বাভাবিক ভাবে টানচিত ছিলেন, ওপর দিয়ে দেখতে ফিরতাম, ওর ভিতর দেশা দরকার যেমন, আবার আপনারও মানসিক ভাবে অসুস্থ একটা ছেলে, তা না হলো এই কাজগুলো করতে পারতো না। ওকে আমি প্রতিনিয়ত আপনাকে জিজ্ঞেস করেন, ও যতবার যাকে ফোন দিতে আমি সাথে সাথে ফোন দিচ্ছি, তুমি ভুল করতেছো, এটা বন্ধ করো, ওর বাবাকে ফোন দিচ্ছি, ও বাবা আমাকে বলছে ফোন দিয়ে দেখেন আমার ছেলে আমার কথা শুনতেছে না,
জেনে বুঝেই তো আপনি সম্পর্ক দিকে গিয়েছিলেন, তারপরে এত এত ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন কেন মনে হলো আপনার? এটা কি সন্দেহ প্রবণ বা নাকি সত্যি কথা বলবেন? আর কোন রকমের আমাকে কিন্তু প্ররোচিত করবার চেষ্টা করবেন না, তাহলে আপনি তো জানেন, আপনি যদি আমার অনুষ্ঠান শুনে থাকেন তাহলে আপনি বুঝতেই পারেন যে কোনো সময় কিন্তু আমাকে আবার সামাল দেওয়াটা টাফ হয়ে যাবে আপনার জন্য। আমি কিন্তু ভুলে যাব যে আমি অন এয়ারে কথা
বলছি।
আপনি কি আমাদের সাথে জি জি আপনি কিন্তু কাউকে এভাবে থ্রেট করতে পারেন না, কারণ আপনি নিজের হাতে যদি আইন তুলে নিতে চান সেটি কোনোভাবেই শোভন দেখাবে না। এটা আমার মনে হয় করাও আপনার জন্য উচিত হবে না। আমাদের আর্কাইভে এই ব্যাপারটা ডকুমেন্টেড থাকবে যে আপনি কি টোনে বা কি ভাবে কথা বলছেন, এবং আমার মনে হয় যে আইনের ঊর্ধ্বে কেউ না কারো থাকারও কোনো সম্ভাবনা নাই, উচিতও না। বাংলাদেশের যে ফৌজদারি আইন সেটিকে মেনটেন করে চলাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে বলেই আমার কাছে মনে হয়। আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের উচিত হচ্ছে সব মানুষের সুযোগ করে দেয়া সমস্ত কথা বলবার, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। জি জি আপনার কথা আমি আসবো, আপনার কথা সেই কারণে জি প্লিজ দেন জি। আমি গুরু হতেশাম বলছি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আপনার জন্য বড় কষ্ট আমার, আপনার জন্য বড় বেশি কষ্ট আমার, এবং যারা এখন আমাদের অনুষ্ঠানটি শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে তারা সবাই আপনার জন্য অনেকেই কষ্ট অনুভব করছেন, কারণ কোনোভাবেই কোন দুঃখ কিন্তু আপনার পাওয়ার কথা না, কিন্তু জীবনটাতে অনেক রকমের দুঃখের সামনে আপনাকে পড়তে হচ্ছে। আপনার আমি জানি যে এখন সঠিক কথাটা বলবার মতো অবস্থাতে আপনি আছেন কি নাই, কিন্তু আপনার ভেতর থেকে আমি একটা
কথা বলার মতো অবস্থায় থাকবো না কেন, সঠিক কথা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বলাতে,
দ্যাট ইজ দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য স্পিরিট। তাই যদি হয়ে থাকে আমি কিন্তু খুব স্পেসিফিক ভাবে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, ইফ ইউ অ্যালাউ মি, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, যে আপনার কাছ থেকে আমি নির্দিষ্ট ভাবে একটা জিনিস জানতে চাইবো যদি আপনি আমাকে অ্যালাউ করেন।
হ্যাঁ অবশ্যই বলেন।
জি আপনার কাছ থেকে আমার একটি বিষয় শুধু জানবার, সেটি হচ্ছে আপনি প্রথম কথা আপনি অলরেডি দিয়েছেন যে কোনো ভাবে প্ররোচিত হয়ে কোনো উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না বলছিলেন, বাট আপনি বলছিলেন যে আপনি কনফিডেন্ট যে আপনি সঠিক তথ্য দিতে পারবেন।
হ্যাঁ সঠিক তথ্য
দিতে পারবেন,
তো সাধারণত
আপনি কি আপনার কি কোন রকম সফট কর্নার বা কোন রকমের টান টিস্যু টান কোনো কিছু আছে এই মানুষটির প্রতি যে মানুষটির কথা এতক্ষণ শুনছিলেন?
আসলে কি বলবো, আসলে ফার্স্ট থেকে গলি দিয়ে যাওয়া হয়েছে আমার ফ্যামিলি প্লাস আমার সবারই মতামত নিয়ে, বিয়েটা হওয়ার পরে আমি চেয়েছিলাম যে সম্পর্কটা বিল্ড আপ করে আমি সুন্দর করে একটা অনেক সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে, কিন্তু ওই লেনিনের জন্য এই সম্পর্কটাকে আমি যেভাবে চাইছিলাম সেইভাবে তৈরি করতে পারি নাই, করছে আমার কাছে মানে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাবে মানে এটা এক প্রকার মানসিক টর্চারই বলতে পারেন, কারণ হচ্ছে যে আমার কাছে আমার ফ্যামিলি হোল ফ্যামিলি এমন একজন ব্যক্তি নেই, আমার ছোট বোন থেকে শুরু করে আমার বড় আন্টি পর্যন্ত সে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতো, আমি যদি সেটা চুপ করে শুনে তার কথা মেনে নিতাম তাহলে আমি তার কাছে অনেক ভালো, বাট আমি যদি রিয়েক্ট করতাম যে না এটা কেন হইলো আমার এই আমার বোনকে নিয়ে এটা বলতো কেন, তখন আমি অনেক খারাপ সেই মুহূর্তে আমাকে এমন কোন বাজে কথা বলা বাকি রাখতো না,
কিন্তু আমি এই কথাগুলো কখনই আমার বাসায় বলি নাই, কারণ আমি ভাবছিলাম যে বিয়ে হয়ে গেছে এখানে, তো আমাকে তো থাকতে হবে, আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে জানাই, এখানে আমার হাজবেন্ডই ছোট হবে, এজন্য আমি জানাতে চাইনি। কিন্তু একটা সময় এমন আসলো যে আমার জানাতে হয়নি, অটোমেটিক্যালি আমার ফ্যামিলি সবাই জেনে গেছে।
আপনি কি চান?
জি
এখন আপনি কি চান?
এই মুহূর্তে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা আমাকে নিতে সে বাধ্য করছে, এবং এখন যে ডিসিশনটা নিচ্ছে সেখান থেকে আর ফিরে আসার কোনো ওয়ে নাই। আর যে কথাগুলো যে চাওয়ার পর একটা কথা বলি, মানুষ মুখে যৌতুক চাই এটা না বললেও চাইলে কিন্তু সেটা যৌতুক হয়ে যায়। তারা তাদের ফ্যামিলির প্রত্যেকে, সে এবং তার বাবা, তার বোনেরা এক প্রকার যৌতুকই চাইছে। আমি যদি চাইতাম তাকে অনেক কিন্তু অনেক প্রবলেমে ফেলতে পারতাম, বাট আমি সেটা করি নাই তার সম্মানের কথা চিন্তা করে, বাট সে আজকে তার আমার সম্মান রাখে নাই।
লেনিনের প্রশ্নে কি আপনার কোনো পিছু টান নাই তাহলে?
সরি,
লেনিনের প্রশ্নে কি আপনার কোনো পিছু টান নাই তাহলে?
না, তার প্রতি যেটুকু মানে বিয়ের এক মাস 13 দিনের মাথায় আমি তাকে ডিভোর্স লেটার পাঠাই, এই কয়েকদিনে যতটুকু মায়া বা টান বলেন আসছিল, বাট তার ওইসব বিহেভিয়ার, তার অ্যাটিটিউড এবং আজকের কার্যক্রমে তো আর কিছু নাই।
এই সম্পর্ক রিবিল্ড করার স্বপ্ন লেনিন দেখছে, কিন্তু আপনি এই ব্যাপারে, আমি অনেক পরিষ্কার ভাবে কথা বলছি, আমার জান বুঝতে আমার সমস্যা হচ্ছে যে আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি বলছিলাম যে লেনিন
কথাগুলো মানে অতটা ক্লিয়ার
হবে। আচ্ছা আরেকবার বলছি তাহলে, লেনিন তার জায়গা থেকে এখনো স্বপ্ন দেখছে যে এই সম্পর্কটা আবার রিবিল্ড করা যেতে পারে, আপনার পক্ষ থেকে সে সম্ভাবনা নাই?
আমাকে প্রতিদিন এসএমএস প্লাস ফোন করে, আমি মেবি লাস্ট গত পরশু দিন তাকে আমার আম্মু ফোন থেকে এসএমএস করে জানিয়ে দিয়েছি দেশে যে আমার তো নাইন্থ ক্লাস ওয়েট করতে, তো নাইন্থ ক্লাস ওয়েট করার কোনো প্রয়োজন নেই, আমি তাকে জানিয়ে দিয়েছিলাম।
এবং আপনি ডিটার মাইন্ড যে তার সাথে সম্পর্কটা আর কোনোভাবেই সামলে নেওয়ার সুযোগ নেই।
অ্যাকচুয়ালি সে মানুষটা অনেকটা নিচু প্রকৃতির।
আমরা কথা বলছিলাম লেনিনের প্রাক্তন স্ত্রীর সাথে, প্রাক্তন বলছে এই কারণে যে অলরেডি তারা সেপারেশনের প্রসেসের মধ্যে চলে গেছেন এবং অলরেডি ডিভোর্সের যে প্রথম ধাপ সেটা ইনিশিয়েট করেছেন, এবং অটোমেটিক্যালি সাধারণত এইসব ক্ষেত্রে 90 দিনের মাথায় ডিভোর্স সেপারেশনে চলে যায় দম্পতি। আমরা অনুষ্ঠান শেষ করব, করে নিয়ে আসবো বন্ধু, আর একটা মিনিট সময় আমরা একসাথে আছি। সুখ আর দুঃখ, জয় আর পরাজয়, ভালো লাগা আর মন্দ লাগা, সবকিছু এইভাবে হয়তো হাত ধরাধরি করে চলে, যে কারণে হয়তো এটাকে আমরা আমাদের ভাষায় যেটাকে আমরা জীবন বলি। তো এই এই অনুষ্ঠানটি আমরা শেষ করে নিয়ে আসছি, আমরা কিছু আর টেক্সটের মধ্যে নিয়ে নিই। সুমনাকে অনুরোধ করবো কিছু টেক্সট, অলরেডি আমাকে তাকে ফোনে পাচ্ছি, আমরা তার কাছ থেকে বিদায় নেবো, যদি ফোনে তাকে আমরা আরেকবার রিকানেক্ট করতে পারি, এবং এই ফাঁকে আমরা কিছু টেক্সট, আমরা তানিয়াকে ফোনে পেয়েছি। তানিয়া হ্যালো। জি আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবং আপনার মতামত দেবার জন্য। আমরা কিন্তু চাই যে আপনি আপনার ব্যক্তি জীবনে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ইনফ্যাক্ট জীবনটাকে যেভাবে কল্পনা করেন সেভাবে আপনার জীবনটাকে নিয়ে বাঁচেন, এই জীবন আপনার, এই জীবন।
আচ্ছা আরেকটা কথা বলি, আমি আপনাকে বলেছি
যে বুঝলেন
আমাকে পাওয়ার দিন, তাতে অনেক না যে আমি আর দিতে চাই, আমি তাকে
তা ওয়ে দেখাচ্ছি,
আমি কিসের
বলার সুযোগ আছে?
হ্যাঁ আমি বলেছিলাম যে তাকে বলেছিলাম যে সে যেহেতু চাই আমার সাথে থাকতে, তাহলে সে যেন আমার বাসায় আসে। আমি তাকে বলেছিলাম যে বাসায় আসুক, বাসায় এসে সে বলেছে যে আমি বলেছিলাম যে হ্যাঁ বাসায় এসে আমাকে নিয়ে যাও, আমি এই কথাটা তাকে বলি নাই, আমি বলেছিলাম যে সে যাতে বাসায় এসে আম্মু আব্বুর সাথে যে মানে সে নিজ দিয়ে পড়ছে তাদেরকে কনভিন্স করার ট্রাই করে, বাট তখন তার মাথায় একটা জিনিস ছিল, সে আমাদের বাসায় দাওয়াত ছেড়ে আসতে পারবে না,
তাকে দাওয়াত না দিলে সে কখনোই
এখন যদি আপনাকে শোনেন একটা বিষয় কি আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে অনুষ্ঠান তো বহু বছর ধরে করি প্রায় পাঁচ বছরের উপরে আমি আমি একটা বিষয় খুব পরিষ্কার তানিয়া সেটি হচ্ছে এইরকম আমি জানি না যে আপনার বাবা মার সাথে সে কি বিহেভ করেছে বা আপনার বাবা মায়ের ব্যাপার সাথে কি বিহেভ করেছে
পয়লা বৈশাখের আগের দিন রাতে বেলা আমার আব্বুর কাছে ডিরেক্টলি বলছে যে 2 লাখ টাকা দিয়ে কালকেই বিদায় করে দিব
এই এই ইনফরমেশন গুলো আমি শুনলাম আপনার মায়ের কাছ থেকে তবে একটা বিষয় আমার কাছে বলবার চেষ্টা করেছে বা এই বিষয়টা কেন জানি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সে প্রচন্ড পরিমাণে আপনাকে ভালোবাসে আপনাকে সে কোনোভাবে হাত হারাতে চাচ্ছে না
একটা সম্পর্কের মধ্যে শুধুমাত্র একটা জিনিস ভালোবাসা থাকলেই হয় না সেখানে বিশ্বাস সমঝোতা
সব অনেক দামি কথা বলেছেন আপনাকে বারবার বলার চেষ্টা করছে আপনার মা এবং লেনিনো সেটা হচ্ছে আপনি নাকি কম বয়স খুবই বাচ্চা মেয়ে কিন্তু আপনি কিন্তু অনেক পরিণত চিন্তা ভাবনা করেন এবং আমার মনে হচ্ছে লেনিনি আপনার কাছে বাচ্চা সমতুল্য কারণ আপনার কথাবার্তা গুলো খুবই পরিণত যে কথাটা এখন বললেন সেটা হচ্ছে বিশ্বাস যে বিশ্বাসের ঘাটতি কিন্তু আপনার কথা আমি শুনবো আপনি একটা কথা শোনেন আগে আপনি একটু শোনেন হ্যাঁ শোনাটাও কিন্তু পরিণত মস্তিষ্কের একটা বহির প্রকাশ লেনিন একটা জায়গায় শুধু ভুল করেছে যেটাকে আপনার কাছে মনে হচ্ছে পুরো মাত্রায় সন্দেহ সেটা যতটা না সন্দেহ ছিল আমার কাছে যেটা মনে হয় সেটাতে লেনিন আপনার ব্যাপারে অনেক বেশি পজিটিভ ছিল পজিটিভ কথাটার মানেও আপনি তো খুব ভালো করেই বুঝছেন
সেটাকে পজিটিভ বলতেছেন সেটা আমার কাছে সন্দেহ কারণ সে প্রতি
আমি আসছি আপনার সাথে
আমার
হ্যালো জি আপনার কথা আমি শুনবো
কি আমার সম্পর্কে নেগেটিভ
আপনার আপনার আপনার
পজিটিভ কি বলে তখন বলতেছেন না আপনি মিথ্যা বলতেছেন তো আমার কাছে যখন এই ফোনগুলো আসে আমি কি তাদের কাছে ছোট হচ্ছিলাম
না আমার 100 বার সেই সেই বিষয়টাই বলছিলাম ওই বিষয়টা তো আমি আসার চেষ্টা করছিলাম যে সে আপনার ব্যাপারে আপনাকে নিজের মতো করতে গিয়ে এত বেশি আপনাকে ওপেন করে ফেলেছে এবং আপনাকে ভালোবাসে কথাটা বারবার করে বলছে
তাকে সে এগুলো ভুল করেছে এটা বুঝতে পারার পরে আমার আম্মু তাকে বারবার ফোন দিয়ে বলছে যে লেলিন তুমি যে কাজগুলো করতেছো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না আমার কাছে কিন্তু
হ্যাঁ আপনার মাও কিন্তু এই কথাগুলো বলছিলেন এখন আপনার দেখানো কথা যদি লেলিন আবার হাঁটতে যায় যা বলছেন আপনি সেই কাজটা যদি সে করে কারণ সে তো কোনো ভাবে আপনাকে
অনেক দেরি হয়ে গেছে
হারাতে চাচ্ছে না একটা মানুষের জীবনে 2-1 মাস এমন কিছু কি
তখন তাকে বলেছিলাম তখন তার কাছে তার ইগোটা অনেক বেশি বড় হয়ে
তাহলে এখন সে ওয়ের কথা বলছেন কেন যখন অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম
এবং আরেকটা কথা বলি
আমি আরেকটা কথা বলি আপনি কি এখনো আপনি কি এখনো আপনি কি এখনো
একটা কথা বলে যে তুমি ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁদ দেখো নাই তার মানে কি সে যদি আমাকে একবার তার কাছে নিতে পারে তখন সে আমার কি অবস্থা করবে আমি কি সেটা জানি না
কিন্তু আপনি কি
বিভিন্ন রকম ভাবে শেড দিচ্ছে
আপনি কি নিজের কাছে সিদ্ধান্ত এখনো নিতে পেরেছেন যে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা তার প্রশ্ন আপনার কোনো কিছুটার নাই আমি
তার প্রতি আমার কোন রকম এখন পিছু টান নাই যেটুকু ছিল সেটুকু তার বিয়ে ব্যাটেচুটে কারণে চলে গেছে
আমি সেটা শেষ করে নিয়ে আসছিলাম অনুষ্ঠান জি আমি অনুষ্ঠান কিন্তু শেষ করে নিয়ে আসছিলাম আপনি কেন তাহলে এই কথাগুলো আবার টানবার চেষ্টা করছেন এই কথাগুলো তার কোনো মানে রাখে না ইট ডাজন্ট মিন এনিথিং যে আপনি কি যেসব বিষয়গুলো বলছেন অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি তো এগুলো তার কোনো কোনো রকমের অর্থ রাখে না এবং আমার মনে হয় না যে আজকে তারিখের পর থেকে সে চেষ্টাও করবে কারণ সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্মে সে চেষ্টা করার জন্য হাত বাড়িয়েছিল আপনার দিকে আজকের পর থেকে আমার মনে হয় তার জায়গাগুলোও থাকবে না এবং মনে হয় সে চেষ্টা যে করে লাভ হবে না সেটা তার মনের মধ্যে ঢুকে গেছে আপনি কেন কষ্ট পাচ্ছেন
আমি তো কষ্ট পাচ্ছি না
তাহলে বারবার ওই প্রসঙ্গগুলোকে রিয়্যাক্ট করছেন কেন আমরা তো কনভিন্সড যে আপনি যৌক্তিক কারণে ওর কাছ থেকে সরে গেছেন
সরি
আপনি যৌক্তিক কারণে লেনিনের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমরা কনভিন্সড আপনার কথা শুনে আবার বিষয়গুলোকে প্রুভ করার জন্য বা পূর্ব বিষয়গুলো বারবার তুলে নিয়ে আসার চেষ্টা কেন করছেন
না সেইখানে অনেক মিথ্যে কথা বলছে
আমি মিথ্যাচার কোনো ইট ডাজন্ট মিন এনিথিং অলরেডি সেপারেশন আপনারা সেপারেটেড
একটা কথা শুনতেই হবে যেটা আমি এখন বলতে যাচ্ছি
কেন বলতে চাচ্ছেন কেন বলতে চাচ্ছেন একটু বলবেন কেন বলতে চাচ্ছেন
সরি
কেন বলতে চাচ্ছেন আপনার সম্বন্ধে ধারণাটা ঠিক করবার জন্য নাকি সম্পর্ক তো অলরেডি শেষ ফিনিশ ডাইন
আমি বলতে যাচ্ছি এই কারণেই কারণ আপনার এই আজকের এই প্রোগ্রামের কথাটা অনেক অনেক মানুষ
শুনতে চায় তাহলে আপনার রাইট আছে জি বলুন জি বলুন
আমার ভুল ধারণা
বলুন বলুন জি বলুন
সরি
বলুন
সরি বুঝলাম না একটু ক্লিয়ার করে বলুন
আপনাকে বলতে বলছি প্লিজ বলুন
ও আচ্ছা হ্যাঁ, সেইখানে যে বললো যে বিয়ের আগের একটা ঘটনা সেটা সম্পূর্ণই ভুল, এটা তার মন গড়া একটা কথা।
পূর্বতন যে সম্পর্কের কথা বলা হয়েছে চিটাগাংয়ের কোন ছেলের সাথে, সে ব্যাপারটা তাহলে এত বড় মিথ্যাচার করলেন একটা মেয়ের বিরুদ্ধে?
আসলে গুরু আমি সব মিথ্যাচার করেছি, তুমি তোমার আমাকে ক্ষমা করে দিও, আর আমি তবুও 90 দিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি আল্লাহ থাকে পৃথিবীতে, যদি মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ হয়, আমি আল্লাহর কাছে শেষ বিচার দিয়ে রাখলাম, আমি তোমার জন্য অপেক্ষা করবো।
আপনার কাজ হোক আর না হোক, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, আপনার লাভ হোক অথবা না হোক, সমস্ত শক্তির আধার সৃষ্টাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, তুমি আমাদের সাথে যুক্ত হওয়া, আমাদের সাথে আপনাদের আপনার ফিলিং শেয়ারিং করা, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ জানাচ্ছি লেনিনকে যতক্ষণ শুভ নামে আমাদের সাথে কথা বলছিলেন। আর অনুষ্ঠান শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধু, এবং সত্যি আপনারা যেহেতু ইসলাম ধর্ম বিলাংস করেন, সেখানে কিন্তু উল্লেখ আছে যে তোমরা পরস্পরের সাথে ভালোভাবে থাকো, যদি ভালোভাবে থাকতে না পারো তাহলে ভালোভাবে আলাদা হয়ে যাও, তোমাদের এখতিয়ার আছে পরস্পরের কাছ থেকে দূরে চলে যাওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রতীক্ষায় আজ বিদায় নিচ্ছি, সামনে সপ্তাহে আবার কথা হবে। কথাটা বলতে মন চায় সবসময় শুরুতে এবং শেষে, কিন্তু বলতে ঠিক ওই মুডটা নাই, ভালো লাগা নাই, সে কারণে তারপরেও বলছি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ। বলতে বলতে বন্ধুরা বিদায় নেওয়ার সময়টাও কিন্তু চলে এসেছে, ঘড়ি কাটা বলছে 1:39, এবং আজ সুমনা বলছি বিদায় নিব, বাট যারা যারা ছিল আমাদের সাথে তাদের নামগুলো একবার না পড়লেই নয়। মানিক রেজা ছিল আমাদের সাথে, শাহরিয়ার শুভ ছিলেন ফেসবুকে, এছাড়া ইমরুল কায়েসকে দেখতে পাচ্ছি, শাওন রহমান ছিলেন আমাদের সাথে, ওমর ফারুক ছিলেন, এছাড়া দেখতে পাচ্ছি নীল নয়ন ছিলেন আমাদের সাথে ফেসবুকে, কৌশিক বাবু ছিলেন ফেসবুকে, শোহাগ আহমেদ ছিলেন, কাউসার আহমেদ ছিলেন, খান ওয়াহিদুজ্জামান ছিলেন আমাদের সাথে, ওমর ফারুক ছিলেন, ফাহিদ আল হাসান ছিলেন ফেসবুকে আমাদের সাথে, মাসুম ছিলেন, কবি রবিউল ইসলাম ছিলেন আমাদের সাথে। অ্যান্ড কথার মাঝখানে একটা কথা না বললেই নয়, যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন ইউনিভার্সিটিতে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইউনিভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফুস ইউনিভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেলস এর সাইট একদমই ফ্রি, বিস্তারিত জানতে কল করুন 01713432031। অ্যান্ড দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন, তাদের নামগুলো একে একে একটু পড়তে চাই, কৌশিক বাবু ছিলেন আমাদের সাথে, ওমর ফারুক ছিলেন, ক্লান্ত প্রতীক ছিলেন, আর লিখন ছিলেন আমাদের সাথে, ওসমান বাবু ছিলেন ফেসবুকে, শাওন রহমান ছিলেন, সিলভি রহমান ছিলেন ফেসবুকে, লিখন ছিলেন, এবং আরো অনেকে কিন্তু ছিলেন। যারা যারা SMS করেছিলেন তাদের নামগুলো একবার পড়তে চাই, আনান ছিলেন নোয়াবগঞ্জ থেকে, আচ্ছা আজকের স্টোরিটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে ছিলেন ইব্রাহিম, এমডি জাকের ছিলেন আমাদের সাথে, লিমন দেওয়ান ছিলেন ঢাকা থেকে, দেওয়ান ছিলেন সরি, বিথি ছিলেন, আচ্ছা, আরো অনেকেই ছিলেন দেখতে পাচ্ছি, আশা ছিলেন আমাদের সাথে, স্মৃতি ছিলেন, সে এসএমএস করেছিলেন আমাদের সাথে, আফরোজা খাতুন পপি ছিলেন, রিয়াদ ছিলেন নরসিংদী, আচ্ছা নোয়াখালী থেকে, আর আপনিও কিন্তু থাকতে পারেন এবং বেশি বেশি করে থাকবেন সবসময়, এটাই সবসময় চাই। আর লাস্ট বারের মতো ইনফরমেশনটি আরো একবার জানিয়ে দিতে চাই, ইউনিভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ইউনিভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি, বিস্তারিত জানতে কল করুন 01713432031। আজকের জন্য এখানেই আজ সুমনা বিদায় নিতে চাই, বাট কথা হবে ঠিক আগামী বৃহস্পতিবার একই সময়ে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন।
This track was downloaded from FusionBD.com.